This track was downloaded from FusionBD.com.
আপনার কথা শুনতে চাই, শোনাতে চাই। আপনাদের কথা নিয়ে প্রতি শুক্রবার রাত 11টার খবরের পর আমি লিবিয়া থাকবো আপনাদের সাথে। ফোন করুন বিদ্যা 24/7 911-5668 নাম্বার। সপ্তাহান্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920 তে। 11:11 হতে এখনো 10 সেকেন্ড বাকি আছে আর আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। কিবরিয়া আছে এই মুহূর্তে আপনার সঙ্গে এবং এখন থেকে শুরু করে রাত দুটো এবং গল্প শেষ হতে যদি 2:30 বাজে সে অবধি এবং সে পর্যন্ত আপনার সঙ্গে আমি থাকবো। আর হ্যালো 8920 11তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত এবং যারা আজকে প্রথম শুনছেন তাদের উদ্দেশ্যে আরো একবার বলে নিতে চাই, হ্যালো 8920 হচ্ছে আপনার কথা বলার প্ল্যাটফর্ম এবং এখানে আপনি আপনার নিজের কথা বলতে পারেন। এটা এমন একটি জায়গা যেখানে আপনার জীবনে ঘটে যাওয়া নানা গল্প, নানা ঘটনা, সেটা হতে পারে আনন্দের, সেটা হতে পারে দুঃখের, সেটা হতে পারে শুধু অন্যরকমের একটা অনুভূতি যা আনন্দ দুঃখের বাইরে, একেবারে আপনার ব্যক্তিগত, একেবারে আপনার কি বলা যেতে পারে একান্ত নিজের যে কোনো অনুভূতি জাগানো গল্প আপনি আমাদের সাথে ভাগাভাগি করতে পারেন। আমাদের একটি নাম্বার রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, 9115668। আবারও বলছি 9115668, এই নম্বরে ফোন করা যাবে দিনরাত 24 ঘন্টা। সবসময় নাম্বারটি আপনার জন্য খোলা রয়েছে, এখানে ফোন করে আপনি আপনার নামটি বলুন, স্পষ্ট করে আপনার সেল নাম্বারটি বলবেন অবশ্যই এবং তারপর আপনি যে গল্পটি বলতে চান আপনি বলতে পারেন। প্রয়োজন হলে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করবো এবং আপনি যদি আমাদের স্টুডিওতে অতিথি হয়ে আসতে চান অতিথি হয়েও আসতে পারেন এবং আসার পর আপনার সেই গল্প ঘন্টার পর ঘন্টা সময় ধরে সময় নিয়ে খুব সুন্দর করে আমাদের শ্রোতা যারা রয়েছেন লাখো শ্রোতা তাদেরকে বলতে পারেন। এটা গল্প বলার প্ল্যাটফর্ম এবং গল্প বলার পর আমরা আসলে সেই গল্পের যে সমস্যা কিংবা সেই গল্পের যে মেসেজ কিংবা সেই গল্পের যে আসলে বলা যেতে পারে যে জটিলতা সেটার কোনো সমাধান আমরা আসলে দিই না। আমরা বারবারই বলেছি প্রথম থেকে যে উই আর দ্য স্টোরি টেলার, আমরা আসলে গল্প বলি। সেই গল্পটা আপনার মনে কি অনুভূতি জাগাবে, আদৌ জাগাবে কিনা সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। গত সপ্তাহে আমাদের কাছে এসেছিলেন কানিজ নামের একজন শ্রোতা এবং যিনি তার জীবনের গল্পটা বলেছিলেন। কানিজ আসার পরে আমরা শত 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 কল, শত শত ফোন পেয়েছি কানিজের উপরে এবং কানিজ সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন রকমের মন্তব্য করেছেন, কানিজকে সাহস দিয়েছেন, কানিজের পাশে এসে দাঁড়াতে চেয়েছেন, কেউ কেউ কানিজের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চেয়েছেন। কিন্তু আমরা কানিজের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলাম এবং কানিজ এসবের ব্যাপারে একেবারেই আগ্রহী নন, তিনি কোনো আর্থিক সাহায্যও চান না, তিনি সবার দোয়া চেয়েছেন, তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন। যাই হোক, আমরা কানিজের সম্পর্কে যেসব কল এসছে সেখান থেকে আমরা খুব অল্প করে কিছু শুনবো, তারপর পর আমরা আবারও ফিরে আসছি। আমি আবারও মনে করিয়ে দিতে চাই নাম্বারটি হচ্ছে 9115668।
হ্যালো, সালাম আলাইকুম, আমার নাম আফসারা খান। কানিজ আপু, আপনার আশেপাশে যেসব মানুষ আছে তারা তাদের মধ্যে পরিবর্তন আসবে এবং আপনার লাইফটা আরো সুন্দর হয়ে যাবে। আপনি আপনার বাচ্চাটাকে গড়ার চেষ্টা করুন, এই বাচ্চাই ভবিষ্যতে আপনার জন্য অনেক কিছু করতে পারবে, ওই আপনার লাইফের সব, ওকে নিয়ে আপনি বাঁচার চেষ্টা করুন। আর আপু, লাইফে যতই কষ্ট করেছেন আমি বলবো দুনিয়ার সব মানুষ একরকম হয় না, হয়তো আপনার ভবিষ্যতে বা আপনার জন্য আপনার লাইফে আরো অনেক ভালো কিছু আছে। হয়তো আপু আমি কথাগুলো গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু আশা করব আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন।
আমার নাম ফেরদৌস, আমার মোবাইল নাম্বার, আমি কালকে কানিসাবুর কথা শুনেছি। আমার মনে অনেক কষ্ট লেগেছে যে সে এত কষ্ট করে তার জীবন চালাচ্ছে, তাকে ধন্যবাদ জানাই যে তার এরকম স্বামী আর যেন দরকার না হয়।
অত্যাচার করলো মনে হয় তার মধ্যে দেশপ্রেম বা মানুষ তো করতে নাই, সে মুক্তিযুদ্ধের নামে কলঙ্ক। তৃতীয়টা হচ্ছে আমার এনার স্বামীর প্রতি, এনার স্বামী যে একটা আচরণ বা যে একটা কাজ করছে সে পুরুষ নামে কলঙ্ক হিসাবে রচিত হলো আর কি, সে একজন পুরুষ হয়ে কিভাবে মহিলা কিভাবে অবহেলা করলো, প্রেম করে মানে বিয়ে করে তার প্রতি টাকা প্রতি লোভ করে মার কথা শুনে তাকে নির্যাতন নিষিদ্ধ করলো, সে শিক্ষিত না, শিক্ষিত নামে কলঙ্ক।
আমার ফোন নাম্বার হচ্ছে, গত শুক্রবার যে অনুষ্ঠানটি প্রচার হয়েছে সেই অনুষ্ঠান সম্পর্কে আমার কিছু মতামত আছে। আপনারা যেরকম ভাবে অনুষ্ঠানটি প্রচার করেন সেটা সত্যি প্রশংসনীয়। যদি আপনারা কোনো ছেলে বা মেয়ে ওখানে গিয়ে কিছু বলে তাহলে আপনারা এটার সমাধানের চেষ্টা করবেন। যদি কোনো ছেলে বলে তাহলে মেয়েটাকে ফোন দিয়ে কিংবা মেয়ে বললে ছেলেটাকে ফোন দিয়ে দুজনের মধ্যে একটা সমাধানে আনতে চেষ্টা করবেন। গত শুক্রবারে যে আপুর অনুষ্ঠানটি প্রচার করা হয়েছে এটা খুব ভালো লেগেছে আমার কাছে। তবে যদি কেন এরকম হয়েছে, কেন ছেলেটা করলো, ছেলেটা কেন এরকম করলো, একটা বাচ্চা আছে তাও আপনারা সেটা যদি দুজনেকে মিলিয়ে দিতে পারতেন কিংবা মিলানো সম্ভব না হলেও কেন তার সত্যতা প্রমাণ করবে। যদিও আমি জানি যে বিষয়টা সত্য, তবুও আরেকটু সত্যতা প্রকাশ করবেন। কর্তৃপক্ষ ভেবে দেখবেন, যদি দুজনকে মিলিয়ে দিতে পারেন তাহলে সমাধান হবে।
সবাইকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই ব্যক্তিগত ভাবে, এবং অনেক অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই যারা কানিজের জন্য যারা এখানে কল করেছিলেন এবং ফোন করে বলেছেন যে আসলে কানিজকে তারা বিভিন্ন ভাবে সহানুভূতি জানাচ্ছেন। বিশেষ করে শেষের যে ফোনটি করেছেন যে বন্ধুটি আমার, মাহকাম বা আহকাম তার নাম, এবং তিনি যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেরকম সুযোগ থাকলে কোনো শ্রোতার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই সেটা করার চেষ্টা করব। আর আমরা বারবারই বলি যে কেউ এখানে এসে গল্প বলতে পারেন, যার বিপরীতে ধরুন আজকে যিনি এসছেন তার নাম ক এবং তিনি খর বিপরীতে গল্পটা বলছেন, পরের সপ্তাহে যদি খ আমাদের এখানে আসতে চান আমরা খকেও এখানে স্বাগত জানাবো। সুতরাং এটা এমন কোনো ব্যাপার না, এমন কোনো বিষয় না যে কেউ নিজের মতো করে বলে গেল তার বলার এবং যার এগেনস্টে বা যার বিপরীতে বলে গেল তার কোনো বলার জায়গা থাকবে না, তারও বলার জায়গা আছে এবং সে ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি মিলিয়ে দেওয়ার কথা বলেছেন, এমন কিছু গল্প থাকে যেগুলোর সমাধান আসলে মিলিয়ে দেওয়া যায় না। গত সপ্তাহে যদি আপনি কানিজের গল্পটা মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে আপনি জানতে পারবেন যে আসলে সেই যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেখানে মিলিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই এবং থাকে না। আর মিলিয়ে দেওয়ার ব্যাপারটা আসলে দুজনের উপরে নির্ভর করে, তারা দুজনেই যদি আগ্রহ প্রকাশ করেন সেক্ষেত্রে আমাদের ভূমিকা অবশ্যই থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের যারা এখানে অতিথি হয়ে আসেন তাদের সাথে যদি আপনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান, তাদের সাথে যদি তাদের অনুমতিতে আর কি তারা যদি সম্মতি জ্ঞাপন করেন সেক্ষেত্রে আপনার ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারবেন। আপনার যদি সাহায্য করার সুযোগ থাকে আপনি সাহায্য করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করবো তাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। পেজে অনেক 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 বেশি বন্ধু সেখানে যোগ দিয়েছেন এবং বিভিন্ন কথা লিখে পাঠিয়েছেন কানিজ সম্পর্কে। আমি একটু ছোট্ট করে পড়ার চেষ্টা করছি। সুমন মাহমুদ লিখেছেন, হ্যালো ভাইয়া, আশা করি ভালো আছো, আমি সুমন ফ্রম ইজিপ্ট, মানে মিশর থেকে তিনি লিখেছেন। জানো ভাইয়া আমার একটা প্রবলেম, আমি তোমাদের হ্যালো 8920 শোটা শুনলে ভীষণ খারাপ লাগে, কজ মানুষের দুঃখ শুনলে নিজের কাছে খুব কষ্ট লাগে, আবার না শুনলেও ভালো লাগে না, কি করবো ঠিক বুঝতে পারছি না, প্লিজ কিছু একটা বলো প্লিজ। আমার মনে হয় তুমি সিদ্ধান্ত নাও, তোমার আসলে যদি খুব বেশি খারাপ লাগে এবং তোমার জন্য যদি এটা খুব বেশি সমস্যার হয়ে যায় সেক্ষেত্রে কিছুদিন বাদ রাখতেও পারো। শরীফ ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম কিবরিয়া ভাইয়া, আমার নাম শরীফ, আমি একজন মাওলানা, আমি কানিজ আপার কষ্টের গল্প শুনেছি, যেহেতু তিনি খুবই ধার্মিক এবং কোরআন হাদিসের আলোকে কিছু সান্ত্বনার বাকি বাণী তাকে জানাতে চাই, আমার মোবাইল নাম্বারটা হচ্ছে এটা। এক বিন্দু শিশির লিখেছেন, হ্যালো 8920 অতিথিদের নিয়ে ফলো আপ প্রোগ্রাম করলে মনে হয় আরো ভালো হয়, আমরা তাদের নেক্সট অবস্থা সম্পর্কে জানতে চাই। অবশ্যই আমরা চেষ্টা করব, কারণ মাত্র 11টা পর্ব আমরা করেছি এবং আমরা বিশ্বাস করি ভাগ্যের জোরই হোক বা তার চেষ্টাই হোক তার অবস্থার পরিবর্তন করবে এবং ঘটলে অবশ্যই আমরা তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। রকিং রাইহান আমাদেরকে লিখেছেন, আমি হ্যালো 8920 তে আসতে চাই, আমার মনের কিছু কথা আপনাদের কাছে এবং প্রিয় ব্যক্তির কাছে পৌঁছে দিতে চাই। আপনারা যারা আসতে চান তারা অবশ্যই ফেসবুকের ওই পেজটিতে আপনাদের নাম্বারটা লিখে দিতে হবে, ফোন নাম্বারটি, যাতে আমরা যোগাযোগ করতে পারি। মাথা নষ্ট ম্যান আমাদেরকে লিখেছেন, আই এম 18 years old, আমার নাম হচ্ছে রাফি এবং রামপুরা থেকে আমি লিখছি, আমি কানিজে আপুর সাথে কথা বলতে চাই, তার লাইফ হিস্টোরি সম্পর্কে আমার জানতে চাই, আরো বেশি জানতে চাই, আমার খুব খারাপ লাগছে। এনামুল হক লিখেছেন, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 28/7/2012 রাত 12টার খবরের পর হ্যালো 8920 অনুষ্ঠানে কানিজাপুর লাইভ স্টোরিটা শুনেছি আর এটাই আমার প্রথম শোনা আপনার অনুষ্ঠানের। আরো 10টি এপিসোড হয়েছে কালকে শুনলাম আপনার কাছ থেকে, বাট এগুলো কি ডাউনলোড করার কোনো ব্যবস্থা আছে? যদি থাকে প্লিজ জানাবেন। অনেক বন্ধুরা যারা হ্যালো 8920 পর্বগুলো ডাউনলোড করতে চেয়েছেন, অনেক বন্ধুই যোগাযোগ করেছেন ফোনেও, অনেক বন্ধু বলেছেন, তাদের জন্য একটা সুসংবাদ আছে। আমরা খুব শীঘ্রই এই ব্যবস্থাটা করব। আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, এবিসি রেডিও bd.fm, আমি আবার বলছি এবিসি রেডিও bd.fm, ওখানে গিয়ে আপনি হ্যালো 8920 জন্য আলাদা একটি পেজ পাবেন, ওখানে আপনি শুনতে পারবেন এবং ডাউনলোড করার ব্যবস্থা থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। আনাস বিল্লা লিখেছে, আমি আপনার স্টুডিওতে এসে বস্তুনিষ্ঠ এবং মৌলিক বিষয়ে কিছু কথা বলতে চাই, যদি সুযোগ দেন প্লিজ আমাকে চান্স দিলে অনেক খুশি হব এবং মানুষ আমার কাছ থেকে অনেক কিছু জানতে পারবে। নাসিরউদ্দিন রবিন আমাদেরকে লিখেছেন, ভাইয়া আমি আপনাদের নতুন বন্ধু, প্রতি শুক্রবার আমি এপিসোডটি শুনি এবং আমার খুব ভালো লাগে। লাস্ট টাইম শাওন ভাইয়ের জীবনের কাহিনী আমার অনেক ভালো লেগেছে, আমিও শাওন ভাইয়ের মতো কাজ করে আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমার মোবাইল নাম্বার হচ্ছে এত, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এবং আপনার জন্য অনেক বেশি দোয়া থাকবে। সাজিদুর রহমান কাইরু আমাদেরকে লিখেছেন যে, আমি আসলে তোমাদের প্রোগ্রামটা অনেক লাইক করি কারণ অনেক কিছু শিখতে পারছি এবং জানতে পারছি, হোয়াট ইজ লাইফ প্রশ্নবোধক একটা চিহ্ন আছে। রেজওয়ান আহমেদ আমাদেরকে লিখেছেন, ভাইয়া কানিজাপুর সাথে কথা বলতে পারবো প্রশ্নবোধক চিহ্ন? আমি এই পর্যন্ত দুটো কাহিনী শুনেছি, অ্যাসিড ঢেলে দেবার একটা কাহিনী এবং আরেকটি হচ্ছে গতকালকেরটা, খুব ভালো লেগেছে। থ্যাংকস ফর দিস টাইপ অফ শো, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা পাশে থাকলে সেটা নিশ্চয়ই আমাদের জন্য অনেক অনেক বেশি সহায়ক হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার। ইরফান ইমন লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি প্রেজেন্ট যে আপুটা আছে কানিজাপু তার সাথে যোগাযোগ করতে চাই, প্লিজ ভাইয়া, বারবার প্লিজ লিখেছেন। উনি আরো লিখেছেন, ভাইয়া প্লিজ রেসপন্স মি, আমি আপনার অ্যান্সারের জন্য অপেক্ষা করছি, আমি আবার কোন হেল্প করার জন্য দেখা করতে চাই না, আমি আমি ঢাকা থাকি না, আমার মাস্টার্স এক্সাম চলছে, তাই ঢাকা আসছি, এক্সাম শেষ হলে চলে যাব, প্লিজ যদি একবার আপুর সাথে কন্ট্যাক্ট করে দিতেন কৃতজ্ঞ হতাম। আর আমি জানি এর মধ্যে অনেকে দেখা করতে চাইবে, বাট প্লিজ আমার সাথে একটা বারের জন্য হলেও কথা বলিয়ে দিন। ওনার মতো না হলেও আমার লাইফের সাথে মেয়েটার রিলেশন আছে, সে গত 5 বছর ধরে আমার অপেক্ষায় আছে, গত 9-10 মাস যাবৎ তার ফ্যামিলির সাথে লড়ছে সে, আমি একটা বার আপুর সাথে কথা বলতে চাই। ইরফান ইমন, আপনারা যারা এইভাবে কানিজের সাথে যোগাযোগ করতে চেয়েছেন, এরকম সংখ্যা শত শত, আমরা কানিজের সাথে তারপরে কথা বলেছিলাম, কানিজ কারোর সাথেই কথা বলতে আগ্রহী নয়, কানিজ একটা মেসেজই আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে সবাই তার জন্য দোয়া করবেন, এবং কেউ যদি ব্যক্তিগতভাবে তাকে কোন তার যে এডুকেশন কোয়ালিফিকেশন বা তার শিক্ষাগত যোগ্যতা সেটার পরিপ্রেক্ষিতে কেউ যদি তাকে সাহায্য করতে চান, সে সাহায্য সে চিন্তা ভাবনা করে দেখবে, নিবে কি নিবে না। তুহিন ম্যারিনার আমাদেরকে লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি তুহিন, আই এম ম্যারিন ইঞ্জিনিয়ার আর আমার বয়স হচ্ছে 20। I want to meet with Miss Kaniz, who is the mother of Rafa. Please, you want her permission and arrange before 6th August. Okay, thik ache, apni onek dhonnobad. Apni likhechen last day, really her history is heartbreaking. Onek dhonnobad. তালহা ইসলাম লিখেছেন, কিপ্রিয়া ভাইয়া, এই মেসেজটি লিখছি যখন কানিজাপুর জীবনের ঘটনাটা শুনছি, তাই জীবনের ঘটনাটা শুনে আমার খুব খারাপ লাগলো, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। এরকম অনেক অনেক খুদে বার্তা এসছে, খুদে বার্তা ঠিক বলবো না, এগুলো হচ্ছে আমার ফেসবুক ফ্যান পেজের এরকম ওয়ালে লেখা, আমি এরকম শত শত লেখা পেয়েছি এবং কিছুক্ষণ আগেও কানিজের সম্পর্কে অনেক অনেক লেখা পাচ্ছিলাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যারা এত বেশি সাড়া দিয়েছেন, বিশেষ করে হ্যালো 8920 শোনার পর। কোন অতিথি সম্পর্কে আপনাদের যদি বিশেষ কোনো আগ্রহ থাকে কিংবা আপনারা যোগাযোগ করতে চান, তাহলে এই পেজটিতে আপনারা যোগ দিতে পারেন। আমি পেজটি বলে দিচ্ছি, আরজে লিখতে হবে, স্পেস দিয়ে KEBRIA, আবারও বলছি আরজে স্পেস KEBRIA। আমরা আজকের অনুষ্ঠানের মূল ঘটনায় যাব, তবে তার আগে কিছু ফোন কল আমরা শুনে নিতে চাই, চলুন শোনা যাক।
আমি আব্দুল্লাহ আল মামুন শিবপুর নরসিংদী থেকে বলছি, আমার মোবাইল নাম্বার হচ্ছে, আমি হেলো 8920 অনুষ্ঠানটা সপ্তম পর্ব থেকে শুনতেছি এবং আজ পর্যন্ত একটা পর্ব মিস করি নাই। শুধু আমি নয়, আমার 10-12 জন ফ্রেন্ড আপনাদের হেলো 8920 অনুষ্ঠানটা রেগুলার শুনি, কারণ আপনাদের হেলো 8920 এমন একটা অনুষ্ঠান যেখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক কিছু শুনতে পাচ্ছি, শিখতে পাচ্ছি, এখানে এমন কিছু গল্প আপনার আমরা শুনি যেগুলো আমাদের জীবনে অনেক কিছু শিখতে পারি। আর আমি আপনাদের হেলো 8920 অনুষ্ঠানে আসতে চাই, কারণ আমি একজন স্টুডেন্ট এবং আমার জীবনের কথাগুলো বলতে চাই। আমার জীবনের কথাগুলো যদি বলার সুযোগ দেওয়া হয়, তাহলে ফেসবুক, ইন্টারনেট, মোবাইল ফোনের মাধ্যমে আমার মতো ছাত্র যারা আছে, যারা স্টুডেন্ট, তারা কি ভুল করতেছে এগুলো অনেক কিছু শিখতে পারবে এবং আমি আমার কষ্টগুলো বলে হালকা হতে পারবো, কারণ আমার মতো ভুল অনেক ছাত্র করতেছে, আমিও যখন ভুলগুলো করছি আমিও বুঝতে পারি নাই, কিন্তু আমার জীবন থেকে যদি কথাগুলাই অনেক ছাত্র শুনে তাহলে অবশ্যই তারা শিখতে পারবে। তাই আপনাদের মাধ্যমে এবিসি রেডিও কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করবো, আমার জীবনের কথাগুলো বলার সুযোগ দেওয়া হোক।
মধ্যপাড্ডা থেকে মুকুল বলছি, আমার নাম্বার গিদ্রিয়া ভাইয়া, সত্যি বলার কিছু নেই, কঠিন দুঃখের সান্ত্বনা নেই, অসুস্থ সম্পর্কে ধান নেই। শুভকামনা তো ছিল, এই শুভকামনার জায়গাগুলো হারিয়ে যাচ্ছে অশুভকামনার চাপে। দম বন্ধ করা অভিজ্ঞতাগুলো বারবার আমাকে প্রশ্নের সম্মুখীন করছে। ইচ্ছে করে আমার জীবন থেকে নেওয়া অসুস্থ সম্পর্কটাকে সমাজে ছড়িয়ে ছিটিয়ে দিতে। আমি বন্দী সামাজিক ও সম্মানের শিকলে। ভাইয়া, সবচেয়ে বড় দুঃখ সেইগুলো যেগুলোর জন্য হয়তো বা আমি নিজেই দেই। আমার মতো আহত পাখিগুলো যেন ডানা জাপটাতে জাপটাতে আপনাদের শুভকামনার জায়গায় দাঁড়াতে পারে। শান্তি না থাক, সান্ত্বনা থাকবে, এই প্রত্যাশায় থাকলাম আমরা।
নমস্কার, আমি প্রসেনজিৎ চক্রবর্তী বলছি বরিশাল অঞ্চল থেকে। বর্তমানে আমি ঢাকায় গাজীপুরের বড় বাড়িতে অবস্থিত। আমার সেল নাম্বারটি হচ্ছে, আমি বলতে চাচ্ছি এটাই যে আমার ছোট শৈশব জীবনের ঘটনাগুলি, যেখানে আমি পড়াশোনা করেছি সেখান থেকে আমি অর্ধপুরে চলে এসেছি। তো সেখানে অনেক বন্ধু বান্ধব রয়েছে, তাদেরকে আমি আর কোনোদিন ফিরে পাবো কিনা জানি না, তারা আমাকে মনে করে কিনা জানি না। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে হে বন্ধুরা, তোমরা যদি কোনোদিন আমাকে মনে করে থাকো, আমি প্রসেনজিৎ চক্রবর্তী, আমার বাবা ভবরঞ্জন চক্রবর্তী, সে ভান্ডারিয়া নামক একটা থানার ওপারে ছিলাম আমরা, সেখানেই আমার বসবাস। এবং সেখানে আমি কেজি স্কুলে, ভান্ডারিয়া থানা কেজি স্কুল নামক একটা স্কুলে পড়াশোনা করতাম। পেলে থেকে আমি প্রায় 3-4 পর্যন্ত ওখানে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম। বাবা রিটায়ার করে চলে এসেছে। তো তোমরা আমার নাম জানা মতে রণ ছিল, শম্পা, মাহমুদা, সানি যে মেয়েটা ছিল শুধুমাত্র প্রিন্সিপালের মেয়ে, এবং আরো ও সাদিয়া, নাদিয়া, এরকম অনেক নামে মাহমুদা অনেক বন্ধুরা আমার জীবন থেকে হারিয়ে গেছে। তানভীর, সাগর, রব্বানী, এই বন্ধুরা তোমরা যদি আমাকে কোনোদিন কোনোভাবে মনে করতে পারো, আমার সেল নাম্বারটা থেকে একটু এখান থেকে নিয়ে যেভাবে হোক তোমাদের জন্য আমি খুব কান্না পাচ্ছি। তোমরা যদি আমাকে বিশ্বাস করো, তবে তোমরা তোমাদের শৈশব জীবন তোমরা স্মরণ করছো না, আমি খুব মিস করছি। তোমাদের সাথে একদিন দেখা হবে হয়তো।
আমার নাম নীলচন্দ্র বিশ্বাস, আমার বাড়ি কোটালীপাড়া থানা, গোপালগঞ্জ জেলা। আমি একজন ক্ষতিগ্রস্ত মানুষ। আমি গত 2010 সালে একটা চাকরির জন্য একজন ব্যক্তিকে টাকা দিয়েছিলাম 3.5 লাখ। 3.5 লাখ টাকার মধ্যে আমি 3,01,000 টাকা দিয়েছিলাম তার অ্যাকাউন্টে এবং 49,000 টাকা দিয়েছিলাম ক্যাশের মাধ্যমে। এই টাকাটা আসলে নেওয়া হয়েছিল সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর রিলেটিভ এর কথা বলে, কিন্তু রিলেটিভ এর অ্যাকাউন্টে আমি টাকাটা দেইনি। টাকাটা দিয়েছিলাম আমি ওই রিলেটিভ এরই একজন ফ্রেন্ড, তার নাম হলো জিতেন্দ্রনাথ সরকার, তার বাড়ি হলো। তো ওই টাকাটার জন্য আমার চাকরিটাও শেষ পর্যন্ত হয়নি। চাকরিটা না হওয়ার পরে উনি আমাকে একটা স্ট্যাম্প দিয়েছিল, ওনার নিজের হাতে লেখা এবং নিজের নামে কেনা এই স্ট্যাম্প। তারপরে আমাকে সাথে অনেক তালবাহানা করার পরে আমি আইনের আশ্রয় নেই। আইনের আশ্রয় নিলে তার নামের পর তিনবার ওয়ারেন্ট হওয়ার পরেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না বলে মতামত ব্যক্ত করে। তারপরে আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক ওই সংশ্লিষ্ট মন্ত্রীর কাছেও গিয়েছি, কিন্তু আমার বিষয়টা তিনি আমলে নেননি। আর যখনই আমার চাকরিটা হয়নি তখনই আমার বাবাও স্ট্রোক করলো, তাকে এখনো চিকিৎসাধীন অবস্থায় রাখা হচ্ছে। আমার জীবনটাও বিপন্ন হয়ে গেল, আমি কি করবো কি কর্তব্য বিমূঢ় হয়ে পথে ঘাটে অনেক জায়গায় ঘুরেছি। নিজেকে বড় অসহায় মনে হয়, অর্থাৎ আমার নিজের মাঝে মধ্যে মনে হয়েছে যে আসলে আমি আমার বাবার যোগ্য পুত্র নয়। আমার অযোগ্যতার জন্য মাঝে মাঝে আমাকে মনে হয়েছে যে আমার মনে হয় বেঁচে থাকার অধিকার নাই।
আমি ববি বলছি, আমার ফোন নাম্বার তো ভাইয়া, আমি আপনার যে হ্যালো 8920 যে অনুষ্ঠানটা করেন, আমি আপনার এই অনুষ্ঠানটা প্রত্যেক সপ্তাহে শুনি, খুব ভালো লাগে আমার শুনতে। আর শুনে বুঝতে পারলাম যে যার আসলে কিছু মানে অনেক জায়গায় বলার মতো কেউ থাকে না বা কোনো মানুষ থাকে না, সেটা আপনার এখানে গিয়ে বলতে পারে। আমি আপনাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই। ভাইয়া, একটা কথা কি, যে মানুষ যেমন কিছু কিছু ফুল যেমন আছে না ভাইয়া, যে ফুল না ফুটতে কলি থেকে ঝরে যায়, ঠিক ভাইয়া আমার জীবনটা সেরকম শুরু না হতেই শেষ হয়ে গেছে। আপনার এখানে আমি যতটা মানুষের কাহিনী শুনছি সবার থেকে হয়তো বা আমারটা আরো অনেক অনেক কঠোর কাহিনীটা, তো আপনি যদি আমাকে সুযোগ দেন বলার তাহলে বুঝতে পারবেন যে আসলেই যে কতটা কঠিন কাহিনীটা হতে পারে। আমাকে যৌতুকের দায়ে ডিভোর্স করা হয়েছে, আর আমি একটা খুব অল্প বয়সের একটা মেয়ে ভাইয়া, আপনি দেখলে হয়তো বা বুঝতে পারবেন। ভাইয়া, আমি আপনার ওইখানে ওই শোতে অংশগ্রহণ করে সবাইকে জানাতে যে কেন আমার সাথে এইভাবে ই করা হলো, আমাকে কেন যৌতুকের দায়ে ডিভোর্স করতে হলো, আমি প্লিজ আপনাকে সুযোগ দিবেন এখানে গিয়ে যাতে আমি পুরো পারি সবাইকে জানতে পারি।
আপনি শত বন্ধুর মতো এখানেও যে কোনো সময় দিন রাত 24 ঘন্টা নাম্বারটি খোলা রয়েছে আপনার জন্য, ফোন করুন, নিজের নাম বলুন, সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন, তারপর বলুন আপনার যা বলার আছে। ববির কথা একটু আগে আমরা শুনছিলাম, ববি আমাদেরকে অনেক করে অনুরোধ করেছিল, ববির সাথে যোগাযোগ করেছি আমরা এবং আজকে আমাদের প্রথম অতিথি হচ্ছে ববি। ববি এই মুহূর্তে আমার স্টুডিওতে, ববি কেমন আছেন? আপনি ঢাকার থাকেন না, ঢাকার আশেপাশে কোন একটা জেলাতে থাকেন, বিক্রমপুর থেকে, এবং আপনি অনেক কষ্ট করে আমাদের এখানে এসেছেন, সেজন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ। আমরা আপনার সম্পর্কে বেসিক মানে মৌলিক কিছু জিনিস জানতে চাই। আপনি বলছিলেন আপনি অনেক অল্প বয়সে, আপনাকে দেখলে আমরা বুঝতে পারবো, কিন্তু আমাদের শ্রোতারা যারা শুনছেন এই মুহূর্তে তাদের জন্য একটু বলি, সেটা হচ্ছে যে আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন?
আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম।
কত সালে?
ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া হয়নি, 11 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার
কথা ছিল,
পরীক্ষাটি ছিল
2011 সালে। আচ্ছা, ওকে। আর আমরা এবার গল্পে যেতে চাই, মূল গল্পে, মানে আপনি যে বিষয়টা যৌতুক নিয়ে বলছিলেন বা যে বিষয়টা বলছিলেন সেই গল্পের মূল গল্পে যেতে চাই। আপনি কি মানে আপনার যে বিয়েটা হয়েছিল সেটা কি ফ্যামিলি অ্যাফেয়ার, মানে অ্যারেঞ্জ ম্যারেজ বলতে বলা যায় না, নাকি আপনার লাভ ম্যারেজ, বা কি কাহিনীটা আসলে কি ছিল?
এটা আমার কাহিনীটা হয়েছিল যে ওর সাথে আমার প্রথমে মানে সম্পর্ক হয়েছিল, সম্পর্ক হওয়ার পরে মানে ওটা ও আমাকে মানে সম্পর্ক হয়েছিল আমার আপুদের বাসার ওইখানে গিয়ে ওর সাথে আমার সাথে সম্পর্ক হয়। তো হওয়ার পরে মানে ওর সাথে প্রায় 9 মাসের মতো যোগাযোগ আমার সাথে সম্পর্ক ছিল।
সম্পর্কটা কিভাবে হয়েছিল?
সম্পর্কটা হয়েছিল আমি আমার বড় আপুদের বাসায় 2 মাস প্রায় থাকি, তো ওইখানে ওর আমার বড় আপুর বিয়ে হয়েছে, ওরও বড় আপুর বিয়ে হয়েছে, তো এক বাসায়। তো আমি মানে যাওয়ার পরে ওইখানে আমি অনেকদিন ছিলাম, তো ওর এক ভাগ্নি আছে, ভাগ্নির সাথে আমার সাথে ভালো রিলেশন ছিল, তো ওই ভাগ্নিটা আমার সাথে একদিন মানে ওর মামার ব্যাপারে কথা বলতেছিল, তো কথা বলতেছিল, কথা বলার পরে মানে বলতেছে যে ওর মামার অনেক প্রশংসা করতেছে যে আমার মামা অনেক সুন্দর, আমার মামা কোনো মেয়েদেরকে কোনো পেলিশ দেয় না, আমার মামা যদি অনেক মেয়ের অফার করে সুন্দরী সুন্দরী মেয়েরা, কিন্তু আমার মামা কোনো ই করে না। তো আমি আবার ওকে বলতেছিলাম কি যে এটা তো বুনিয়ান কি তুমি মিথ্যে কথা বলতেছো, তার কারণ হচ্ছে গিয়ে যে মানে আর কি যদি কোনো মেয়ে চায় যে কোনো ছেলেকে মানে ই করবে তাহলে সে মেয়ে সাকসেস হয়।
তারপরে আপনার সাথে মানে ওই প্রসঙ্গে আমরা নাই বাজাই, সেটা হচ্ছে যে আপনি কিভাবে তার সাথে যোগাযোগ করলেন?
তারপরে আমার সাথে আমার তো মোবাইল টোবাইল কিছু ছিল না, আমি মোবাইল ইউজ করতাম না, তো আমার এক আন্টির মোবাইল ছিল, আমি ওই আন্টির মোবাইলে মিস কল দিয়েছিলাম ওকে। তারপর
আপনি প্রথম মিস কল দিয়েছেন?
হ্যাঁ আমি প্রথম দিয়েছিলাম। তারপর আমার
এটা কি এরকম ব্যাপার ছিল যে আপনার যেহেতু ওই ইয়ে বলেছে যে আপনি তাকে,
হ্যাঁ মানে আর কি এটাই আমার জিদ ছিল যে কোনো মানে আমি ওকে দেখাতে চেয়েছি জাস্ট ওর সাথে যে আমি মানে বাস্তবে এতটা রিলেশন করব সেটাও আমার কোনো ই ছিল না যে আমি করব, মানে আমি শুধু বোঝাতে চেয়েছি যে ওর মামা আমার সাথে একটু ভালো মতো কথা বলবে, আমি ওর মামার সাথে কথা বলবো, ওইটা ওর ভাগ্নিকে আর কি শোনাবো যে দেখ আসলে মানে বাস্তবে যে এতটা হবে সেটা আমি বুঝতে পারিনি বা আমার এই ধরনের কোনো ইচ্ছা বা নিয়ত কোনো। তারপরে ও ব্যাক করলো, ব্যাক করে আমার সাথে কথা বলতে চাইলো না। তারপরে আমি মানে অনেক ই করে কথা বললাম আমার এক ক্লাসমেটের নাম বলে যে তুমি কলেজে আসো নাকি না, সেই মানে বলে অনেক ই করলাম। তারপরে ও
মানে আমি একটু আমি জানতে চাই আপনি প্রথম অ্যাপ্রোচটা কিভাবে করলেন, আপনি বলতে চাইলেন যে আপনি তার পরিচিত জন?
হ্যাঁ এভাবে না, আমি বলি কি যে হ্যালো কি সুজিব তুই কালকে কলেজে আসিস নি কেন? তো বলে কি দেখেন আপনি তো ভুল নাম্বারে ডায়াল করছেন, আমি সুজিব না আমি সময়। তো আমি বলি কি আচ্ছা আপনি কোন সময়? তো এইভাবে আর কি কথা বলি।
নাম কি সময় ছিল?
জি না, ওর নাম আশরাফুল ছিল।
তো ও নিজেকে নিজের নামটা হাইড করে ফোন করেছে,
বলছে যে আমার নাম সময় ছিল, মানে সময়। আমি বলি কো আচ্ছা ঠিক আছে বে তাহলে রাখি, রাইখে দিচ্ছি, তারপরে আবার ফোন দিচ্ছি। মানে আমার একটা টার্গেট ছিল যে ওকে আমি যেভাবে হোক ওর সাথে ভালো মতো কথা বলবো, তাছাড়া ও আমার সাথে কথা বলবো, ওর ভাগ্নিকে আমি বুঝাবো যে একটা মেয়ে চাইলে আসলে সবকিছু পারে।
আচ্ছা আচ্ছা।
তারপরে মানে যেটা হইলো সেটা হচ্ছে গিয়ে মানে ও আমার সাথে সেদিন আর কোনো কথা বললো না। তারপরে আবার আমি ফোন দিলাম,
তারপরে আমাকে বলতেছে যে কি ব্যাপার, আপনি আমাকে বারবার ডিস্টার্ব করতেছেন, আমি তো বললাম যে আমি সজীব না, তারপর আপনি আমাকে কেন ইয়ে করতেছেন, আমি তো বললাম আমি সময়, তো এইভাবে বলতেছে। তারপরে ওর মানে পাশের দোকানদার ছিল, ওর কাছে মোবাইলটা দিয়ে দিছে, তো দিয়ে দেওয়ার পরে ও আমাকে বলতেছে যে দেখেন আপনি কি চান আপনার জন্য আমার সময় মাম্মা, সিমটা চেঞ্জ করুক। তারপরে আমি বলি কি যে দেখেন সময় টময় বাদ দিয়ে এখন আশরাফুলের কাছে মোবাইলটা দেন, তো ওই লোকটা আর কি দিয়ে দিছে যে মামা এটা আপনার পরিচিত মানুষ,
যখন আপনি তার নামটা বলেছেন
আপনার পরিচিত মানুষ, আপনি ফোনটা নেন। তারপরে যেমন আমার সাথে কথা বলার জন্য অনেক আগ্রহী হলো যে কে আপনি, এরকম তো আমি কোনো ই দেখি না আমার যে এভাবে আমাকে ই করবে, তো আপনি কে? তারপর আমি বলি কি আমাকে দেখলেই তো চিনতে পারবেন বা বুঝতে পারবেন যে আমি কে, আমি এখন বলবো না। তো এইভাবে আর কি অনেক কথা টথা হয়, 12 দিন কথা হয়েছে। তারপরে মানে আমি ওর নামটা বলার পরেও আমার সাথে ভালো মতোই কথা বলছে। তারপরে
12 দিনের মধ্যে কি আপনি আপনার পরিচয় বলেননি ওকে?
না, ওকে আমি বলি না, আমি বলছি যে দেখলেই তো বুঝতে পারবেন, আর তখন আমি বাস্তবেই পরিচয়টা দিব। তো আগে মানে ও আমাকে কখনো দেখে নাই, আমিও ওকে কখনো দেখিনি, ওর ভাগ্নির মুখে আমিও শুনছি, জাস্ট ও হয়তো বা কখনো শুনে নাই কিন্তু শুনছে আমার ভাগ্নির নাম ছিল নিশু, যে নিশুর একটা আন্টি আছে এইটা হয়তো বা শুনছে। তো শোনার পরে মানে আর কি দেখা করলাম 15 আগস্ট, দেখা করার পরে মানে আমাদের নিমতলার বাজারে দেখা করলাম, দেখা করার পরে আমি রোজা ছিলাম না সেদিন, চার রোজা ছিল, ও রোজা ছিল। তারপরে আমরা এসে গেলাম, শ্রীনগরে গেলাম, শ্রীনগরে যাওয়ার পরে আমার অনেক ক্ষুধা লাগছে, আমি ওকে বলতেছিলাম কি যে আমার না অনেক ক্ষুধা পেয়েছে, তো বলতেছে তুমি খাও আমি তো রোজা।
প্রথম দিন আপনাদের দেখা হলো?
প্রথম দিন দেখা হলো। তারপরে মানে এর আগে একটু বলতে চাই কি ভাইয়া যে দেখা হইলো পরে ও আমাকে, ও তো আমাকে চিনে না, আমি ওকে চিনি না, তো ও বলতেছে আচ্ছা আমি তো তোমাকে দেখলাম কিন্তু চিনতে পারলাম না তুমি কি। তারপর আমি বলি কি আমি সুর আন্টি, ও আচ্ছা ঠিক আছে, তো তো ও আমাকে আপনি করেই বলতো, তারপর বলো কি ঠিক আছে এখন তো তোমাকে আমরা তুমি করেই বলতে পারি, বলি কি আচ্ছা ঠিক আছে বলবেন তুমি করে, তো মানে দেখা গেছি কি ওকেও আমি তুমি করে বলে ফেলছি। তারপরে বলার পরে আমার মানে একটাই ছিল যে মানে কথাটা তো বলবো তারপরে এসব বলবো, কিন্তু মানে ওই ধরনের যে ওর সাথে ই করবো
সময় কাটানো বা ওরকম কোনো প্ল্যান ছিল না,
ওরকম কোনো প্ল্যান ছিল না। তারপরে যেমন আর কি শ্রীনগরে গেলাম, ও আমাকে মানে খেতে দিল, তারপর আমাকে খাওয়াই দিতেছিল।
খাওয়া দিচ্ছিল মানে আপনাকে খাওয়া দিচ্ছিল কেন?
মানে আমি বলতেছিলাম কি যে আমি আসলে কি যে আমি হাত দিয়ে ভাত খেতাম না, খুব কম খেতাম, আমার আম্মু আমাকে সবসময় ভাত খাওয়াই দিত।
মানে আপনি পরিবারের অনেক আদুরে বোঝা যাচ্ছে, আপনি সবার ছোট কিনা?
হ্যাঁ অনেক আদুরে ছিলাম কিন্তু এখন সেটা কিছুই নেই।
আচ্ছা সেই প্রসঙ্গে আমরা হাসবো, আপনি কি পরিবারের সবার ছোট?
হ্যাঁ সবার ছোট, আমার
ভাই বোন,
তারপরে আমার ভাইয়া, তারপরে আমি।
আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আপনি ওকে বললেন যে মানে আমি হাত দিয়ে খাবো না, এবং ও আপনাকে হাত দিয়ে খাইয়ে দিল?
হাত দিয়ে খাইয়ে দিল। তারপরে আমি মানে ভাত তো খুব কম খাই, যে কোনো খাবার আমি খুব কম খাই, তো আমি না ভাত ধুতে করে রাখি, আমি বলি কি আমি খাবো না, তো ওই না সেই মানে 4টা না 5টার দিকে রোজা ভেঙে বলি কি আমি তাহলে তোমার ভাত গিলি খেয়ে ফেলি, আমি বলি কি তাহলে আমার তো পাপ হবে না রোজাটা ভাঙবা, ওরা বলে কিছু সমস্যা নাই আমি তো তোমার কথা মতো ভাঙতেছি না, মানে ভেঙে ফেলি
আপনার জন্য প্রথম দিন রোজাও ভেঙে ফেললো।
তারপর রোজাটাও ভেঙে ফেলছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করলো, শেষ করার পরে তারপরে মানে আমার কি মানে বৃষ্টির পানি যদি মাথায় পড়তো না মাথার সাথে সাথে ব্যথা করতো, তো তখন একটু হালকা হালকা বৃষ্টি পড়ে, তো মাথায় বৃষ্টির পানি পড়াতে আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছিল। তো রিক্সার মধ্যে উঠলাম, ওঠার পরে আমি বলতেছি কি যে আমার না মাথাটা ব্যথা করতেছে, পরে ও বলে কি আচ্ছা ঠিক আছে তুমি আমার বুকের মধ্যে মাথাটা রাখো, তারপরে মানে আর কি রাখলাম, রাখার পরে আসলাম।
আচ্ছা আমি একটু
মানে দুজনের মধ্যে খুব ভাব
ভালো একটা সম্পর্ক ছিল। একটা জিনিস যেটা যে আপনারা তো আপনি আপনি বললেন এবং প্রথম দেখাতেই আপনারা তুমি বলা শুরু
করলেন, তুমি বললাম, হ্যাঁ
তুমি বলার আগে কি আপনারা ফোনের ভিতরে কি আপনাদের এরকম হয়ে গিয়েছিল যে মানে নিজে থেকে একটা থাকে না যে
না? ওকে আমি অনেক মানে ই করছিলাম, রিকোয়েস্ট করছিলাম যে আমি আপনার বয়স অনেক ছোট হব, তো আপনি আমাকে তুমি করে বললেন, পরে বলছি কি যে না আমি আপনাকে না দেখা পর্যন্ত তুমি বলবো না, তো মানে দেখছি পরে তুমি বলছি।
অ্যাফেয়ারের প্রশ্নে যদি আমি আসি, মানে আপনাদের দুজনের ভালোবাসার যে সম্পর্কটা তৈরি হয় সেই ভালোবাসার সম্পর্কটা কি ফোনেই হয়েছিল নাকি প্রথম?
ফোনে হয় না, প্রথম দেখাতে হয়েছিল, মানে আমি ওকে বলছি যে আমাকে আগে দেখবেন, দেখার পর আপনি যে মানে পছন্দ হয় সেটাও মানে তখন সাথে সাথে বলবেন, আর যে পছন্দ না হয় সেটাও বলবেন, বলছি কি আচ্ছা ঠিক আছে, আর না দেখে তো আর এটা হয় না, সেই জন্য আর কি প্রথম দেখে পরে তারপরেই হয়েছে।
তারপরে সে আপনাকে বললো?
হ্যাঁ মানে আর কি বললো বলতে কি আমি বলছি মানে ও মুখ ফুটে কিছু বলে নাই যে তোমাকে আমার পছন্দ হয়েছে বাসায় কি বিষয়, আমাকেও মানে আবার বাসায় পৌঁছে দিয়ে আসলো, বাসায় না মানে বাসার একটু কাছাকাছি। তারপর আমার এক আন্টি গেলো আমাকে ই করার জন্য, তারপরে আমি আন্টির সাথে পরিচয় করাই দিলাম। তারপরে আমি বললাম কি ব্যাপার, তোমার তো কথাটা আসলে এখন তুমি বললাই না, আমি যেহেতু তোমাদের বাসা পর্যন্ত আসছি তুমি কি এতেও বুঝো না।
এক্স্যাক্টলি আমি সেটাই বলছিলাম যে অ্যাটিটিউডটাই আসলে বড় কথা, ওর আচরণ দেখে বোঝা যাচ্ছিল যে ও আপনাকে অনেক পছন্দ করে। ওকে, আমার মনে হয় আমরা একটু সামনের দিকে যাই। আপনাদের প্রথম পরিচয়ের পর এই সম্পর্কটা কতদিন ছিল, এই ভালোবাসার সম্পর্কটা?
9 মাস ছিল।
9 মাস, এই 9 মাস নিয়ে আমাদেরকে একটু করুন।
এই 9 মাসের মধ্যে মানে ওর সাথে আমার সাথে ফোনে, আমার তো মোবাইল ছিল না, তো আমার আন্টির মোবাইলে ফোন দিত, ফোন দিয়ে বলতো আন্টি আপনি কি তো ওকে দেবেন, পরে কখনো আমার নামও বলতো না, বলতো আন্টি তো ওকে দেন না, মানে খুব লাজুক টাইপের ছিল, মানে ফোনে যতটুকু বুঝাইতো যে আন্টি তো ওকে দেন, যদি সামনে থাকতাম বা দূরে থাকতাম সেটা আন্টি বলতো, আর যদি সামনে থাকতাম তাহলে তো দিতই। তারপরে এইভাবে মানে চলতেছিল।
আপনার ফ্যামিলি কি বুঝেছিল, আপনার পরিবার কি বুঝেছিল যে আপনি কাউকে পছন্দ করছেন
না? এই কথা আমার ফ্যামিলি বুঝতেই পায়নি কখন।
তো আপনার যে আন্টি আপনাকে ফোনটা দিত,
আমার আন্টি ছিল মানে আমার আন্টি হলেও সে মানে সমবয়সী ছিল, তো আর কি ওই আন্টির সাথে আমরা সব সময় আড্ডা দিতাম।
আচ্ছা, তো এই সময়ের মধ্যে আপনার, ও তো থাকতো ঢাকাতে আর আপনি থাকতেন বিক্রমপুরে, ঠিক? তো আপনাদের দেখা সাক্ষাৎ কিভাবে হতো?
তারপরে মানে ও আমাকে তখন ফার্স্ট টাইমে বলছিল কি আমি ফার্স্টে তোমাকে দেখার জন্য, দেখা করার জন্য দেশে যাব, কিন্তু পরবর্তীতে তোমার ঢাকায় আসতে হবে। বলছিলাম কি আচ্ছা ঠিক আছে যাব আমি ঢাকায়। তারপরে মানে 1 মাস গেল, যাওয়ার পর ও আমাকে বলতেছিল দেখো আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে। আমি বলি কি হ্যাঁ দেখতে তো ইচ্ছে করতেছে আমারও, তো কি করব। আমি বলি কি তুমি ঢাকায় আসো, আমি বলি কি আমি তো ঢাকার কিছু চিনি না কিভাবে যাব। পরে বলে কি আচ্ছা তুমি গাড়িতে উঠে তো নয়াবাজার আসতে পারবা। বলি কি হ্যাঁ নয়াবাজার আসতে পারবো, নয়াবাজার থেকে গাড়িতে নামার আগেই তুমি আমার চেহারাটা দেখতে পাবা, তাহলে তো তোমার কোনো ভয় নেই। বলি কি আচ্ছা ঠিক আছে।
এটা কি সেকেন্ড টাইম নাকি থার্ড টাইম?
না সেকেন্ড টাইম।
সেকেন্ড টাইম, ওকে।
হ্যাঁ, তারপরে মানে গেলাম, দেখলাম, দেখে টেকে হওয়ার পর একটু ঘুরলাম গেলাম। তারপরে ও আমাকে কখনো কোনো পার্কে বা কোনো খারাপ কোনো ইসের মধ্যে মানে নিত না, যে আছে না কত প্রেমিক প্রেমিকারা মানে এই পার্কে সেই পার্কে ঘোরাঘুরি, কিন্তু ও আমাকে কখনো এই ধরনের মানে করে নেই। তারপরে চলে আসছি, সেদিন চলে আসার পরে বাসায় আসছি, বাসায় এসে মানে ভালো মতো আবার কথা টথা হয় হইতেছে। হওয়া টওয়ার পরে আবার মানে ও হঠাৎ করে ওদের বাসা মানে রংপুরে যে ই ছিল বাড়ি ছিল ওটা মানে ঠিক করার জন্য যাবে, তো ওইখানে চলে গেছে। চলে যাওয়ার পর আমাকে বলতেছে যে দেখো তোমার মোবাইল নেওয়াটা খুব জরুরি, তার কারণ হচ্ছে আমি কিভাবে কি করি, তোমার সাথে তো কথা বলতে পারি না, তাছাড়া মানুষের মোবাইল দিয়ে তো আর রাত্রে কথা বলা যায় না, তাছাড়া আমরা এত দূর আগাইছি মানুষের মোবাইল দিয়ে আর কেউ কত কি করব। বলি কি ঠিক আছে কিন্তু আমি মোবাইলটা আমার বাসা থেকে দিবে না, কি করব। পরে বলে কি আচ্ছা ঠিক আছে আমি তুমি কারো কাছ থেকে টাকা নিয়ে মোবাইলটা কিনো, আমি তোমাকে আসলে দিয়ে দেবো টাকাটা। পরে যেভাবে হোক মানে আর কি টাকা ই করি, করার পরে একটা মোবাইল মানে কিনি।
আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যার কারণে আপনি এই চ্যালেঞ্জটা নিলেন তাকে কি আপনি পরে বলেছিলেন যে তোমার মামা আমার সাথে এরকম বা আপনি তার সাথে এরকম?
হ্যাঁ, আমি বিয়ের পরে বলতে চাইছি কিন্তু ও আমাকে মানে অনেক
রিসার্চ। সেটা বিয়ের পরে? কারণ ব্যাপারটা তো ছিল এরকম চ্যালেঞ্জের মতো
থাকে, আমি তখন মানে ওর প্রতি এতটাই দুর্বল হয়ে পড়ছিলাম যে আমি তখন বুঝতে পারছিলাম যে আমি যদি ওর বাগনিতে এখন বলতে যাই তাহলে ওর আর আমার মধ্যে আবার মানে সম্পর্কটা ই হয়ে যেতে
পারে, ঝামেলা তৈরি হতে পারে।
আচ্ছা, বলিনি
তো মোবাইল নেওয়ার পরে কি হলো সম্পর্কটা?
তারপর মোবাইলটা নেওয়ার পরে যেমন সম্পর্কটা আরো বেশি ঘনিষ্ঠ হলো, আমাকে রাতের পর রাত ফোন দিত, ঘন্টার পর ঘন্টা কথা বলতো, অনেক কথা বলতো। তো রংপুরে থাকতো, বাড়ি টাড়ি ঠিকঠাক করতেছে, তারপরে মানে আমাকে ফোনে বলতো যে দেখো আমি এই কাজ করতেছি সেই কাজ করতেছি, আমার হাতে ঠোসা পড়ে গেছে এটা সেটা, মানে অনেক ধরনের আবেগপ্রবণ কথা বলতো। আমি মানে অনেকই করতাম, আফসোস করতাম যে আসলে তোমার এই সময়টা আমি তোমার সামনে নেই, এই ধরনের অনেক কথা বলতাম। বলার পরে তারপরে ওইখানে প্রায় 1.5 মাসের মতো না 2 মাসের মতো যেন ছিল, থাকার পরে ঢাকায় আসছি। ঢাকায় আসার পরে আমাকে বলতেছে তোমাকে তো আমি অনেকদিন যাবৎ দেখি না, তো আমি ওকে বলছি আমিও তোমাকে অনেকদিন যাবৎ দেখি না, তো দেখা করতে চেয়েছে কি বলো। বলে কি হ্যাঁ আমাদের তো দেখা করা উচিত, ফোনে কথা বললে কি হবে, মানে সরাসরি তো দেখা করা উচিত। তারপরে মানে আমি বলি কি তাহলে তুমি আসো দেখা করে যাও। বলে কি আমার তো দোকান আছে, তাছাড়া আমি পরের মানে মামার দোকানই করি, এতক্ষণ সময় নিয়ে তো আর যেতে পারি না, তো তুমি আইসা দেখা করে যাও।
এটা আপনাদের তৃতীয়বারের মতো দেখা? তৃতীয়বারের মতো দেখাটা কত মাস পরে হয়েছিল?
সেটা 4-5 মাস
পরে। 4-5 মাস পরে, ওকে। হ্যাঁ,
তারপরে মানে এই কথা বললো, তো বলার পরে আমি বলি কি আচ্ছা ঠিক আছে আমি আসুন। তো আমি গিয়েছি, যাওয়ার পরে ও আমাকে বলি কি আচ্ছা চলো আমি তোমাকে আমার এক বন্ধুর বাসায় নিয়ে যাবো। বলি কি আচ্ছা ঠিক আছে চলো। তারপরে গেলাম, যাওয়ার পরে ও আমাকে ওই এসে নিয়ে গেল, কি জন্য নাম বলে মানে ওইখানে নিয়ে গেছে।
কোনখানে মানে এটা কোনো বাসস্থান ছিল না অন্য কোনো ধরনের জায়গা?
না অন্য কোন ওই যে হোটেল নাকি মানে ওখানে নিয়ে গেছে,
আবাসিক কোন হোটেলে নিয়ে গেছে। আচ্ছা
ওখানে নিয়ে যাওয়ার পর আমি,
আচ্ছা ঠিক আছে, আবাসিক হোটেলে আপনাকে নিয়ে গেছে যেটা আপনি একেবারেই প্রত্যাশা ছিল না আপনার। আবাসিক হোটেলে নিয়ে যাওয়ার পরে কি হয়েছে আমরা সেটা জানবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি আছে এবং শ্রোতা যারা আছেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 90.2 এ। আপনারা এখানে ফোন করতে পারেন, আপনার মনের কথা বলতে পারেন ববির মতো। ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। দিনদার 24 ঘন্টা খোলা রয়েছে ফোন নাম্বারটি আপনার জন্য, যে কোনো ধরনের কথা যদি কাউকে বলার না থাকে তাহলে আপনি ফোনে বলতে পারেন। ফোন করার পর আপনি নামটা বলবেন, সেল নাম্বারটা বলবেন এবং বলার পর আপনি আপনার যা বলার আছে আপনি তা বলবেন। এবং আপনি যদি আমাদের স্টুডিওতে আসতে চান সেক্ষেত্রে আপনার ঘটনার ছোট্ট একটু বলে আমাকে বলতে হবে, ফোনে বলতে হবে যে আপনি এখানে আসতে চান এবং প্রয়োজনে আপনার সঙ্গে আমরা অবশ্যই যোগাযোগ করব। আর যে অতিথিরা এখানে আসছেন তাদের সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান এবং যোগাযোগ করতে চান, তাদের সাথে আপনি থাকতে চান বা থাকতে চাওয়া মানে সহানুভূতি জ্ঞাপন করতে চান কিংবা অন্য কোনোভাবে সাহায্য করতে চান, সেক্ষেত্রে ফেসবুকে একটি পেজ রয়েছে আরজে কিবরিয়া নামে, আরজে স্পেস KEBRIA, সেখানে যোগ দিতে পারেন এবং আপনার মতামত ব্যক্ত করতে পারেন। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি ববির কাছে, আশা করছি সাথেই থাকবেন। হ্যালো 8920 তে আরো একবার স্বাগত, আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 90.2 কি দিয়ে আপনার সঙ্গে আছে। আর হ্যালো 8920 11তম পর্ব আজকে চলছে, আমাদের সঙ্গে আছে ববি, আমাদের অতিথি হয়ে এসছে আজকে, তিনি আমাদের তার জীবনের গল্প বলছেন। ববি একটু আগে আমরা যেটা জানছিলাম যে আপনার সাথে আপনার বয়ফ্রেন্ডের আপনার তৃতীয় দিনের মতো দেখা হলো এবং আমরা গল্পের জায়গাটায় ছিলাম যে ওনাকে আপনি উনি আপনাকে যে জায়গায় নিয়ে যাচ্ছিল সে জায়গা সম্পর্কে আপনি মোটেও রাজি ছিলেন না, এরকম একটা অবস্থায় ছিলাম, তো গল্পটা আপনার কাছ থেকে জানি।
হ্যাঁ তারপর যেটা হলো মানে ও আমাকে ওখানে নিয়ে গেল, আমি তো জানতাম না, হ্যাঁ ও আমাকে ওখানে নিয়ে যাবে। তারপরে মানে আমি বলি কি তুমি আমাকে এখানে নিয়ে আসলা কেন, বলে কি তুমি কি আমাকে বিশ্বাস করো না তাহলে কেমন ভালোবাসো, এতদিন যাবৎ তোমার সাথে আমার সাথে সম্পর্ক হচ্ছে তুমি আমাকে চিনতেই পারলে না যে আমি কোন ধরনের বাসা বিষয়ে, এভাবে মানে অনেক কিছু বলতেছিল। তারপরে আমি বলি কি যে আসলে মানে চেনাটা এক জিনিস, ভালোবাসাটা এক জিনিস আর এটা হলো আরেক জিনিস। তারপরে বলে কি যে না ভালোবাসার থেকেই তো সবকিছু হয়, ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকেই সবকিছু হয়, মানে আর কি ভাবে তুমি কি বিশ্বাস করো না আমি যে তোমাকে বিয়ে করবো, এটা সেটা অনেক কিছু বললো। বলার পরে মানে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে থাকলে যা হয় আর কি,
একসাথে থাকলে মানে এটা কি মানে আপনি একসাথে তো সাধারণ ভাবে থাকতে পারে, আপনারা কি রাতের বেলা একসাথে ছিলেন?
হ্যাঁ রাতে মানে আমি ওখানে থাকতে থাকতে যেমন বিকেল হয়ে যায়, যাওয়ার মানে ওখানে গিয়ে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে যায়, তারপর আর আসি কিভাবে, তারপর রাত হয়ে যায়, তারপর রাত্রে ও আমাকে ওখানে রাখে, রাখার পরে আবার সকালে ও আমাকে গাড়িতে উঠাই দেয় আমি চলে আসি।
এবং আপনাদের রাতের মধ্যে আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়, ঠিক তাই তো? ওকে, এবং শারীরিক সম্পর্কটা আপনাদের অনিচ্ছাকৃত ভাবে, আপনার অনিচ্ছাকৃত?
আমার অনিচ্ছাকৃত ভাবে হয়েছে।
ওকে,
তারপরে মানে আর কি বাসায় আসছি, বাসায় আসার পরে আমার ফ্যামিলি যে এটা মানে আর কি জানবে সেটা আমি বুঝতে পারিনি, তো হঠাৎ করে আমার মানে সেই সময় অনেকদিন যাবৎ চলে যায়, প্রায় 3 মাস চলে গেছে।
না না, আপনার ফ্যামিলি জানলো মানে আপনি ফিরে আসার পর পরে আপনার ফ্যামিলি জেনে গেল?
না তখন সাথে সাথে জানে না, এই তো ঢাকায় আমার এক চাচু আমাকে দেখছে ছেলেটার সাথে, তো আমার চাচু মানে গেছে আবার দেশে আড়াই 3 মাস পরে আর কি গেছে দেশে, যাওয়ার পরে যেমন আর কি ভাইয়াকে বলছে, ভাইয়ার সামনে আমাকে বলতেছিল যে কিরে ববি তোরা যে ঢাকায় সেদিনকে একটা ছেলের সাথে দেখলাম আবার, তো এটা কে ছিল, বলি কি কো কখন কোথায় মানে এভাবে, তো আমি যেহেতু একটা রাত বাইরে ছিলাম তো আমার ফ্যামিলির মাঝে তো এই প্রশ্নটা জাগতেই পারে যে তাহলে সেদিনকার কথাই হয়তো বা হইতে পারে। তারপরে আমার ভাই আমাকে অনেক জোরে সোরে মানে একজন চাপ দিতে লাগলো যে কোথায় গিয়েছিলাম বা কেন, আমি বলি কি আমার মেয়ে জপ্পুদের বাসায় গিয়েছিলাম, তো মেয়ে জপ্পুকে সাথে সাথে ভাইয়া ফোন দিছে, তো বলতেছে কি যে আপু তোমাদের বাসায় কি ববি গেছিল সেদিনকে, বলে কি না ও তো যায়নি আমাদের বাসায়, তারপর বলে যে যায়নি তাহলে তো অবশ্যই মানে আর কি ও ই করছে,
অন্য কোথাও গেছে?
হ্যাঁ অন্য কোথাও, ওই ছেলেটা তাহলে তো ওর কোথায় সত্যি, ওই ছেলেটার সাথেই তো গিয়েছিল ছিল। তো ছেলেটা কে আমাকে অনেক ভাবেই করে, তো রাত্রে সারা রাত আমার সাথে এইভাবেই করে। তারপরে সকাল মানে সকালবেলা আমি এমন অসুস্থ হয়ে যাই, তারপর আমার আম্মু আমাকে
অসুস্থ মানে আপনার উপর টর্চার করা হয় ফ্যামিলি থেকে,
রাইট? হ্যাঁ, তারপর আমি এমনি তো শারীরিক ভাবে অসুস্থ হয়ে যাই, যেহেতু আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম সেটা আমি বুঝতে পারিনি। তারপর মানে আর কি আমার আম্মু বলে কি ঠিক আছে তাহলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যান।
এটা আপনার আপনার তো মানে তাৎক্ষণিকভাবে বোঝার উপায় ছিল না, কিন্তু অত্যাচারটা তো পরপরই শুরু হয়েছিল, আপনি কোথায় গিয়েছিলেন?
হ্যাঁ কোথায় গিয়েছিলাম সেটাও হলো, মানে সবই একসাথে আবার মানে ধরা পড়ার কারণে আমার প্রতি অনেকটা চাপ সৃষ্টি
হয়। এটা কতদিন পরে ধরা পড়লো?
3 মাস পর। তারপরে 3 মাস না মানে 2 কি 2.5 মাস পরে আর কি, 2.5 মাস পরে।
এটা কিভাবে ধরা পড়লো?
ধরা পড়লো যে আমি মানে অসুস্থ হয়ে যাই, তারপর আমার আম্মু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় যে হয়তো বা মানে ভাত টাত খেতে পারতাম না, তারপরে খেলে মানে বমি টমি আসতো। তারপর আমার আম্মু বলে কি তাহলে হয়তো বা তোমার জন্ডিস হয়েছে নয়তো বা মানে গ্যাসের থেকে এরকম হয়। তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারে মানে কি করে দেখে কি টেস্ট করে দেখে যে আমি আসলে প্রেগনেন্ট। তারপরে মানে মাকে বলে, মা তো বাসায় বলা না বলা ছাড়া কোনো উপায় নেই। তারপরে এইসব বলার কারণে ওই মানে চাপটা আরো বেশি আমার উপরে ই হয়ে যায় যে আসলেই তো তুমি ও ও তখন তো মিথ্যে বলে নাই, তুমি তো গিয়েছিলে ছিলেই, তো এটা কিভাবে কেমনে। তো এভাবে আমার ভাই আমাকে অনেক মানে ই করে, যার কারণে মানে আমাকে বাসা থেকে তারাইও দিছে, আমি বাসা থেকে আমাকে বের করে দিছে, আমি বাসা থেকে বের হয়ে আসছি।
ওই ঘটনার পরে আপনাকে বাসা থেকে বের করে?
হ্যাঁ সেদিনকেই মানে আর কি বাসা থেকে বের করে দিছে সকালবেলা, তো আমি বাসা থেকে বের হয়ে আসছি।
আপনি মাঝখানে আপনার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করেননি যে আপনার এই অবস্থা বা এরকম?
না মানে আর কি এটা 2 দিনের মধ্যেই মানে ঘটনাটা, যে রাতে আমার ভাই আমাকে কি করলো, সকালে আমি অসুস্থ হইলাম ডাক্তারের কাছে নিল, আসার পরেই আবার ভাই আমাকে মানে আর কি এমন ভাবে ইয়ে করছে যে তোর মতো বোন না থাকলে কি হবে, মানে আর কি অনেক ভাবে ইয়ে করছে যে তুই বাসা থেকে চলে যাবি যদি তুই না যাস, আমার আব্বু তো নেই, আমার আব্বু মারা গেছে, তুই যদি বাসা থেকে না যাস তাহলে তোর মরা বাপের কসম, মানে এইভাবে অনেক কিছু বলছে। তো এখন আমি বাসা থেকেও বের হয়ে গেছি, বাসা থেকে বের হয়ে তারপরে নয়াবাজার আসছি। আসার পরে আমি বলি কি যে আশরাফুল তুমি আমার সাথে একটু দেখা করো, তো পরে বল কি কেন, আমি বল আমি বুঝতে পারছি তখন যে আমি যদি ওকে এই সমস্যার কথা বলি তাহলে ও আমার সাথে কখনোই দেখা করবে না। আমি বলি কি দরকার আছে তুমি আসো আমার।
আচ্ছা আপনি যেহেতু 3 মাস এই অবস্থায় ছিলেন, আপনি তো 3 মাসের মাঝখানেও মোটামুটি 2 মাস সময় পেয়েছিলেন, সেই সময়টা তো আপনি আপনার
সেই সময়টা ভালো মতোই চলতেছিল,
আপনি জানাননি এরকম যে আপনার মধ্যে এরকম চেঞ্জ আসছে বা এরকম
কিছু? না আমি
নিজে থেকে বুঝতে পারি
না, বুঝতেও পারিনি, ভাবছি হয়তো বা আমি এমনি শারীরিক দিক থেকে মানে সমস্যা হইতে পারে, অসুস্থ হয়েছি, মানে ওর সাথে ভালো সম্পর্ক ছিল। তারপরে মানে আর কি আসছি, ওকে আমি বলছি যে তুমি আসো।
This track was downloaded from fusionbd.com.
পরে ও অনেকক্ষণ পরে গেছে আমার সামনে, বলে কি কি ব্যাপার কি হয়েছে তুমি এত তাড়াতাড়ি মানে আমাকে যে বললা। আমি বলি কি যে হ্যাঁ আমার মানে এই দরকার দেখি তো বলছি তোমার সাথে, আমার কিছু কথা আছে। কি কথা বলো এখানে আমাকে বলছে? আমি বলি না নিরিবিলি একটা জায়গায় চলো আমি তোমাকে কিছু কথা বলবো। তারপর ও আমার সাথে যেমন গেল কোথায় মানে এক জায়গায় নিয়ে গেলাম, নিয়ে গেলো আমাকে, তারপর বললাম ওকে সব কথাগুলি। বলার পরে ও আমাকে বলে তাহলে এখন আমার কি করা উচিত, আমি এখন কি করব, তোমার এরকম সমস্যা আমি কি করতে পারি, আমার তো এখন কিছু করা নাই, তাছাড়া এখন তো আমার বিয়ে করারও সময় হয়নি যে আমি তোমাকে বিয়ে করে ফেলবো, আর আমার ফ্যামিলিতে তো আমি তোমার কাছে জানাতেই পারবো না, তাহলে আমি এখন কি করতে পারি। আমি বলি কি তুমি এটা কি ঠিক বললা যে মানে আর কি এখন আমার এই অবস্থা, যদি তুমি এইভাবে পিছিয়ে যাও তাহলে আমার হয়ে কে আসবে, আমার ফ্যামিলি আমার সাথে এই ধরনের ব্যবহার করলো, তাহলে তুমিও যদি এরকম করো তাহলে আমি কোথায় যাবো। তারপরে ও আর এক বন্ধুকে মানে খবর দিল, তারপরে মানে বন্ধুটার নাম রানা, রানাকে খবর দিল, তারপর রানা গেল যাওয়ার পরে মানে সমস্যা সমাধানের জন্য যে কি করা উচিত এখন। তারপরে রানা আর কি যেটা বললো যে আসলে আমি কি বলবো, ওর আরেকটা বন্ধু ছিল পপুলারে চাকরি করে, বলে কি যে সুমন রে খবর দে, তারপর সুমন রে ও মানে ঢাকায় নিল। তারপর নেওয়ার পরে রাত হয়ে গেছে, তো রাত হয়ে যাওয়ার পরে এখন মানে ওর বন্ধুরা আমার সামনে যতটুকু ভালো করছে সেটা আমি বলতে চাই যে মানে অনেক কি করছে যে তুই ওকে মানে এখন ইসের মধ্যে বিয়ে করে রাখ, তারপরে হয়তো বা পরে জানাজানি হবে না, কিন্তু এখন ওকে বিয়ে কর। পরে ও বলে কি না এখন কি আমার বিয়ে করা সম্ভব নেই, তাহলে 2-4 দিন যাক ও ওদের বাসায় চলে যাক, তারপর আমি দেখি ফ্যামিলির মানুষকে ম্যানেজ করতে পারি কিনা। তারপরে ও বলে কি যে আচ্ছা ঠিক আছে তোমার কোনো ফ্যামিলির বাসায় যেতে পারবো? আমি বলি কি না ফ্যামিলিতে তো আমি যেতেই পারবো না আমাদের বাসায়। পরে বলে কি তোমার কোনো আত্মীয় স্বজনের বাসায়? আমি বলি কি এইভাবে এই সময়তে আমি কিভাবে যাবো আত্মীয় স্বজনের বাসায়, আমার আত্মীয় স্বজন কি জানবে না বিষয়টা, বুঝবে না, আমাদের বাসায় কি ফোন করবে না? পরে বলে কি এমন কোনো আত্মীয় স্বজন আছে তারপর আমার নানু বসে মানিকগঞ্জ, তারপর আমি বলি কি আচ্ছা আমি গেলে একমাত্র মানিকগঞ্জ যেতে পারি, পরে বলি কি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দিয়ে আসবো মানিকগঞ্জ। তো সেই সময়তে তো রাত হয়ে গেল, মানিকগঞ্জ যাওয়াটা সম্ভব না, তো মানে সেই সময় তো ওর এক বন্ধুর ওইখানে আমাকে রাখলো, ওকে ও ছিল, তারপর রাখার পরে বললো সকালে তোমাকে নিয়ে মানে গাড়িতে উঠাই দিয়ে আসবো, মানিকগঞ্জ নিয়ে পৌঁছে দিয়ে আসবো। তারপরে আশরাফুল আর আশরাফুলের এক বন্ধুরা না আমাকে নিয়ে দিয়ে আসলো
মানিকগঞ্জে।
হ্যাঁ, বললো তুমি এখানে তিন চার দিন থাকো, থাকার পরে আমি ইয়া করতেছি মানে আমার ফ্যামিলিকে ম্যানেজ করতেছি কিভাবে কি করতে হবে। বলি কি আচ্ছা ঠিক আছে।
এর মাঝখানে আপনার সাথে আপনার ফ্যামিলি আর যোগাযোগ করেনি?
না, আমার ফ্যামিলি যোগাযোগ করতে পারেনি, আমার মোবাইল অফ ছিল সেজন্য। তারপরে
এই তারপরের গল্পটুকু আমরা সংবাদের পরে শুনতে চাই। আপনার জীবনের মোড়টা আসলে এই সময়টাতে ঘুরে গেছে এবং এই মোড় ঘোরার গল্পের সাথে যদি আপনি আমাদের সাথে যোগ দিতে চান তাহলে ঠিক 12টা সংবাদের পরপরই আপনি কান পাতবেন এবং সংবাদটা শুনেই আমরা আবারও ফিরে আসছি। আর একবার মনে করে দিতে চাই, আপনি শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 90.2। আজকে একজন বন্ধু হয়ে এসেছেন আমাদের এখানে, ববি হচ্ছে তার নাম, এবং সে তার জীবনের গল্পটা বলছে। তার বয়স খুব বেশি না, 17-18 বছর বয়স, এবং 17-18 বছর বয়সে তার জীবনে যে দুর্ঘটনাটা ঘটে গেছে সেটা আমাদের সবারই জানা উচিত। আপনিও এখানে বলতে পারেন আপনার মনের কথা। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। আপনি ফোন করতে পারেন, ফোন করে আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনি যা বলতে চান অবশ্যই বলতে পারবেন, প্রয়োজনে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এবং ফেসবুক পেজেও আপনি যোগ দিতে পারেন, সেখানে আরজে কিবরিয়া নামে খোঁজ করতে হবে, RJ KEBRIA, ওখানে খোঁজ করে আপনি আপনার যে অতিথি এসছে তার সম্পর্কে কিছু জানতে চাইলে কিংবা যোগাযোগ করতে চাইলে আপনি অবশ্যই জানিয়ে দিলে আমরা চেষ্টা করবো তার সাথে যোগাযোগ করার। সংবাদের পরপরই ফিরছি, আশা করছি সঙ্গেই থাকবেন। সংবাদের বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 তে। আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। হ্যালো 8920 11তম পর্ব আজকে চলছে এবং এই 11তম পর্বে আজকে আমাদের প্রথম যিনি অতিথি তিনি হচ্ছেন ববি, আমাদের নিয়মিত শ্রোতা। ববির জীবন কাহিনী আমি শুনছিলাম, আপনারা সবাই শুনছিলেন, তাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। এবং হ্যালো 8920 হচ্ছে আপনার কথা বলার অনুষ্ঠান, আপনার গল্প আপনি এখানে বলতে পারেন মন খুলে, এমন গল্প যা শুধুই আপনি এমন হতে পারে যে আপনি জীবনে কাউকেই হয়তো বা বলেননি, শুধু আমাদের কি বলতে চান, এমনও গল্প হতে পারে শুধুমাত্র সেটা বলার জন্যই বলা, যে কোনো কিছু আপনি বলতে পারেন। ফোন করতে হবে 9115668, 9115668 নম্বরে। ফোন করার পর আপনার নামটি বলতে হবে, নামটি বলার পর আপনার সেল নাম্বারটি বলতে হবে, সেল নাম্বারটি বলার পর আপনি যা বলবেন সেটা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে এবং সেই কথা অনুযায়ী আপনাকে হয়তো বা স্টুডিওতে আমন্ত্রণও জানাতে হতে পারে এবং আমরা করতে পারি ববির মতো এবং এসে আপনি আপনার জীবনের গল্প আমাদের শ্রোতাদেরকে বলতে পারেন। আর আমরা বারবারই বলি আমাদের এই অনুষ্ঠানে উই আর দ্য স্টোরি টেলার, আমরা গল্প বলি কিন্তু সেই গল্প আপনি কিভাবে নেবেন, ভালোভাবে নেবেন না মন্দভাবে নেবেন, সে গল্প কি ধরনের অনুভূতি আপনার মনের মধ্যে জাগাবে সেটা আপনার একেবারেই ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আমরা চলে যাচ্ছি ববির কাছে। ববি, আমরা গল্পের এই জায়গাটাতে ছিলাম যে আপনার সাথে ওই ধরনের সম্পর্ক হবার পর আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো এবং বাড়ি থেকে বের করে দেওয়ার পর আপনি আশরাফুলের সাথে দেখা করলেন। আশরাফুল বলল তার এক আত্মীয়ের বাসা মানিকগঞ্জ, সেখানে আপনাকে রাখতে এবং সেখানে আপনি দু তিন দিন থাকার ব্যবস্থা করতে লাগলো। এই জায়গা থেকে আমরা সামনের দিকে একটু যেতে চাই।
আমার আত্মীয়, আমার নানুর বাসা ছিল।
হ্যাঁ, আপনার আত্মীয়। হ্যাঁ,
তারপর ওখানে মানে গেলাম, আমাকে ওই ও আর এক বন্ধু দিয়ে আসলো। দিয়ে আসার পরে আমাকে মানে ওইখানে বলতেছিল ওকে যে তুমি মানে এখানে 4-5 দিন থাকো, তারপরে আমি আমার ফ্যামিলির মানে সবাইকে ম্যানেজ করতেছি। তারপরে মানে এই কথা বলে ও আমাকে রেখে আসলো। তো হ্যাঁ, ভালোই 3-4 দিন হলো আমি ওইখানে আছি, ও আমার সাথে যোগাযোগ কন্টিনিউ করতেছে, তো করতেছিল। তারপর হঠাৎ একদিন মানে বলতেছে কি যে আমি বলি কি দেখো তোমার এই ধরনের ইসের জন্য আমার আম্মু আজকে কত কষ্ট করতেছে, আমার আম্মু মানে আমার আব্বু আমাদের অনেক ছোটবেলায় রেখে মানে আমার আব্বু মারা গেছে, কিন্তু আমার মা আমাদেরকে মানে আমার দুই ভাই বোন আমরা ছোট ছিলাম, আমার ভাইয়া এবং আমি, আর আমার ওই দুই আপু তো আরো আগেই বিয়ে হয়ে গেছে, তো আমাদের মানে মুখের দিকে তাকায় আমার আম্মু কোনো মানে বিকল্প কোনো ই নেয়নি, তাছাড়া আমাদেরকে অনেক মানে জড়াই টড়াই নিয়ে আছে এখনো, তো আমার আম্মু অনেক কষ্ট করতেছে, এই ধরনের অনেক কিছুই বললাম। বলার পরে
আপনি কি চেয়েছিলেন, আপনি চেয়েছিলেন যে আপনাকে বিয়ে করুক?
আমি চেয়েছিলাম আমাকে বিয়ে করুক, সেটা মানে সামাজিক ভাবে করুক, হয়তো বা এটা হইছে হইছে সেটা ও জানলো বা আমি জানলাম, আর তো কারো কাছে মানে জানার দরকার নেই।
কিন্তু আপনার পরিবার তো জেনে গিয়েছে।
হ্যাঁ মানে আর কি আমার পরিবার জানুক বা ও জানুক, অর ফ্যামিলি হয়তো বা না জানাক, মানে ওই তো জানে, ও জানুক। তারপরে যেমন মানে আর কি গেলো, যাওয়ার পরে আমি বলতেছিলাম কি, তারপরে মানে আর কি কথা বললাম, বলার পরে দুপুরবেলা ওর সাথে আমি কথা বললাম, পরে রাত্রে আবার ফোন দিস থেকে ওর ফোন অফ, তো ফোন অফ মানে আর কি এটা দেখে তো আমার মানে বুড়াই আমাকে এদিক দিয়ে আমার একটা চাচাতো ভাই ছিল, আমাকে মানে বলতে গেলে ও আমাকে খুব লাইক করতো, অনেক লাইক করতো, তো ওকে আমি কখনই কোনো ইয়ে করতাম না, আমি ওকে ভাইয়ের চোখে দেখতাম। তো দেখার পরে মানে ওই ভাই আমাকে ফোন টোন দিয়ে জিজ্ঞেস করতেছিল তুমি কোথায়, আমি মানে বলিনি কি আমি যেখানে আছি আছি, তো আমার আম্মু নাকি আমার কাছে ফোন দিয়ে জানতে পারছে যে আমি ওইখানে, আমার আম্মু আর আমার চাচাতো ভাইটা ওখানে গেছে, যাওয়ার পরে মানে গেছে যে সেটা আমিও জানতাম না। তারপরে মানে আর কি আশরাফুলের মোবাইল অফ দেখে তো আমার পুরো মানে কি যে কেমন যে লাগতেছিল আমার, তখন আমি আসলে ভাই আপনাদেরকে এখানে বুঝাতে
পারি
মানে কি অবস্থায় আমি ছিলাম তখন, একমাত্র সেটা আমি বুঝতে পারি সেই মুহূর্তে, আর একমাত্র আল্লাহ জানে।
এই ফোনটা বন্ধ হয়ে গেল তারপরে কি মানে কতদিন বন্ধ ছিল নাকি সঙ্গে সঙ্গে খুলে ফেলে?
না তারপরে অনেকদিনই বন্ধ ছিল।
তো আপনি তখন কি করলেন?
আমার যেটা করণীয় ছিল আমি মানে কিছুই করতে পারতেছিলাম না, পারতেছিলাম আমার ফ্যামিলিকে বলতে না ওর সাথে যোগাযোগ করতে।
আপনি মানিকগঞ্জে যেখানে ছিলেন আপনার আত্মীয় ভাই, তারা কি জানলো যে জানছিল যে আপনি?
না হ্যাঁ কিছু জানে নাই কা, তো মানে আর কি বলতেছে আমার আম্মুর কাছে বলছে, আম্মু বলছে যে না ও এমনিতে বাসা থেকে গেছে, মানে আমার ভাইয়ের নাম জিএম, তো বলতেছে জিএম ওকে মানে আর কি গালাগালি করছে তো সেজন্য আর কি চলে গেছে, কিন্তু এই ধরনের কোনো কাহিনী টাহিনী জানতো না। তারপরে মানে আর কি আমার মামাও বলে নাই যে তোর মা আজকে তোকে নিতে আসবে বা আসবে সেই সব ধরনের কিছু বলে নাই কেন, তো আমি মানে এখন কি করতে পারি এই সময়তে। আর ওর এক মানে বন্ধুর নাম্বার ছিল সুমন, ওর নাম্বার ছিল আমার কাছে, তো ওকে আমি ফোন দিলাম, অথচ ওই সুমনও আমাকে চিনলই না, মানে এরকম একটা ভাব যে আমাকে ও কখনো কথা বলে নাই আমার সাথে বা মানে আর কি অনেক ধরনের ই করলো, সরি আপনি রং নাম্বার ফোন দিয়েছেন আশরাফুল নামের, আমি কাউকে চিনি না, এই সে অনেক ধরনের কথা বললো। তো বলার পরে যাক মানে একজন একজনকে না চিনলে তো আর কিছু বলাও যায় না বা করাও যায় না। তারপর ঠিক আছে আমি বলছি শুধু এতটুকুই যে ঠিক আছে মানে আমাকে আপনারা না চিনেন কিন্তু আপনাদেরকে আমি ঠিকই চিনে নেব, এতটুকু আর কি আমি বলছিলাম। তারপরে বলার পরে পরের দিন আবার ফোন দিয়েছি দেখি অল ফোন অফ। তারপরে পরে তিন চার দিন পরে আর কি আমার ওই চাচাতো ভাই আর আমার আম্মু আমাকে ওইখানে আনতে যায় মানিকগঞ্জে,
আপনাদের বাড়িতে নিয়ে আসতে যায়।
হ্যাঁ নিয়ে আসার জন্য গেছে আর কি, যাওয়ার পরে আমি বলতেছি মানে ওই চাচাতো ভাইটা আমাকে মানে ক্লিয়ারলি সবকিছু জিজ্ঞেস করছে যে চা আমার কাছে তুমি বলো আর কারোর কাছে বলার দরকার নেই, দেখি আমি সমস্যাটা সলভ করতে পারি কিনা। তারপরে আমি সবকিছু বললাম যে ভাইয়া দেখো এরকম এরকম, অথচ ও এখন মানে মোবাইলটা অফ করে রাখছে আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না। পরে বললে তোমার এটি বইলে এখানে দিয়ে গেছে না, আমি বলি হ্যাঁ, তো কি আচ্ছা ঠিক আছে আমরা এটা দেখতেছি। তারপরে এটা বলে বললে তুমি আমাদের সাথে চলো, আমি বলি কি না আমি যাবো না আমার ভাই আমাকে মেরেই ফেলবে, মানে আমি আমার ভাইকে খুবই ভয় পেতাম বা এখনো পাই। তারপরে মানে আর কি যেটা হলো নিয়ে আসলো আমাকে ওইখানে, তিন দিন ছিল আমার মানে অনেক দূরের রাস্তা তো বিক্রমপুর থেকে সেই মানিকগঞ্জ গেছে। তারপরে মানে আর কি আম্মু অনেক টায়ার্ড হয়ে গেছিলো তো যাওয়ার পরে, তারপর তিন দিন ছিল, তিন দিন থাকার পরে আমাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার ভাইয়ারা আমাকে দেশে নেয় নাই, ঢাকাতেই ছিলাম, তো আমাকে বলতেছে যে তুমি কোথায় ছিলে সেটা আমাদেরকে একটু বলো, মানে আমি তো নামতাম কিছু বলতে পারি না, আমি শুধু একটু বলতে পারছি যে আমাকে যেখানে রাখছিল সে মানে সামনে একটা দরগা ঘর আছে এতটুকু বলতে পারছি। তো এটা মানে অনেক কষ্ট করে আমার ভাইয়া মানে চাচাতো ভাই আরো মানে কয়েকজনকে নিয়ে সেই জায়গাটা খুঁজে টুজে বের,
যেখানে আপনার রাত অতিবাহিত করেছিলেন তাই তো?
হ্যাঁ মানে আমার ভাইয়ারও ই ছিল যে ও যেহেতু ফোনটা অফ করছে অতএব তোমাকে মানে আর কি মেনে নেওয়ার আর কোনো ই নেই।
হ্যাঁ আরেকটা জিনিস তো জানা দরকার, আপনার ফোনটা যেহেতু অফ করে দিয়েছে আপনি কি জানতেন না ও কোথায় কোন দোকানে কাজ করে বা কি?
হ্যাঁ সেটাই তো জানতাম আমি, কিন্তু ওখানে যে আমি যাব সেখানে গিয়ে যদি ঢাকা শহর আমি যে একটা ছেলেকে তো আর এমনিতেই বলতে পারি না যে কারণ আমাদের কোনো বিয়ের কোনো ই হয় নাই বা কিছু হয় নাই, তো জাস্ট একটু প্রেম হয়েছে তাতে তো আর আমি বলতে পারি না যে তুমি আমাকে বিয়ে করো বা সেই বিষয়ে, এটা তো কোনো একটা তো প্রমাণ দরকার ডকুমেন্টস দরকার না, সেজন্য আর কি আমার ভাইয়া এই ইটা নিয়েছে যে আচ্ছা ঠিক আছে দেখি তোমাকে কোথায় রাখছিল সেটাই করো। তারপরে যেমন আর কি ওইখানে গেলাম, যাওয়ার পরে আমি আমার ভাইয়া আর একটা ভাইয়া ছিল ওনাকে নিয়ে তারপরে গেলাম, যাওয়ার পরে তারপরে ওই ভাইয়া আমার মানে ওই ভাইয়া ওই সামনে কি যেন একটা থানা ছিল ওইখান থেকে একটা পুলিশ নিয়ে আসছে, মানে টাকা দিয়ে আনছে, আনার পরে ওইখানে মানে পুলিশটাকে নিয়ে ওইখান থেকে ওই ডকুমেন্ট
পুলিশকে টাকা দিয়ে নিয়ে আসছে। হুম, টাকা দিয়েছিল কেন? ঘুষ হিসেবে?
হ্যাঁ, ঘুষ হিসেবেই দেওয়া হয়েছিল যে আপনি আমাদের মানে সাথে একটু ওইখানে চলবেন এবং ওই কাগজটা একটু আমাদেরকে উঠাই দেবেন।
আচ্ছা আচ্ছা।
পরে বলছে আচ্ছা ঠিক আছে, তো গেছে, যাওয়ার পর পুলিশও গেছে, যাওয়ার পর উঠাই দিচ্ছে কাগজটা, উঠাই দিছে, উঠাই দেওয়ার পরে পরে দোকানে গেছে। আমি বলছি যে আমি ওর দোকানের নাম টাম সবই জানি, তো ভাইয়া চলো। তারপরে গেলাম দোকানে, তার
যে ভাইকে আপনি ভয় করেন সেই ভাই আপনার সাথে?
না, চাচাতো ভাই, যে ভাই আমাকে অনেক মানে পছন্দ করতো।
আচ্ছা ঠিক আছে, ওকে।
তারপরে ও আমার আপন ভাই তো আসেই নি আর আমার সাথে। পরে বললাম, বলার পরে ভাইয়া আর কি ওই দোকানে গেল, যাওয়ার পরে আমি ওর সাথে ছিলাম, তো আমাদেরকে দেখে আশা ফুলের তো পুরো কাঁপাকাঁপি অবস্থা যে এটা কিভাবে সম্ভব। ও আশা ফুল আমাদের, ও ভাবতেছিল যে আমি হয়তো ওর দোকান টোকান চিনবো না বা ওর ওইখানে আর যাবো না। ও ভাবতেছিল যে ওর ফোন নাম্বারটা হয়তো বন্ধ করলে সবকিছু বন্ধ হয়ে যাবে। তারপরে যেটা হলো মানে ওকে আমি ডাকলাম, তারপরে ও আমাদেরকে দেখি সাইটে নিয়ে আসছে, যে আমাদের দোকানে কোনো হই হুল্লা করার দরকার নেই, তো সাইটে নিয়ে আসলো। সাইটে নিয়ে আসার পরে বলতেছিল যে আচ্ছা ঠিক আছে আপনাদের কি কি প্রবলেম বলেন। তারপরে আমি যেমন সবকিছু বললাম, তুমি আমার সাথে এরকম করলে কেন বা আসে ভীষণ। পরে বললে কি যে আমার তো এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না, আমি আপনার তো কি করব, আমার এখন তার বিয়ে করাটা সম্ভব না। পরে ভাইয়া বললে কি যে আগে তুমি ববির একা আনছিলা, রাখছো ভালো কথা, কিন্তু এখন কিন্তু আর ববি একা না, আমরাও সাথে আছি, তুমি বিয়ে কেমনি না করো সেটা আমরা দেখবো। পরে বল কি ভাইয়া এইভাবেই করেন না, আমি ঠিক আছে আপনাদের বাসায় যাবো। এটা আমার ভাইয়াকে আর কি বলে দেয় যে আপনারা এখন বাসায় চলে যান, এখানে আর কোনো কিছু করেন না, আমি আপনাদের বাসায়, আমরা সোমবার গিয়েছিলাম তো বলে কি শুক্রবার দিন আমি আপনাদের বাসায় আসতেছি, আসে আমার এক বড় ভাইকে নিয়ে যাবো, ওইখানে গিয়ে আর কি কথা টথা ই করবো, ফাইনাল করবো। পরে আমি আমার ভাইয়ারা সবাই আর কি বাসায় চলে আসি, আমাদের দেশের বাড়িতে চলে যাই। চলে যাওয়ার পরে শুক্রবার আসে, শুক্রবার তারপর ওর নাম্বারটা, ওর নতুন নাম্বার নেয়, সেই নাম্বার আমাকে দিয়ে দেয় যে আমি ববির সাথে যোগাযোগ করবো, আপনারা এখন চলে যান। মানে ওর উদ্দেশ্য ছিল যে এখান থেকে ওদেরকে আমরা বিদায় করি,
প্রথম মানে বিদায় করে দেয়।
হ্যাঁ, তারপরে মানে আসলাম আমরা বাসায়, তারপর শুক্রবার আসলো, তো শুক্রবার সকালে আমি ওকে ফোন দিতেছি কি ব্যাপার তুমি আসবে না, বলে কি যে আমি কি পাগল না বল কোনটা আমি যে তোমাদের বাসায় যাবো, তোমরা ঢাকাতে আসি আমাকে যেভাবে ধরছিলা, আর তোমাদের দেশে গেলেই যে তোমরা ধৈর্য আমাকে বিয়ে পড়াইবা না বা কোনো কিছু যে আমার প্রতি করবা না তার কোনো সিকিউরিটি আছে? আমি বলি কি হ্যাঁ, সেই এক্সামকে আমি তোমাকে দেবো, যেখানে আসলে যে তোমার প্রতি কোনো অমানসিক বা কোনো অত্যাচার চলবে না।
তো আপনি তাহলে ওকে বিয়ে যে করাবে সেই ব্যাপারটাও আপনি নিশ্চিত ভাবে তাকে গ্যারান্টি দিচ্ছেন যে না তোমাকে বিয়ে করাবে না?
বিয়ে করাবে না, আমাদের আমাদের ফ্যামিলিতে তুমি আইসা একটু মানে আমাকে বাঁচানোর জন্য একটু ই করে যাবা যে হ্যাঁ ওকে আমি করবো, এইটা আমার,
এই বেবিটা আমার,
হ্যাঁ ও এটা আমার, এবং মানে ওকে আমি বিয়ে করবো, কিছুদিন আপনারা আমাকে সময় দেন, তুমি যেহেতু আমাদের কাছে সময় চাচ্ছ তাহলে কিছুদিন ওই সময় চাইছি যে আমাকে কিছুদিনের সময় দেন, দেখি আমি কি করতে পারি।
আচ্ছা আচ্ছা।
পরে মানে আমি বলি যে আমাদের ফ্যামিলির সাথে আইসা, তুমি ভালো মতো কথা বললে এটা বলে যাও। ওরা বলে কি না আমি যাবো না। তারপরে আর আসলো না শুক্রবার। তারপরে সোমবার আবার আমার ভাইয়া দোকানে গেল, আমাকে নিয়ে গেছে, যাওয়ার পরে মানে আর কি গেলাম, যাওয়ার পরে ও আবার মানে ওকে ডাকায় নিয়ে আসলো, নিয়ে আসার পরে ও বলতেছে যে না দেখেন আমি তো যাবো না, এইভাবে এইভাবে ওর দোকানে প্রায় 3 থেকে 4 দিন যাওয়া হয়েছে। যাওয়া হওয়ার পরে লাস্ট যেদিন গেলাম আর কি, সেদিন আমাদের সদরঘাটে মানে অনেক ভাইয়া টেয়া ছিল, তো ওদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাইয়া মানে ওর মামার কাছে, ওর মামার বলতে আচ্ছা বাবা তোমাদের কি হয়েছে ঘটনাটা আমাকে বলো। পরে আমি মানে ওইখানে অনেকেই করছি যে ওর মতো আশরাফুল দেখুন আমি ইসলামপুরে কিভাবে ব্যবসা করে, বা ওর মামাদের দোকানে আমি তালা ঝুলাইলেই তো ওকে বের করে দেবে, মানে এইভাবে অনেক কিছু বলছি। তো ও আমাদেরকে সেদিন লাস্ট টাইমে দেখা, ও কোথায় যেন গেছে মানে কেউ বলতেই পারে না, ও আমাকে ফোন করে বলতেছে যে আমি ব্যাংকে আসছি, মামা আমাকে ব্যাংকে পাঠাইছে, অথচ ওর মামা বলতেছে যে আমি জানি না যে আশরাফুল কোথায় গেছে। তারপর আমার ভাইয়ার কাছে ও মামা জিজ্ঞেস করে যে আমার কাছে তোমরা বলো সবকিছু দেখি আমি কিভাবে কি করি। তারপর ওর বড় মামার কাছে আর কি সবকিছু খুললা টুল্লা মানে ঘটনাটা বলে, বলার পরে ওর মামা ওকে ডাকায়, ডাকায় পরে ওর মামার কাছে, মানে ওর মামা ওর কাছে জানতে চায়, তারপর ওর মামার কাছে নাকি অস্বীকার করছে,
প্রথমে অস্বীকার করেছে,
হ্যাঁ, যে না আমি মেয়েকে চিনি না, অথচ এই মেয়েটা আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে। তারপরে আমি ওকে এতটুকুই বলছি যে তোর মাঝে এমন কি আছে যে আমি তোকে এভাবেই করব, মানে তোর থেকে কেন আমি ভালো কিছু, মানে এইভাবে অনেক কিছু বলছি, জাস্ট তোর সাথে আমার সম্পর্ক ছিল।
এই তুই দুবারই করলেন কেন রাগারাগি করে? বা
মানে ও আমাকে চিনতেছে না, তো ওকে আমি কি করতে পারি এই মুহূর্তে? বলে যে এই মেয়েটা আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে, তখন আমি কি বলবো যে তুই এমন কি হয়ে গেছিস গা যে তোর সাথে আমি ই করব, তোকে আবার জোর করে বিয়ে করতে হবে, তুই আমার সাথে খারাপ ই করছিস বিদায়, আমার ভাইয়া রাব্বা আমিও চাচ্ছি যে তোর সাথে আমার বিয়ে হোক। তারপরে যেমন ওর মামা বললো কি আচ্ছা ঠিক আছে দেখতেছি, দেখার পরে ও জিজ্ঞেস করলো, তারপরে তো না করলো। ওর বোন ভাইয়েরা সবাই আর কি, ওর যে বোনের আর কি, আমার বোনের বাসায় বিয়ে হয়েছে, আমার ওই বড় আপুকে অনেক কিছু করে গালাগালি করে ওর আপু, যে কেমন বোন বানাইছে, সেই দোকানে গিয়ে আমার বাইরে ই করছে, একসাথে বসে দেখবো এটা কি করা যায়। তারপরে শুক্রবার বসি আমরা আমাদের ওখানে, মানে আমার এক দাদা আছে মেম্বার, তো ওনার বাসায় গেন্ডারিয়া, ওনার বাসায় বসি আমরা সবাই। তো বসার পরে ওরা অনেক মানুষকে নিয়ে আসছে ওইখানে, মানে আচার বিচার করার জন্য, মানে বিচারই বসবে যে কেমনি কি, ও যেহেতু ছেলেটাই অস্বীকার করতেছে যে আমি মেয়েটাকে চিনি না, আর মেয়েটা বলতেছে যে ওর মানে আমার ইসে ও মানে, হ্যাঁ এটা বলতেছে, তাহলে এটা কেমনি কি। পরে আর কি যেমন আমরা তো সব দিকে ই আছি, যে তো আমাদের কাছে মানে ও যে আমাকে নিয়ে ছিল সেটা ডকুমেন্টস আছে, তাহলে তো আর আমাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই।
কি ডকুমেন্টস ছিল আপনাদের কাছে?
ও আমাকে নিয়েছিল যে রাত্রে, সেটা হোটেলে থেকে আমরা ই
কাগজটা তুলে নিয়ে এসেছি,
তারপরে ওটা নিয়ে আসছি। নিয়ে আসার পর ওর মামাদের হাতে সেই দিন শুক্রবারের দিন মানে রাত্রে বসলো, বসার পর রাত 12টা হয়ে গেল, কোনো ই হয় না, ওর মা আসছে, ওর ভাই আসছে, ওর বোন আসছে, ওর মামারা সবাই আসছে। তো ওর মা আর ভাই বোনেরা বলতেছে ঠিক আছে আমাদের ছেলে যদি ওর সাথে কোনো খারাপ কোনো ই করেই ফেলে, তাহলে ওকে 3 লাখ টাকা দিয়ে দেই, অন্য জায়গায় বিয়েটি দিয়ে দেখ,
ওই মিটিং এ বলতেছে।
ওই বিচারে আর কি এটাই ই হইতেছে। তো ওরা মানে আরো অনেক ধরনের মেম্বার, চেয়ারম্যান, মানে আরো বড় বড় বিচারক অনেকদেরকে নেয়, আর আমাদের বাসা থেকে আমি গিয়েছি, আর আমার দুইটা চাচাতো ভাই আমার ভাইয়া, এই চারজনই গিয়েছিলাম।
আচ্ছা মিটিং এ তো সিদ্ধান্ত কি হলো?
তারপরে সিদ্ধান্ত হলো যে মানে আর কি মামা এরা বলতেছে যে না 3 লাখ টাকা দিয়ে, আমার ভাইয়া বলতেছে যে 3 লাখ টাকা দিয়ে কি আর মানুষের ইজ্জত কি কিনা যায়, তাহলে ওর বোন একটাকে দেখ আমার কাছে, আমি 10 লাখ টাকা একদিন রাখুন, 10 লাখ টাকা দিয়ে দেবো। এইভাবে আমার ভাইয়া অনেক কিছু বলছে। বলার পরে পরে বলে কি যে ঠিক আছে, সে ওর মা আর ওর ভাইয়া মানে যখনই শুনছে যে ওর সাথে আমার বিয়ে হবে, তখন উঠা ওই বাসা থেকে চলে আসছে।
বিয়ে হবে এই ব্যাপারটা ঠিক হলো কিভাবে? মানে কে
ঠিক হলো যে মানে আমি বলতেছি যে ও হয়তো বা আমাকে এখানে বিয়ে করবে না, তো বর সামনে আমি বৃষ্টির মরে যাবো।
এটা আপনি বললেন?
হ্যাঁ আমি বলছি, এটা আমার ভাইয়ারা আমাকে এইভাবে মানে আর কি বলতে শিখিয়ে দিছে, আমি বলছি যে আমি এটা করব। পরে মানে আর কি সবাই বিবেচনা করছে তো একটা মেয়ের দিকেই করবে, স্বাভাবিক, যেহেতু আমার একটা এখানে এই জীবন মরণ নিয়েই তো কথা। তারপরে সবাই বলছে যে আচ্ছা ঠিক আছে মেয়েটা মানে যেভাবে হোক, আশরাফুল বললেই তো হলো না, যেহেতু প্রমাণ আদি সবকিছুই আছে যে মেয়েটা নিয়ে ছিল, তাহলে ঠিক আছে ওকে বিয়েই করতে হবে। তো 5 জনের যেটা রায় দিবে সেটা তো করতেই হবে। তারপরে যেটা হলো আর কি বলছে কি আচ্ছা ঠিক আছে আমি করব, কিন্তু আমাকে কি করতে এখন না, মানে আর কয়েকদিন সময় দেন,
আশরাফুল বলতেছে।
তা আশরাফুলের মামা আবার বলতেছে যে ওকে, আমার ভাইয়াদের কাছে এসে বলতেছে ওকে যদি আপনারা সময় দেন তাহলে ওকে আর পাবেন না, ও যে কোথায় চলে যাবে কেউ আপনারা ওকে পাবেন না, পরবর্তীতে যে আমাদেরকে যে ধরবেন, আমাদের দোকানে ছিল বিদায়, আমাদের সেটা পারবেন না, যা করার এখনই করতে হবে, এটা বললো। তারপরে আমার ভাইয়া তো মানে পুরো চিত্তা চিত্তা ই হয়ে গেল যে না এখনই বিয়ে করতে হবে
বড় মিটিং এ।
তারপরে যদি ওর মামারা বলো কি না ও অমানুষ, ওর সাথে আমরা ই করতে, পরে আমার ভাইয়া বললো ঠিক আছে আপনারা সবাই চলে যান, ও যে অমানুষ ওকে আমরা মানুষ করি, দেখি অমানুষকে আমরা মানুষ করতে পারি কিনা। তারপর ওর মামায় ও মানে বিয়ে করতে রাজি হয় না, দেখি ওর মামা ওকে লাঠি নিয়ে মারতে গেছে, তারপরে মানে অনেক কিছু করছে। তারপরে ওর মা আর ওর ভাইয়া এসে বললো এখান থেকে, মানে বিয়ের কথা হইলো পরে ওখান থেকে আইসা বললো যে এই মেয়ে আমরা নিবো না, আমরা বলছি না 3 লাখ টাকা দিয়ে দিই, কিন্তু এই মেয়ে আমরা নিবো না, অন্য জায়গায় বিয়ে দিয়ে দেখ। তারপরে মানে এই কথা বললা আর আইসা বললো বাড়িটায়, আর বড় বোনটা ছিল এখানে বাড়িটায়, আর মাথায় আসলো, আসার পরে বললো যে আজকে থেকে মনে করলাম আমার এক ছেলে নেই, এটা বললে ওর মায় চলে আসলো। তারপরে কাজী নিয়ে আসছে, তারপরে ওরা এই ধরনের মানে গোলাহল করতেছে দেখে কাজী আবার চলে গেছে, কাজী নিচেই ছিল। তারপরে আবার মানে করতেছে যে না এখানে বিয়ে হতেই হবে, যেভাবে হোক বিয়ে হতে হবে। পরে আমাকে সবাই আর কি প্রশ্ন করছে ইসেরা যে আচ্ছা ঠিক আছে ধরো তোমার সাথে এখন বিয়ে হোক, করাই দিলাম আমরা, কিন্তু পরবর্তীতে তোমার যদি কোনো সুখ না হয়, কোনো শান্তি না হয়, পরে আমার ভাইয়া বলছে যে পরবর্তীতে কি হয় না হয় সেটা আমরা দেখবো, কিন্তু এখন এই বড় মজলিসে আমরা এই বড় থাকতে চাই যে ওকে বিয়ে করতেই হবে, যেহেতু ওর খারাপ ই করছে, এটা যাতে খারাপ কিছু না হয় বিয়ের দিকে গেলে, যাতে সামাজিক ইসে মর্যাদায় আমরা আমার বোনকে রাখতে পারি,
এটা আপনার ভাই বলেছে। আচ্ছা
তারপরে ভাইয়া মানে আর কি এটা বলছে, তারপরে মাতবুরা এটা আমার ভাইয়ার কথাই রায় দিল, রায় দেওয়ার পরে মানে আর কি বিয়ে ওইখানেই তখনই হয়ে গেল, বিয়ে হইলো একটার দিকে, একটার দিকে বিয়ে হইলো। তারপরে
একটা পর্যন্ত শুধু মিটিং আর চিল্লাচিল্লি চলছিল।
হ্যাঁ আমরা তখন ওই বাসায় বিকেল 2টা বাজে গেছি, ওই 2টার থেকে এই 1টা পর্যন্ত, রাত 1টা পর্যন্ত এইরকমই হইতেছিল।
আচ্ছা
হওয়ার পরে তারপরে মানে আর কি আমার মামা শ্বশুররা মানে সবাই আর কি বলতেছে যে না মেয়েটা তো ভালো, ভালো যদি না হইতো তাহলে তো বলতো যে 3 লাখ টাকা পাইছি তাহলে তো আমি বিয়ে করতে পারবো যে কোনো জায়গায় গিয়ে, বা তারপরে মেয়েটা যেহেতু ওর কাছে বিয়ে বসতে যেতে তাহলে তো মেয়েটাই ভালো, মানে এভাবে অনেক ই করতে থাকলো। তারপরে আশরাফুল বলে কি যে কি যেন মানে ও আমার সাথে কোনো কথা বা কোনো ইটি করতেছে না, তো বিয়েটি হওয়ার পরে ওর মামারা বলতেছে যে আজকে আপনারা আপনার জামাইকে দেশে নিয়ে যান তাহলে হয়তো বা মনটি একটু ভালো হইতে পারে। তারপর আমার ভাইয়ারা অনেক মানে আর কি ওকে সাধলো যে চলো আমাদের সাথে, পর বলে না আমি এখন যাবো না, অন্য এক সময়তে যাবো। তারপরে ও আর আসে না, তারপরে আসলো না বিয়ের তো করে টোরে আমরা বা আমাদের বাসায় চলে যাই, গাড়ি ভাড়া করে আমরা 4 জন আমাদের দেশে চলে যাই ঢাকার থেকে রাত 1টার দিকে। তারপরে দেশে গেলাম, যাওয়ার পরে ও তা মানে আমার সাথে কোনো কথা বলে না।
তখন আপনার বয়স কত, কিসে পড়েন আপনি?
আমি তখন মানে ফার্স্ট ইয়ারে
পড়তেছি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আপনি পড়েন, তার মানে আপনার বয়স খুব বেশি হলো 17 বছর, আপনার বিয়ের বয়স তখন ছিল না?
না তখন এই এই বিয়ের বয়সটা নিয়ে অনেক ওখানে অনেক ই হয়েছে, মানে আমার মামা শ্বশুররা সবাই বলতেছে যে মেয়ের বিয়ের বয়স হয়নি আমরা এখন মানে বিয়ে করাবো না, আমার খালু শ্বশুরে বলছে এটা, মেয়ের যখন বয়স হবে তখন আমরা বিয়ে করাবো, মানে এটা ওদের মানে কাটানোর একটা ই যাতে ই করতে পারে এখান থেকে করতে পারে।
আপনারা যে পুলিশ নিয়ে এসেছিলেন যে প্রথম দিকে যে এই টাকা দিয়ে পুলিশ, তারপরে কি আর পুলিশের দিকে গিয়েছিলেন, পুলিশ কেসের দিকে?
না আর ওইভাবে মানে আর ওই সব কোনো কিছু করা হয় নাই। তারপরে আমার ভাইয়া এই কথা শুনে তারপরে আমরা মানে যেটা করছি আমার আইডি কার্ড বের করছি যে আমার 18 বছর হয়েছে।
আপনার ভাইয়া এটা বের করেছে 18 বছর বয়স?
আমার 18 বয়স হয়েছে এই আইডি কার্ড বের করে তারপরে ওদের মানে মজলিসে করছে। কিন্তু আশরাফুল বলতেছে আমি তো জানি যে কবে হয়েছে বা কি হয়েছে, ও আমার ভাগ্নিরও ছোট, ওর তো এখনো 18 বছর হয়নি, ওর তো বিয়ের বয়স হয়নি, আপনারা এটা নকল আইডি কার্ড বের করছেন। পরে আমার ভাইয়া বলছে যে আমার বোনকে কি আমরা ই করছি না তো ওর মাই করছে, মানে এইভাবে অনেক কিছু হয়েছে।
যাই হোক বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে আপনি আপনাদের বাড়িতেই থাকলেন, আশরাফুল কি আপনাকে তুলে নিয়েছিল?
না তারপরে ওই
কেন তুলে নিল না,
15 দিন পরে আমাদের বাসায় গেল বিয়ের, 15 দিন পরে গেল আমার সাথে মানে চুক্তিবদ্ধ করে গেল, আমি যে যাবো আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই আমি কিভাবে যাবো। আমি পরে বলি আচ্ছা ঠিক আছে তুমি আসো, আমি আমার ফ্যামিলিকে বলবো আম্মুকে যে মানে আর কি টাকা পয়সা দেওয়ার যে কোনো ভাবে একটা ব্যবস্থা করব, তুমি কার কাছ থেকে টাকা নিয়ে আসো। পরে বলে কি যে কিভাবে আমি কি ছোট হব তোমার মা বাবার কাছে যে আমি টাকার জন্য, আমি তো ঠিক আছে তুমি যেভাবে ছোট না হবো আমি সেই ব্যবস্থাই করব। তারপরে আমি আমার মানে আম্মুকে বলি আম্মু ওকে তুমি জামা কাপড় দেওয়ার মানে ই করে আমাদের বাসা থেকে, তারপরে আমি বলি কি আম্মু এইভাবে মানে কাপড় টাপড় না দিয়ে ওর কাছে মানে টাকা দিয়ে দাও, ওর কি না কি পছন্দ হবে মানে আর কি টাকা দিয়ে দাও যাতে ওর কাছে মানে টাকাটা থাকে, আমি সেই জন্য এই কথাটা বললাম। তারপরে মা বলকে আচ্ছা ঠিক আছে তুই যেটা ভালো মনে কর সেটাই হবে। তারপরে ওর 5,000 টাকা দেওয়া হয়।
আচ্ছা, বিয়ের পরে আপনাদের সংসার কতদিনের ছিল, মানে এই সম্পর্কটা কতদিনের ছিল?
সম্পর্ক ছিল মানে ভালো মতো ছিল 7 মাস, তারপরে 3 মাস মানে আর কি ওর সাথে আমার সাথে যেভাবে লাগালাগির মধ্যে 3 মাস পরে তারপরে মানে 10 মাসের সময় ডিভোর্স হয়।
আচ্ছা, আমি ডিভোর্সের প্রসঙ্গে একটু পরে আসতে চাই। বিয়ের 7 মাস ভালো সম্পর্ক ছিল, মানে ভালো সম্পর্ক বলতে আপনি কি বোঝাচ্ছেন?
মানে আমাদের বাসায় ও যাইতো, আমার সাথে ভালো মতো ফোনে কথা বলতো।
আপনাদের বাসায় কি থাকতো?
হ্যাঁ, প্রায় 10 দিন 15 দিন 20 দিন করে থাকতো আমাদের বাসায় গিয়ে।
7 মাস পরে চেঞ্জ হয়ে গেল কেন সম্পর্ক?
7 মাস পরে চেঞ্জ হইলো মানে ও আমাকে বলতেছে, আমাদেরকে আমাদের ফ্যামিলির কাছে বলে নাই, আমার কাছে খালি বলতেছিল গে যে তোমাদের বাসা থেকে যে 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল সে টাকা দাও।
5 লাখ টাকা দেওয়ার কথা ছিল মানে?
হুম, বিয়ের মধ্যে মানে একটা কথা হয়েছিল যে ওরা বলছে যে 3 লাখ টাকা দেই, মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দে। তো তখন ওর মায় ওরা তো উঠে গেল গা। যাওয়ার পরে যেমন আর কি আমার ভাইয়ারা বলে, এরপরে ওর মামা বলে কি ছেলে এখন কি করবে, আমার দোকানে তো আমি রাখবো না, আমার মামায় বলে। তারপর আমার ভাইয়া বলে কি ঠিক আছে, ছেলে কর্মকাণ্ড সবকিছু দেখে আমাদের মেয়ের সুখ শান্তি দেখে আমরা 5 লাখ টাকা দিয়ে দেবো, যাতে ব্যবসা বা কিছু একটা করতে পারে।
7 মাস পরে এই 5 লাখ টাকার জন্য সে চাপ দিতে থাকলো?
হ্যাঁ, চাপ দিতে থাকলো। আর মানে সবাই আমরা যেটা আর কি করছি যে ওই এই 7 মাস আয়সা আমাদের বাসায় গিয়ে গেছে আসছে, মানে এটা হয়তো বা আমাদের দুর্বল কোনো পয়েন্ট ওই খুঁজতেছিল যে মানে আর কি আমরা দিব না বা যে কোনো কিছু একটা হয়তো মানে বোঝার জন্য।
আর বেবিটার কি হলো, আপনাদের যে বেবিটা এসেছিল
সেটা আমার আম্মু আর কি করে দিয়েছে, আউট করে দিয়েছে।
কেন আপনার, আপনি যে বেবিটা আপলোড করলেন এটা কি আপনার হাজবেন্ডের পরামর্শে করেছিলেন?
হ্যাঁ, মানে পরামর্শ বলতে কি আমি ওকে বলতেছিলাম যে দেখো এখন আমি এটা কি করব বিয়ের পরে, পরে বলে কি আমি কি জানি এটা কি করবা না করবা, তোমার যদি যার সন্তানের মা হতে ইচ্ছে করে হবা সেটা আমি কি জানি, আমার তো যা বানানোর তো বানাইছি ভরা মজলি সে তো বলছি যে আমি প্রেগনেন্ট, ও আমাকে রাখছিল এটা তো বলছো, এখন তোমার যা ইচ্ছে তা করবা এভাবে বলছে।
তারপরে আপনি আপনি সিদ্ধান্ত নিলেন আপনাদের ফ্যামিলির পরামর্শে আপনি বেবি অ্যাবর্ট করবেন।
হ্যাঁ,
আপনি ডিভোর্স দিলেন তাকে, রাইট? আপনি ডিভোর্স কেন দিলেন? আপনি তো তাকে ডিভোর্সটা দিয়েছেন, আর যেই আপনি জোর করে তাকে বিয়ে করেছিলেন সেই আপনি তাকে ডিভোর্স দিয়েছেন, তাই তো? তো আপনি কেন ডিভোর্স দিলেন তাকে?
আমি ডিভোর্স দিলাম হলো আমার ফ্যামিলির এদিক থেকে চাপ, আর ওর ফ্যামিলির থেকে বা ও পদক্ষেপ নিল যে ও ডিভোর্স ওরা দেখবা না দেখে আমরা একতরফা ডিভোর্স দেব, এই কথা বলছে যে মানে আর কি যদি ই না হয় তাহলে।
ফ্যামিলি কি চাপ দিত আপনাকে ডিভোর্স দেওয়ার জন্য?
যে তোর এখন পর্যন্ত নিল না, তাছাড়া তোর সাথে ভালো কোনো সম্পর্ক নেই, তোর সাথে ভালো কোনো ব্যবহার করে না, তুই কোন আশায় ওর কাছে থাকতে চাস, এই ধরনের একই কথা বলে।
তারপরে আপনি কি করলেন, ডিভোর্সে কি করলেন, কি সিদ্ধান্ত মেনে নিলেন?
তারপরে আমি আমি কেউ কোনো কিছুই বলি না, একদিন আসছি আইসা মানে ঢাকায় আসলাম, ওরা সবাই মানে আর কি এর মধ্যে কথা হইলো যে আমার খালু মামারা সবাই বললো ঠিক আছে মেয়েকে আমরা তুইলে নিব, তোমরা টাকা পয়সা দাও, ঠিক আছে ভাইয়া বলছে ঠিক আছে আমরা 5 লাখ না দিয়ে আপাতত 3 লাখ বা 4 লাখ টাকা দিব, ওরে উঠায় যদি নেয়, পরে বলুক আচ্ছা ঠিক আছে নিব, তো নেওয়ার কথা উঠায় নিবে মানে সবাই যে একসাথে বসতে বললো, তো বসলো ওইখানে একসাথে বসলো যে আমাকে উঠায় নিবে এই ধরনের কথা বলে, অথচ ওইখানে উঠলো যে আমাকে ডিভোর্স করবে এই ধরনের কথা উঠে গেল, মানে যে ইসেরা বলতেছে সব মাতবর তাতবর যারা ছিল বিচারকরা সবাই বলতেছে কি করবা তুমি মানে তোমার স্ত্রীকে তুমি কি করতে চাও, পরে বলে আমি ওকে নিয়ে মানে খাবো না, কেন খাবো না, না আমি ওকে ওর অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে যার কারণে ওর সাথে আমার ই করা সম্ভব।
আচ্ছা, আমার একটু জানতে ইচ্ছে করে যে যে 3 লাখ টাকার কথা আপনাকে প্রথমে বলেছিল সেই 3 লাখ টাকা নিয়ে কি পরবর্তী কোনো কিছু হয়েছিল বা আপনাকে দিয়েছিল বা এরকম প্রস্তাব কি শেষ হয়েছিল?
না, তখন তো আর আমাকে মানে ওই টাকা তো আমরা নিলামই না।
হুম, ডিভোর্সের সময়?
হ্যাঁ, ডিভোর্সের সময় আর কি যে বলে মেয়ে আমার মানে কাবিন নামা ই ছিল দেনমোর ছিল সে 2 লাখ টাকা।
হুম,
তারপরে এই 2 লাখ টাকা আর বলছে যে 2 লাখ টাকা আমরা ইসে কোর্টে জমা দিয়ে একতরফা ডিভোর্স করব, এই কথা বলার কারণে তো আমার ভাইয়েরা বলে যে মানে আমাকে এতভাবে সবাই মিলে চাপ দিতেছিল যে তুমি শুধু শুধু কোর্টের থেকে উঠাইতে পারবে না বা সবাই এটা ই হবে, তার চেয়ে ভালো ছুরি দিয়ে সব কিছুই করে ফেলো। পরে আমি বলি কি না আমি ছুরি দিয়ে এটা করবো না, তারপর ঢাকায় গেলাম, যাওয়ার পরে মানে আর কি সবাইকে বুঝাইলাম যে দেখেন আপনারা একটা মেয়ের জীবন কত ই হয়, একটা মেয়ের জীবনে কয়টা বিয়ে হয়, তারপরে সবাই একদিকে আর ওর কথা একদিকে, ও যদি আমাকে নিয়ে না খেতেছে তাহলে তার কেউ খাওয়াতে পারবে না, তো আমাকে নিয়ে খেতে চাইলো না।
ওই টাকাগুলো কি আপনাকে দিয়েছে শেষ পর্যন্ত ডিভোর্স হওয়ার পর?
হ্যাঁ দিয়েছে।
কত টাকা এটা?
3.5 লাখ।
তার মানে ওর মা যেটা বলেছিল প্রথমে সেটাই কিন্তু শেষ পর্যন্ত হলো।
হ্যাঁ সেটাই তো।
আচ্ছা আপনাদের ডিভোর্স হয়েছে কতদিন?
বলে যে আমি মানে পড়াশোনা করতে গিয়ে এই ধরনের একটা অকারেন্স করছি, মানে আবার করলে ভবিষ্যতে যে ধরনের অকারেন্স করবো না তার কি গ্যারান্টি আছে, সেজন্য আমার ফ্যামিলি আমাকে চাচ্ছে না, বিয়ে করলে করো না করলে ঘরেই থাকো এই ধরনের কথা বলে, সেজন্য আর কি।
এই গল্পটার শেষটা এখানেই হ্যালো ইট 920 তে। আজকে আমাদের প্রথম অতিথি ছিলেন ববি, এবং ববিকে আসলে আমাদের, আচ্ছা ববি আপনি, আপনাকে আমার একটা জিনিস বলার আছে, আপনি কি দেখেন আপনার জীবনটা নিয়ে, আপনি কি স্বপ্ন দেখেন?
আমার জীবনের স্বপ্ন যা ছিল সেটা তো শেষ হয়ে গেছে। আমার জীবনের স্বপ্ন দেখেছিলাম যে আমি আশরাফুলকে নিয়ে ভালো মতো সংসার করব, ভালো মতো থাকব, এটাই আমার জীবনের স্বপ্ন ছিল, কিন্তু সেটাই যদি যখন পূর্ণ হলো না আর কিছুই নেই স্বপ্ন আমার।
আমার কাছে কেন জানি মনে হয় মানে এই গল্পটা শোনার বলে এই একটা জীবন আসলে অনেকগুলো ভুলের সমষ্টি, ববির ভুল বলতে পারি আমরা, তারপরে আশরাফুলের ভুল, এবং একই সাথে ববির যে পরিবার তাদের ভুল, আশরাফুলের যে পরিবার তাদের ভুল, এবং একই সাথে পুরো সোসাইটি, পুরো আমাদের যে সমাজ সেই সমাজের ভুল, এতগুলো ভুলের সমষ্টি একজন মানুষ হচ্ছেন ভুক্তভোগী, সেই মানুষটা হচ্ছেন আজকের ববি। এটা মোটেও লাভ স্টোরি না, এটা মোটেও ভালোবাসার গল্প না, এটা আমরা বলতে পারি একটা ভুলের গল্প। এতগুলো ভুলের মেলবন্ধন হচ্ছে আজকের এই ববি। আমরা পত্র পত্রিকায়, আমরা বিভিন্ন ভাবে গণমাধ্যমে এই সামাজিক অধিকার, নারীর অধিকার নিয়ে অনেক অনেক কথাবার্তা বলি, কিন্তু এই ববি আমরা শহরকেন্দ্রিক ববি না, ঢাকা শহরের পাশেই খুব কাছাকাছি একটা শহরে এসে বসবাস করে, গ্রামে এসে বসবাস করে, সেখান থেকে উঠে এসছে। আমরা জানি না যে বাংলাদেশের অসংখ্য অসংখ্য গ্রাম, সেই গ্রামে কত ববি ভাবে নির্যাতিত হচ্ছে। আমাদের গল্পটা এখানে শেষ হচ্ছে, ববির গল্প।
কিন্তু ভাই আমি আরেকটা কথা বলতে চাই, যে আমি মানে ওকে বলছিলাম যে যেভাবে বিয়েটা হয়েছে বা যেভাবে আছি বা যেভাবে থাকো না কেন, আমাদের সংসারটা সুন্দর করি, মানে যেভাবে বিয়ে হয়েছে যেভাবে ই হয়েছে না কেন, হয়তো বা তোমার সাথে জোর করে হোক বা জোর করে দেওয়া হয়েছে, যেভাবে হোক না কেন সংসার করলে হয়তো বা এই কথাটা একদিন থাকবে না, কিন্তু এই যেভাবে জানি যে লাঞ্ছিত হইলাম বা ই হইলাম, এটা তো আরো
আমরা সংবাদের পর ফিরবো আরো একজন বন্ধুকে নিয়ে। আপনার যদি কিছু বলার থাকে আপনি অবশ্যই বলতে পারেন ববিকে নিয়ে, বা আপনার যদি এমনিতেও আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার ইচ্ছে থাকে আপনি অংশগ্রহণ করতে পারেন, আপনার গল্প আমাদেরকে বলতে পারেন। আর আমরা বারবারই বলি হ্যালো ইট 920 এবিসি রেডিওর এমন একটি অনুষ্ঠান, আমরা শুধু গল্প বলি এবং সেই গল্পের কোনো সমাধান আমাদের কাছে নেই। যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি করতে চাইলে আমরা সেই সমাধান করার সুযোগ করে দিতে পারি, এবং একই সাথে এই গল্প আপনার মনের মধ্যে কি ধরনের অনুভূতি জাগাবে সেটাও একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা আপনাকে সেই জায়গাটা একেবারেই ফ্রি রাখতে চাই। আপনি এখানে অনুষ্ঠানে ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 9115668, আবার বলছি 9115668, ফোন করে বলতে পারেন আপনার গল্প, প্রথমে নামটি বলতে হবে, তারপরে আপনার সেল নাম্বার স্পষ্ট করে, এবং তারপরে আপনার যা বলার আছে আসতে পারেন আমাদের স্টুডিওতে অতিথি হয়ে। আর ফেসবুকে আপনি একটি পেজে যোগ দিতে পারেন নিজেকে, এবং ওখানে যোগ দেওয়ার পর আপনি যদি আমাদের অতিথির সাথে যোগাযোগ করতে চান, অতিথির ব্যাপারে কোনো সাহায্য করতে চান, অতিথির ব্যাপারে আপনি যদি কোনো অনুভূতি জানাতে চান আপনি ওখানে প্রকাশ করতে পারেন। আমাদের ফেসবুক পেজটা হচ্ছে আমার একটি ব্যক্তিগত পেজ, RJ Kibria, RJ Kibria, RJ Space KEBRIA, not KIB, RJ Space KEBRIA। আমরা সংবাদের পরপর ফিরে আসব আবারও হ্যালো এট 920 তে, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। একটা সংবাদের পর আরো একবার স্বাগত হ্যালো ইট 920 তে, আপনি আছেন এবিসি রেডিও এফএম 89.2 এ, কিবরিয়া আছে আপনার সঙ্গে। আর হ্যালো ইট 920 তে আমরা প্রথম অতিথির পর দ্বিতীয় অতিথির কাছে যাব আজকের আমাদের হ্যালো ইট 920 দ্বিতীয় অতিথি। তবে তার আগে অনেক অনেক ফোন কল আমরা পেয়েছি, এবং সেই ফোন কলগুলোর বেশিরভাগই ছিল হচ্ছে ভালোবাসা কেন্দ্রিক। ভালোবাসা নিয়ে মানুষ আসলেই বেশি বেশি সমস্যায় থাকেন, ভালোবেসে বেশি বেশি সমস্যায় থাকতে ভালোবাসেন, এবং সেই সব কথাবার্তা আমি একটু শুনতে চাই। আমি আরেকবার একটু মনে করিয়ে দিই, এই অনুষ্ঠানটি হচ্ছে আপনার কথা বলার প্ল্যাটফর্ম। আপনি যে কোনো বিষয় নিয়ে এখানে বলতে পারেন, যে কোনো বিষয়, আমরা আপনাদেরকে কোনো ধরাবাধা নিয়ম দিইনি যে এই বিষয় নিয়ে বলতে হবে, যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন। এমন কোনো বিষয় হতে পারে যে বিষয়টা নিয়ে আপনি হয়তো কনফেস করতে চান, আপনি হয়তো জীবনে অনেক বড় একটা ভুল করেছেন, আপনি সেই ভুলের জন্য হয়তো কারোর কাছে কোনোদিন ক্ষমা চাননি, কিন্তু আপনি আমাদের অনুষ্ঠানে এসে ক্ষমা চাইতে পারেন। যে কোনো বিষয় নিয়ে কোনো কথা আপনি বলতে পারেন আমাদেরকে, একেবারে মুক্ত মঞ্চ এটা। কথা বলার জন্য আপনাকে যেটা করতে হবে, ফোন করতে হবে। ফোন করার নিয়মটা হচ্ছে 9115668, এই নাম্বারটি আপনার জন্য 24 ঘন্টা খোলা রয়েছে। এমন হতে পারে যে আপনার হয়তো মনটা খুব খারাপ, আপনি চারপাশে কাউকেই পাচ্ছেন না বলার জন্য, সঙ্গে সঙ্গে ফোন করুন, এই বন্ধুটি আপনার সবসময় পাশে আছে এবং সাড়া দেবে। এমন হতে পারে আপনি হয়তো অনেক আনন্দে আছেন, যে কথাটি আপনি রেডিওর শত শত শ্রোতার সাথে ভাগাভাগি করতে চান, আপনি সঙ্গে সঙ্গে ফোন করুন, এই বন্ধুটি আপনাকে সাড়া দেবে, এবং সেই বন্ধুটির নাম হচ্ছে হ্যালো 8920। আবারও বলছি 9115668, এবং এখানে অংশগ্রহণ করা, এখানে ফোন কল পাঠানো, যে কোনো অতিথি সম্পর্কে, যে কোনো বন্ধু সম্পর্কে জানতে এবং সরাসরি যোগাযোগ করতে, তার অনুমতিক্রমে আপনি যেখানে নক করবেন সেই জায়গাটি হচ্ছে ফেসবুকের একটি পেজ, আরজে কিবরিয়া, আরজে স্পেস KEBRIA, আবারও বলছি আরজে স্পেস KEBRIA, ওখানে যোগাযোগ করে বিভিন্ন মন্তব্য আপনি করতে পারেন। এবং একই সাথে যদি কোনো বন্ধুর সাথে যোগাযোগ করতে চান, তার অনুমতি যদি থাকে, তাহলে অবশ্যই আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং একই সাথে আপনি ইচ্ছে করলে ওখানেও বলতে পারেন আপনার স্টোরিটা কি, এবং ফোন নাম্বার দিলে আমরা আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব। আমরা চলুন কিছু ভালোবাসার গল্প শুনে আসি, যেসব বন্ধু আমাদেরকে ফোন কল পাঠিয়েছিলেন তাদের অল্প কিছু অংশ।
আমার নাম আব্দুল হামিদ। মোবাইল নাম্বার হচ্ছে, আমার জীবনে শুধু একটা মেয়েকে নিয়ে আমার আমার জীবনটা শেষ হয়ে গেছে। মেয়েটা বর্তমানে ইতালিতে থাকে, আমাকে রেখে ওখানে থাকে। অনেক মর্মান্তিক একটা ঘটনা যেটা আমার জীবনে অনেক বড় ক্ষতি হয়েছে, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি।
This track was downloaded from fusionbd.com.
আমার নাম ফারুক, মোহাম্মদ ফারুক। আমি দক্ষিণখান থাকি ঢাকা। ছোটবেলা থেকে আমি মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, সব অসহায় অবস্থায় খুব কষ্ট করে আমি মানুষ হয়েছি। শেষ পয়েন্টে আমি একটি মেয়েকে বিয়ে করি, সেই মেয়েটি আমার সাথে খুবই একটা প্রতারণা করে। আমার একটা বাচ্চা আছে। এমনই একটি কাহিনী ঘটছে, সমাজের কাছে আমি বলেও পারতেছি না, নিজে তো ধরে রাখতে পারতেছি না যে এখন আমি তাকে কি গ্রহণ করবো কি না। আমি আজকে 2 বছর ধরে তার কাছ থেকে বিরত আছি, বাট আমি আমার সন্তানকে সবসময় কাছে টানতে চাচ্ছি। আমার সন্তানের জন্য আমি সবসময় টাকা পাঠাচ্ছি, খাওয়া পাঠাচ্ছি, সবকিছু পাঠাচ্ছি, কিন্তু আমি আমার সন্তানকে দেখতে পাচ্ছি না, আমি আমার সন্তানকে আদর দিতে পারছি না। তৃতীয় ভাই, আমার কাছে আপনার কাছে একটা অনুরোধ, আজকে 6 বছর ধরে আমার জীবনের সব সমস্ত হাসি আনন্দ সবকিছু একজাস্ট করে থাকছি, শেয়ার করে থাকি একমাত্র গানের ভিতরে, কিন্তু আপনাদের এই অনুষ্ঠানটি শুনে আমার প্রেরণা জেগেছে যে আমি আপনাদের কাছে কিছু বলতে চাই, কিছু শোনাতে চাই।
আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার ফোন নাম্বার হচ্ছে, চট্টগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ফোর্থ ইয়ারে পড়াশোনা করছি। আমি কিশোরগঞ্জ থেকে আসছি। আমার জীবনে যাই চেয়েছি তাই পেয়েছি, একটা জিনিস শুধু পাইনি, সেটা হচ্ছে আমার ভালোবাসা, যার বিয়ে হয়ে গেছে, এখন সে অনেক সুখে আছে। আমার লাইফের অনেক কষ্ট আছে, আমার লাইফটা হচ্ছে একটা ব্যাগাবন লাইফ। ছোটকাল থেকে যাযাবর, বাংলাদেশের অনেক জায়গায় আমাকে যাইতে হয়েছে জীবনের প্রয়োজনে। যাই হোক, সবশেষে আমি এখন একটা ইউনিভার্সিটিতে পড়তেছি, 1 বছর পর গ্রাজুয়েট হয়ে যাব, এটাই হচ্ছে আল্লাহর রহমত।
আমার নাম মোহাম্মদ জিবু, আমি যাত্রাবাড়ি থেকে বলছি। আমার সেল নাম্বার হলো, আমি আমার বউকে ফিরে পেতে চাই, ওর নাম হলো রূপালি। আপনি দয়া করে আমাকে একটু হসপিটালের ব্যবস্থা করুন, আমি হসপিটালে বসে আমার ভুলগুলো স্বীকার করতে চাই, আমার দুঃখের কাহিনী হাজার হাজার জন শ্রোতাকে শোনাতে চাই। আমি আমার অনেক প্রায়শ্চিত্ত করেছি, আর করতে চাই না, আপনি দয়া করে ব্যবস্থা করুন, আমি এই কামনা করতেছি আপনার কাছে।
আমার মোবাইল নাম্বার, আমি একজনকে অনেক লাভ করতাম, সে আমাকে অনেক লাভ করতো, অনেক ভালো ছিলাম, অনেক সুখী ছিলাম, একটু কথা বলতাম, কিন্তু কেউ কাউকে একটু অবিশ্বাস করে নাই, কেউ কারো ফলে একটু রাগ করি, অনেক ভালো ছিলাম। এর মধ্যে ওর এসএসসি পরীক্ষা চলে আসলো, তা আমরা দুজনের সিদ্ধান্তে ওর পরীক্ষার সময় ওর মোবাইল নাম্বারটা বন্ধ থাকবে এবং আমরা তার মধ্যে কথা বলবো না মোবাইলে। আমাদের কথা হবে সিদ্ধান্ত হয়েছিল ওর পরীক্ষা দিনে শেষ হবে ওই দিন, কিন্তু ভাইয়া ওই যে ওর মোবাইল নাম্বার বন্ধ হলো আর কোনোদিন অন হলো না, তার মধ্যে ভাই আমার নাম্বারটা আমি হারিয়ে ফেলছিলাম, আমার মোবাইল কার্ডটা হারিয়ে ফেলছিলাম, আমার ওই নাম্বারটা রেজিস্ট্রেশন করা ছিল না, তাই আমি নাম্বারটা তুলতে পারিনি, অনেক অনেক চেষ্টা করছি কিন্তু ভাইয়া নাম্বারটা তুলতে পারিনি, কিন্তু ভাইয়া আমি অফিসার সত্যি ভাইয়া আমি তুলতে পারিনি, আমি ভাইয়া ভার্সিটি যাইতে পারতেছি না ভাইয়া, আমার গত সেমিস্টার আমি ফর্ম ফিল আপ করতে পারিনি ভাইয়া, আমার ওই সেমিস্টারটা গেপ গেছে ভাইয়া, আমি মানে আমার টোটাল ভাইয়া আমার পড়াশোনা শেষ, আমার মাথার মধ্যে ওই অফিসার আমি টিকতে পারতেছি না, কারণ আমি সিদ্ধান্ত নিতে ভাইয়া দেশের বাইরে চলে যাব যদি ওকে কোনো ক্রমে না, তার মধ্যে ভাইয়া আমি ওর কোন অ্যাড্রেস যাই না, শুধু জানি ওর বাসা বাসাবো আর ও ন্যাশনাল আইডিয়াল কলেজ থেকে এবার এসএসসি এক্সাম দিয়েছে, হ্যাঁ আমি ওকে অনেক অনেক চেষ্টা করেছি পারতেছি না।
দিব্যা ভাই আসসালামু আলাইকুম, আমি মিলন কুমার দিনাজপুর থেকে বলছি, আমার মোবাইল নম্বর, আমি আপনার এই স্টোরি টেইলার অর্থাৎ গল্প কথক অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমেই আমার কাছে পরিচিত গত সপ্তাহে আত্মজীবনী উপস্থাপক নয়ন ভাই এবং তারও আগের সেই রিনিতা আপু, যাদের জীবনী আমার জীবনের সাথে একই সূত্রে গাঁথা। ভাই বিস্তর এই পৃথিবীতে একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসবে অথবা একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসবে, এটাই বিধির নিয়ম, তবে প্রতিটি ভালোবাসারই একটি শিক্ষা রয়েছে, আর আমার ভালোবাসার শিক্ষা শিক্ষিকা টুম্পা, আজ সে তার জীবন থেকে আমার ভালোবাসাকে অভিমানী করে তুলেছে, আমাকে করেছে সংগ্রামী উদ্যমী। আমি একজন ইঞ্জিনিয়ার এবং বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত অবস্থায় মুন্সিগঞ্জ জেলার জামালদিতে রয়েছে, সে সরকারি প্রাইমারি স্কুল শিক্ষিকা, আর যেদিন আমাদের ফোন আলাপের মাধ্যমে পরিচিত হয়ে দেখা হলো একে অপরকে জানাশোনা হলো, আর ঠিক সে সময় আমি ছিলাম দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র অবস্থায়, অনেক আশা স্বপ্ন ছিল আমাদের মাঝে, কিন্তু বর্তমানের চাকরির কারণে যখন আমি নিজ জেলা দিনাজপুর ছেড়ে চলে এলাম অনেক দূরে, তখন টুম্পার মনেও হতাশার ছায়া পড়তে লাগলো, সে মনে প্রাণে চাইল আমরা যেন পাশাপাশি চাকরি করে অতি সাধারণ একটা জীবনযাপন করি এবং ছোট্ট একটা সংসার গড়ে তুলি। দিব্যা ভাই আমারও সেই একই চাওয়া, আপনারা দোয়া করবেন আমাদের যেন এই চাওয়া পাওয়া পূর্ণ হয়, আর আজ টুম্পা আমার হতে অনেক দূরে আছে, চাকরির কারণে আমিও দূরেই আছি, তাই তো মাঝে মাঝে ফোন আলাপে আমাদের মান অভিমানের পালা চলছে। দিব্যা ভাই সে টুম্পাকে একটু বলে দিন অতি শীঘ্রই আমি উত্তরবঙ্গে আসছি চাকরির ট্রান্সফার নিয়ে, আর এটা আমি টুম্পাকে আপনার মাধ্যমে সারপ্রাইজ দিতে চাই। ভাই আমাদের এই প্রেম কাহিনীটি সেই রিনিতা আপুর কাহিনীর মতোই।
আমার নাম নাহিদ, আমার নাম্বার হচ্ছে, আমি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতাম, ও আমাকে অনেক ভালোবাসত, আমাদের রিলেশন হয় আপনার গত বছর জানুয়ারি মাসে 27 তারিখে, তো আমাদের এলাকার এই মেয়ে ও তখন একটি পরীক্ষা দেবে, তো আমাকে ভীষণ ভালোবাসতো, আমি অনেক ভালোবাসতাম, ও আমাকে বলতো আমাকে তার ও বাঁচবে না, ওর প্রতিটা মুহূর্ত আমাকে যেত, তো আস্তে আস্তে যত দিন যে আমাদের ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে, হঠাৎ করে এই বছর জুন মাসের 7 তারিখে ও আমার সাথে একটু অন্যরকম বিয়ে শুরু করে দেয়, আমি তো বুঝতে পারিনি, তখন বলি তোমার কি হয়েছে, আমাকে বলে যে ছেলেরা শেখাতে বারবার ছেলেপেলে বিয়ে করে ফেলো, আমি কি তখন প্রেম করলে কেন, তো ওর এই জুন মাসে 15 তারিখে বিয়ে হয়ে যায়, তখন আমাকে বলছে ওকে বিয়ে দেয় নাকি ওর ফ্যামিলি জোর করে, আমি যখন পরে শুনতে পাই যে না ওর ইচ্ছাতে বিয়ে হয়, আর তখন ওর কাকা এবং ওর মামাকে আমাকে বিচার দেয়, কারণ আমি যখন অনেক পাগলের মতন ঘুরি ওদের পাশে কাছে কাছে ওকে পাওয়ার জন্য, তখন ওর মামা ওর কাকা আমাদের এলাকায় আসে জিজ্ঞেস করে যে নাইট ছেলেটা কেমন, তখন সবাই বলে যে না ছেলে খুব ভালো, তখন ওর কাকা আর ওর মামা পাশে খুব বুঝায়, তখন ও বলে যে না নাইট ছেলে ভালো না, ও নেশা করে, কিন্তু ভাই আমি এগুলো কিছু করতাম না ও জানতো, তো ভাই আমার একটাই কথা আমার একটাই প্রশ্ন আমি কি দুষ করছি ওর কাছে, আমি তাও জানতে পারিনি, ওর সাথে অনেক কষ্ট করি কথা বলার জন্য, ও আসলে কথা বলে না, ও আগে নাম্বারটা ওকে ওর হাজবেন্ড মতন নাম্বার দিচ্ছে, ও সেটা বুঝতে আমি জানি, আর ওর যে বান্ধবীরা আছে কলেজের সবার সাথে কথা বলে, আমি তাদেরকে তো ফোন করি জিজ্ঞেস করি যে মুনি কেমন আছে, ওরা আমাকে বলে তো বলে না, কারণ মুনি ওদেরকে মানা করতে বলছে, তো প্রায় সময় বলে যে হ্যাঁ ভালো আছে এরকম।
হাই হ্যালো, আমি লিলি, আমি ওয়ারি থেকে বলছি, ভাইয়া তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে কিছু বলতে সুযোগটার জন্য, ভাইয়া আমি বলতে চাই রিতা তুমি কেমন আছো, তোমার কি আমার কথা মনে পড়ে, যদি মনে পড়ে থাকে তাহলে তুমি একবার আমাকে একটু বলতো যে আমি তোমাকে মিস করছি, বাই।
আমি রাজা বলছিলাম নরসিংদী থেকে। আমার নাম্বারটা হচ্ছে মায়া। তুমি কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই? না, কত ছয়টা মাস তোমায় দেখি না, কি করে বেঁচে আছি তুমি জানতেও পারবে না মায়া। যেই তুমি আমায় এক মুহূর্ত না দেখলে পাগল হয়ে যেতে, সেই তুমি আমায় ছেড়ে কেমনে আছো মায়া? মায়া, সেই স্বপ্নগুলো কি তুমি আজও দেখো? যে স্বপ্নগুলো আমরা দুজন দেখতাম, তুমি কি আজও সে আমার পছন্দের চুল বাঁধো? মায়া, তুমি কি আজও আমার পছন্দের রঙের কাপড় পরো? জানি না তোমার সাথে আর কোনোদিন দেখা হবে কিনা, তবে এই কথাটা মনে রেখো, এ ছেলেটা তোমার জন্য ডাস্টবিন থেকে ফুলের বাগানে উঠে এসেছে, আর সেই তুমি আমায় আবার ডাস্টবিনে ফেলে দিলে কেন মায়া? তবে মনে রেখো, আমি তোমায় আজও ভালোবাসি। আই লাভ ইউ ফর এভার মায়া, লাভ ইউ ফর এভার।
জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি প্রথম সকাল হলে স্নান কি সেরে পূজার ফুল তুলে, পূজার ছলে আমারই কথা ভাবো বসে ঠাকুর ঘরে।
যারা আমাদেরকে ফোন কলগুলো পাঠিয়েছিলেন তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে, সবার প্রতি ভালোবাসা রেখে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদেরকে বলতে চাই, আজকের অনুষ্ঠানে যেসব ফোন কলগুলো বাজানো হয়েছে এবং যারা ফোন নাম্বারগুলো দিয়েছেন তাদের প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় দেখা যায় হয়তো ফোন নাম্বারটা ব্যস্ত থাকে অথবা ফোন রিসিভ করা হয় না, তো একবার দুবার চেষ্টা করার পরে আর আসলে যোগাযোগ করা হয় না। যারা ফোন নাম্বারটা দেন তারা অবশ্যই অপেক্ষায় থাকবেন, সেটা এক সপ্তাহ পরে হোক বা দু সপ্তাহ পরে হোক, এবং অবশ্যই আপনার সাথে আমরা যোগাযোগ করবো। যারা এখানে ফোন করেছিলেন এবং যারা হটসিটে বা স্টুডিওতে বসতে চান, আসতে চান আমাদের সামনে, তাদের সাথে আমরা অবশ্যই যোগাযোগ করবো। এবং আজকে যাদের কলগুলো বাজানো হলো তাদের মধ্যে থেকে যে কোনো একজন, এই গানটির পরপর আমরা ফিরবো আজকের অতিথিকে নিয়ে। আশা করছি সাথেই থাকবেন। এখনো কি রাত নিঝুম হলে শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে, ব্যাকুল পিয়াসে আমারই পিয়াসে অন্তর কেঁদে মরে, জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে।
আমার নাম মোহাম্মদ মেহিয়াসান হৃদয়, আমি নবম শ্রেণীতে পড়ি। আমি একটা মেয়েকে প্রেম করতাম, সে মেয়েটার ধর্ম বৌদ্ধ ছিল, আমি তাকে অনেক ভালোবাসতাম, সে আমাকে ভালোবাসত, কিন্তু আমার ভুলের কারণে সে একদিন আমাকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি। তাই আমি তার কাছে এখন অনেকবার যেতে চেয়েছি, কিন্তু সে আমার সাথে সে আমাকে ফিরে নিতে চায়নি। আমি তার সাথে কথা বলতে চেয়েছি, সে আমার সাথে কথা বলেনি। তাই আমি খুব এখন খুব কষ্টে আছি।
আমার আপন খালাতো ভাই নাম দিয়া। আমি গত 11 বছর হয় বিবাহ করছি, কিন্তু আমার ছেলে মেয়ে কি হয় না ইদানিং। আবার একটা মেয়ের সাথে আমার সম্পর্ক গত 6 মাস থেকে। এখন আমি মানুষের টেনশনে খুব আছি, অফিসে আমি কোনো কাজ কাম করতে পারতেছি না। কি আমার অফিস সকাল 6টা থাকি, তাও আমি রাত 2টা পর্যন্ত আপনার এই শুনি, কয়েকবার শুনি আমাদের এই অনুষ্ঠানটা। আমার আমি মানুষের যন্ত্রণায় ভুগতেছি, পারতেছি না এই মেয়েটারে আমি বিয়ে করতে পারতেছি না। আমি আমার আগের যে বউ স্ত্রী আছে তারও আমি পারতেছি না ছেড়ে দেবো। এখন এই মেয়েটাও আমাকে বলতেছে এখন বিয়ে করার জন্য। এই মেয়েটা আমি বলি নাই, বিয়ে করি নাই। এখন আমি খুব একটা মানুষ টেনশনে আমি ভাই আমি এখন কি করবো, যে আপনি একটু দয়া করে বুঝছেন এখন কি করা উচিত। এখন আমি রোজা এখন এই মিথ্যে কথাও বলতে পারতেছি না, ওইটা আমার কাছে রোজা থাকি আমি, কিন্তু মিথ্যে কথা বলতে পারতেছি না। ওই আগে আমি হয়তো অনেক মিথ্যে কথা বলছি যে এটা ওইটা আমি কইছি, এখন কিন্তু মিথ্যে কথা বলতে পারি না। রোজা থেকে মিথ্যে কথা বললে রোজা হয় না, তাই আমি মিথ্যে কথাও বলতে পারতেছি না এখন। এখন ওই মেয়েটা আমাদের বিয়ে করতে বলতেছে, কারণ আমি পারতেছি না ওর বিয়ে করতে, আর পারতেছি না আমার এই এখনকার বর্তমান যে বউ এর সাইডে দেবে। এখন খুব আমি একটা টেনশনের মধ্যে আছি।
ভাই আমার নাম মোহাম্মদ শাকিল, আমি থাকি বনানী। আমার সেল নাম্বারটা, আমার কথাটা হচ্ছে আমি একজন হোটেল স্টাফ ভাই, আমি সবচেয়ে বড় ভুল করছি। একজন বড় লোক মেয়েরে ভালোবাসে, বড় লোকরা আসলে গরিবদের মন নিয়ে খেলা করতে পারে, কিন্তু আসলে তাদেরকে ভালোবাসে না। আমি তারে ভালোবাসে বুঝতে পারছি। আমারে দুজো বলার সুযোগ দেন, তাহলে আপনাদের অফিসে আসে আমি আমার মনের কথাগুলা সারা বিশ্ববাসী জানাতে চাই। যে দুজো কেউ কার ভালোবাসতে চান তাহলে সমানে সমানে আসেন, তাহলে ভালোবাসা এত ভালোবাসেন দুটা মনেরই একজন মিল পাইবেন। কিন্তু একজন দুজন মনে করেন বড় লোক হয় আর একজন গরিব হয়, তাহলে কোন দুজনের মনের সাথে মিল খায় না। এরপরে দেখা যায় কি যে গরিব লোকটা কষ্ট পাইলো, বড় লোক সুখী হইলো।
ভাই আমি মিনার, আমার নাম্বার লাস্ট এপিসোডে আমি ফোন করেছিলাম, আমার কিছু প্রশ্ন ছিল, আমার প্রশ্নের উত্তর দেয়া হয়নি। আমার প্রশ্ন শুধু এটাই যে কতটুকু ভালোবাসলে তাকে ভালোবাসা বলে, কতটুকু প্রার্থনা করলে ভালোবাসাকে পাওয়া যায়। আমি প্রশ্নগুলোর উত্তর চাই, আমাকে যদি প্রশ্নগুলোর উত্তর না দেয়া হয় কার কাছে পাবো? আমি কারোর কাছেই পাইনি, অনেকজনের কাছে জানতে চাইছি, অনেকজনের কাছেই জানতে চাইছি, কেউই আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারেনি। সবার কাছেই আমার প্রশ্ন, পৃথিবীর কাছে আমার প্রশ্ন, কতটুকু ভালোবাসলে তাকে ভালোবাসা বলে, কতটুকু বিশ্বাস করলে ভালোবাসাকে পাওয়া যায়, কতটুকু প্রার্থনা করলে ভালোবাসাকে পাওয়া যায়। আমি উত্তর চাই, আমি পাচ্ছি না, কোথাও উত্তর পাচ্ছি না। আর আমি শান্তার উদ্দেশ্যে বলছি, আমি শান্তাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমি শান্তাকে ততটুকুই ভালোবাসি। যতটুকু ভালোবাসলে একটা ছেলে একটা মেয়ের জন্য হাসতে হাসতে জীবন দিতে পারে, যতটুকু ভালোবাসলে একটা ছেলে বলতে পারে যে আমার এক পাশে পুরো পৃথিবী আর এক পাশে যদি তোমাকে রাখো আমি তোমার কাছে যাব, আমি ততটাই সেলফিশ হতে পারি আমার ভালোবাসার জন্য। কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না কি প্রিয় ভাই। আমি লাস্ট এপিসোডে ফোন করে বলেছিলাম যে আমার প্রশ্নের উত্তর চাই, কতজনের কত প্রশ্নের উত্তর দিলে, আমার প্রশ্নের উত্তর দাও নি।
আজকে প্রশ্নের উত্তরটা আমরা আসলে মিনারের কাছ থেকে খুঁজব। মিনার এই মুহূর্তে আমার স্টুডিওতে উপস্থিত আছে। মিনার আপনি কেমন আছেন?
ভালো।
আচ্ছা, আপনার দীর্ঘশ্বাস বলছে আপনি কেমন ভালো, কতটুকু ভালো আছেন আমরা সেই ভালো জানবো। তবে তার আগে যতগুলো ফোন কল এখানে আমি বাজিয়েছি সেই সব শ্রোতার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। বিশেষ করে সালাউদ্দিন, আপনার কথাটা আমি একদিন বাজিয়েছিলাম, তারপরে আপনি আবারও রিপিট করেছেন। সালাউদ্দিন, আমি আপনাকে বলবো, ব্যক্তিগতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমাদের স্টুডিওতে আসুন, সত্যের মুখাপেক্ষী হন। এবং এই সত্যর মুখাপেক্ষী আপনি যে ঘর মানুষের সাথে ঘরের সংসার করছেন সেই মানুষটাকে মুখাপেক্ষী করুন, যেহেতু আপনি তাকে লিভ করতে চান না, যেহেতু আপনি আপনার মধ্যে প্রকৃতিগতভাবেই জিনিসগুলো ঘটে যাচ্ছে। আমার মনে হয় সবচাইতে ভালো বন্ধু এখন সেই মুহূর্তে, এই মুহূর্তে সে আপনার হতে পারে। তো আপনি আসুন, আপনার ঘটনা আমাদেরকে বলুন, আমরা জানতে চাই আসলে কাহিনী কি হচ্ছে। আপনাকে আমার আগামী সপ্তাহের জন্য আমন্ত্রণ, এবং যদি আপনি আসতে চান অবশ্যই আপনার ফোন নাম্বারটি আমাদেরকে জানিয়ে দেবেন। ওকে মিনার, আমরা বারবারই আপনার কাছ থেকে প্রশ্ন শুনেছি ভালোবাসা সম্পর্কে, আপনি উত্তর চান যে ভালোবাসা আসলে কতটুকু ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। এই প্রশ্নের উত্তর কোনো দার্শনিক দিয়ে আসে কিনা আমার জানা নেই, আমি তো খুবই ক্ষুদ্র টাইপের একজন মানুষ এবং হ্যালো 8920 যারা শুনছেন তারাও দিতে পারবেন কিনা আমার জানা নেই। তো আমরা আসলে যেটা করতে পারি খুব মনোযোগ দিয়ে আপনার কথা আপনার কাহিনী আমরা শুনতে পারি। তো আমার মনে হয় আমরা কাহিনীর দিকেই যাই, আর যাওয়ার আগে আমি আমার শ্রোতাদেরকে বলে নিতে চাই হ্যালো 8920 হচ্ছে আপনার কথা বলার প্ল্যাটফর্ম, এখানে আপনি আপনার মনের কথা মন খুলে বলতে পারেন, তার সে যে কোনো বিষয় নিয়ে হতে পারে। 9115668 আবারও বলছি 9115668 এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, 24 ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য। ফোন করুন, নাম বলুন, এরপর আপনার পরিচয় পরিচয় না বললেও চলবে, ফোন করার পরে আপনি নাম এবং সেল নাম্বারটি বলে আপনার কথাগুলো বলুন, স্বয়ংক্রিয়ভাবে কথাগুলো রেকর্ড হবে এবং আপনার কথা বাজানো হবে এবং প্রয়োজনে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। আর যদি আপনারা আমাদের যেসব অতিথি আমাদের এখানে আসছে তাদের সম্পর্কে কোনো কিছু জানতে চান, তাদের সাথে যোগাযোগ করতে চান এবং একই সাথে এই হ্যালো 8920 নিয়ে কিছু বলতে চান, ফেসবুকে একটি ফ্যান পেজ রয়েছে আর জে কিবরিয়া নামে, ওখানে যোগ করবেন। নিজেকে যোগ করার পরে আপনার যা বলার আছে আপনি বলবেন। আর জে কিবরিয়া বানানটা হচ্ছে আর জে স্পেস KEBRIA। ওকে মিনার, আপনি ভালো আছেন এবং আমরা ধরে নিচ্ছি আপনি ভালো আছেন, আপনি বর্তমানে কি করছেন? যেটা বলা যাবে আপনি বলবেন, যেটা বলতে চান না আমি আপনি
বর্তমানে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আছি।
ওকে, আর আপনার বাড়ি কোথায়?
আমার দেশের বাড়ি হচ্ছে ফেনী।
ফেনীতে আপনারা ক ভাই বোন?
আমরা দু ভাই, মা আছেন, বাবা 2009।
দু ভাই আপনার, আপনি কি বড় না আপনি ছোট?
আমি বড়।
আপনি বড়, মানে আপনার পরিবারটা আপনার ইনকামের উপরে চলে?
আমার উপর ডিপেন্ড।
ওকে, ঠিক আছে, আমরা বরং স্টোরিতে যেতে পারি। আপনি যেই আপনার যে লাভিং পার্সন ভদ্র মহিলার কথা বলছিলেন উনি হচ্ছেন, নাম হচ্ছে শান্তা, আমরা শান্তার কাহিনীর দিকে যাই। পরিচয়টা কখন হলো আপনার সাথে?
ওর সাথে পরিচয় 2009 মেয়ের প্রথম দিকে।
আচ্ছা, মানে কিভাবে হলো পরিচয়? আপনার এলাকাতে থাকতো?
হ্যাঁ, আমার এলাকাতে বলতে আমাদের পাশাপাশি এলাকা। আমার ডিটেলসে বলি,
জি,
আমাদের বাসায় একটা ছেলে থাকতো পেইন গেস্ট হিসেবে।
জি,
তার আগে আরেকটু বলে নি, আমার বাবা তেমন কিছুই করতেন না। একটা দোকান ছিল, দোকানটাও ফাইনালি ছেড়ে দেয়, এটা বাবা মৃত্যুর 2 বছর আগে।
আচ্ছা,
তখন থেকে ফ্যামিলি একদমই খুবই সংকটাপন্ন থাকে। তো তখন আমাদের বাসায় কিছু ছেলে খাওয়া দাওয়া করতো, তার পরিবর্তে কিছু টাকা
আপনাদের রোজগার হতো?
হ্যাঁ।
আচ্ছা, এবং যে ছেলেগুলো খাওয়া দাওয়া করতো এরা আসলে স্টুডেন্ট?
হ্যাঁ, স্টুডেন্ট। আর আমার ফ্রেন্ড থাকে, বেশিরভাগ হচ্ছে আমার ফ্রেন্ড থাকে।
ওকে ওকে,
তো ওভাবে চলতো। তো এর মধ্যে একটা ছেলের নাম হচ্ছে সাদ্দাম, সে আমাদের বাসায় আসলো, মানে পেইন গেস্ট হিসেবে থাকবে, যে আমরা এভাবে থাকবো, আপনাদের তো একটা রুম খালি থাকে, ওখানে থাকবো, আমি আপনাদেরকে মাস শেষে এভাবে একটা পেমেন্ট করব।
জি,
তো ও আমাদের বাসায় আসে, আসার পরে বেশ কয়েকদিন পরে কথা প্রসঙ্গে আরেকটা ছেলের সাথে বলতেছিল যে ওকে একটা নাম্বার দিয়েছে, ফোন নাম্বার, এই মেয়েটার সাথে আপনি প্রেম করতে পারেন কিনা দেখেন।
আপনাকে দিয়েছে?
না না, আমার পরিচিত এক ছেলেকে।
ওকে,
সাদ্দাম ওই ছেলেকে নাম্বারটা দিছে। ওই ছেলে বললো যে না, আমার পক্ষে সম্ভব না। দুদিন পরে বলতেছে যে আমার পক্ষে সম্ভব না।
প্রেম করার জন্য নাম্বারটা কেন দিল? ও নাম্বারটা কেন দিল? নাম্বারটা কাছে ছিল?
হ্যাঁ, ওর কাছে ছিল। ওই দুষ্টু মিছলে বলতেছে কি, দে একটা নাম্বার দে, আমি প্রেম করব।
আচ্ছা, ওই ছেলে সাদ্দাম কি মেয়েটাকে চিনতো?
হুম,
আমার মনে হয় স্টোরি সামনে দিকে গেলে আমরা কাহিনীটা বুঝতে পারবো। আচ্ছা, হ্যাঁ,
তারপরে হচ্ছে রাসেলকে নাম্বারটা দেয়, রাসেল পারে না, কথা বলতে পারে না। তো পরে আমার সামনে কথা হচ্ছিল, তখন তখন আমি বললাম যে ঠিক আছে আমাকে দে, আমি বলে দেখি। এরপর আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ও তখন ওদের গ্রামের বাড়িতে।
সাদ্দামের আসলে মেয়েটা কি হতো?
সাদ্দামের এলাকাতে থাকতো।
ওকে, তোমরা সাদ্দামকে দেখেছে এবং কি?
হ্যাঁ, প্রতিবেশী। তো বললো যে দেখতে অনেক সুন্দর।
তো সাদ্দাম নিজে কেন চেষ্টা করেনি?
জুনিয়র।
ওকে ওকে, আর যাই হোক, তারপর?
তারপর আমি মেয়েটার সাথে কথা বলি, কথা বলার পরে আমি যে একটু দুষ্টুমি করে ছলেই কথা বলি, তো ও আমার কথা ভালো লাগে।
ওকে,
একদিনই কথা হয় যে ভাগ্যক্রমে ও থাকতে হচ্ছে শহরে, মফস্বলে। আমি ফেনী শহরের কথা বলছি, যে মফস্বলের কথা বলছি, মফস্বলে থাকতো জিয়া মহিলা কলেজ নামে একটা কলেজ আছে, ওখানে হোস্টেলে থাকতো।
আপনি ডিটেইল বলবেন না, কারণ ডিটেইল বললে অনেকে হয়তো চিনে ফেলবে, সেই ক্ষেত্রে তার সমস্যা হতে পারে। আপনি জাস্ট ততটুকু বললে ডিটেইল না বলাটাই ভালো।
আচ্ছা, তারপর ওখানে থাকতো, থাকার পরে ওখান থেকে বাড়িতে যায়। ওর হাতে তখন সেল ফোন নেই। আমাকে যে নাম্বারটা দিচ্ছে ওই নাম্বারটা হচ্ছে ওর ফ্যামিলির নাম্বার। ওর ফ্যামিলি আবার গ্রামের বাড়িতে থাকে। তো কাকতালীয় ভাবে আমি যেদিন ফোন করি ওদিন ও গ্রামের বাড়িতেই যায় এবং ও ফোনটা রিসিভ করে। তো দুষ্কৃতির ছলে কথা বলি, কথা বলার পরে অনেক কথা বলি, ওর আমার কথা ভালো লাগে। এরপরে আমি আর ফোন দিইনি, বললো যে আমি তো কলেজে চলে যাব, আপনি এই নাম্বারে আর ফোন দিয়েন না। তো আমি আর ফোন দিইনি, তখন আমার কাছে ফোনও ছিল না। তো এরপরে এক সপ্তাহ যায়, দুই সপ্তাহ যায়, ফোন আসে না। মার্চের সরি মের 15 তারিখের দিকে ওর ফোন আসে। ফোন আসার পরে অনেক কথা হয়। ওর ফোন আসে হচ্ছে ওর এক বান্ধবী হোস্টেলে আছে, তো ওর বান্ধবীর নাম্বার থেকে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে অনেকক্ষণ গল্প হয়, এভাবে শুরু হয় আমাদের কথাবার্তা। প্রায় মের 26 তারিখ, সরি 25 তারিখ কথা হচ্ছে, কথা হচ্ছে, একদম কথা হতে হতে ভোর পেরিয়ে গেল, মানে সরি ফজর আজান দিচ্ছে, ফজর আজান দিচ্ছে। তো ওর কথাবার্তাগুলো আমার কাছে ভালো লাগছে, ওর কথাবার্তাগুলো ভালো লাগছে, একদম সহজ সরল ভাব। তারপরে আগে কোনো রিলেশনে ছিল না, তারপরে হচ্ছে যে একটা সরল সারল্যতা আছে ওর কথার মধ্যে।
কিসে পড়তো তখন?
ও তখন ইন্টার সেকেন্ড ইয়ার।
ইন্টার সেকেন্ড ইয়ার, ওকে। আর আপনি তখন কিসে পড়তেন?
আমি তখন ডিপ্লোমা করছিলাম ফেনী পলিটেকনিক্যালে, টু তখন আমি সিক্স সেমিস্টার, মানে থার্ড ইয়ার।
তখন আপনাদের বয়সের গ্যাপ খুব বেশি না, ওকে।
তারপরে হচ্ছে ভোর হয়ে যায়, ফজর আজান দিচ্ছে। তো এর মধ্যে ওকে আমার বলতে ইচ্ছে করলো যে ভালোবাসি।
এটা কতদিন কথা বলার পরে?
এটা হচ্ছে আপনার প্রায় এক মাস।
ওকে,
এক মাস কথা বলার পরে। আর আমি ওর সম্পর্কে শুনেছি যে দেখতে অনেক সুইট।
দেখা হয়নি মাঝখানে একবার?
হ্যাঁ, এর মাঝখানে দেখা হয়নি। আমি বললাম যে ভালোবাসি। তখন আজান দিচ্ছিল, ফজর আজান দিচ্ছিল। আমার বাসার সামনে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। আমি বললাম যে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আমি তোমায় বলছি ভালোবাসি। তারপরে শুরু হলো, এরপরে দেখা, প্রথম দেখা হবে। মেয়ের
মেয়েটা কি বললো?
ও বললো যে আমি তোমাকে দেখবো। ঠিক আছে, আগামী কালকে মঙ্গলবার। আমি মেয়েদের সাথে দেখা করতে চাইতাম না। তো ঠিক আছে, দেখা করি। মঙ্গলবার ছিল, মঙ্গলের আশায়, মঙ্গলবার দেখা করবো, মঙ্গলের আশায়।
এখানে মঙ্গলবার সিলেক্ট করলাম।
হ্যাঁ, মঙ্গলবার সিলেক্ট করলাম। তো মঙ্গলবার দেখা করলাম ওর সাথে। ওর কলেজের সামনে একটা মার্কেট ছিল, মার্কেটটাতে গিয়ে দেখা করলাম আমি, পলাশ, মতিন, আমরা তিন বন্ধু। ওখানে যাই, যাওয়ার পরে ও আসে ওর এক বান্ধবীকে নিয়ে। ওকে আমি দূর থেকে দেখি ফ্ল্যাট,
মানে ফ্ল্যাট হওয়ার পিছনে,
ফ্ল্যাট হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এতটাই সুন্দর, মানে এতটাই মিষ্টি ছিল যে ওর সামনে যাওয়ার সাহস আমি পাইনি। তারপরে যাই হোক, ও
হাঁটু কাঁপতে কাঁপতে গেলেন শেষ পর্যন্ত।
হ্যাঁ, ওর সামনে
গিয়ে।
তারপরে যাওয়ার পরে, যাওয়ার পরে ওখানে কোনো ভালো রেস্টুরেন্ট ছিল না, তো বললাম যে চলো পাশে একটা রেস্টুরেন্ট আছে।
আপনি সামনাসামনি তুমি করে বলতে পারলেন? সামনাসামনি তুমি করে বলতে পারলেন? ওকে,
এখানে তো
ওর কি অবস্থা, ওর ইমপ্রেশনটা কেমন ছিল?
ও তো হাসতেছে, মানে ও তো মানে কি বলবো, সহজ সরল, একদম অ্যাকচুয়ালি সহজ সরল। আর তারপরে হচ্ছে রেস্টুরেন্টে যাব, আমি রিক্সাতে উঠলাম, আমরা তিন বন্ধু রিক্সাতে উঠলাম, আর ওরা দুই বান্ধবী রিক্সাতে উঠলো। তখন আমার লাইফের সবচেয়ে বেশি বৃষ্টি দেখা, আমার দেখা সবচেয়ে বেশি বৃষ্টি নামলো। মানে 5 মিনিট বৃষ্টি হলো আমার ফেনী শহরেই, হাঁটু পরিমাণ, মানে হাঁটু পরিমাণ কি 6 ইঞ্চির মতো পানি জমে গেছে।
আপনার দেখার পরপরই?
হ্যাঁ, আমরা রিক্সায় যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি। আমরা তিন বন্ধু ছিলাম, ভিড়ে একাকার। তারপরে যাই রেস্টুরেন্টের সামনে, যাই দাঁড়াই, ওদেরকে পাই না। আমি ভাবলাম যে আমাকে পছন্দ হয়নি মনে হয়, চলে গেছে। তো ও বললো যে ফোন দিচ্ছি, ফোন ও ঢুকতেছে না। তারপরে কিছুক্ষণ পর ফোন রিসিভ করলো, ঢুকলো, ফোন রিসিভ করলো, বললো যে আমরা তো ডায়াবেটিস হাসপাতালের সামনে, তোমরা কোথায়? আমরা বললো আমরা তো রেস্টুরেন্টের সামনে। আমি তো রেস্টুরেন্ট চিনি না, ফুড গার্ডেন একটা রেস্টুরেন্ট আছে, চিনি না। তো ঠিক আছে, তোমরা কোথায় আছো? আমি আসছি। তো সামনে একটু সামনে যাই দেখি যে আমাদের এলাকারই একটা ছেলে ওখানে কাজ করছে। তো বললাম যে তোর কাছে ছাতা আছে, ছাতা থাকলে ছাতা দে। তো আমাকে একটা ছাতা দিল, তারপরে ছাতা দিয়ে ওদেরকে নিয়ে আসলো। এবার আসার পরে প্রচন্ড বৃষ্টি, তারপরে আবার ফুড গার্ডেনে আসলাম, রেস্টুরেন্ট বন্ধ।
ওকে,
বন্ধ। তারপরে কি করব, বন্ধুদেরকে বললাম যে তোরা চলে যা, আমি ওর সাথে একটু ঘুরবো, ওর সাথে কথা বলবো। ওর বান্ধবীকেও পাঠিয়ে দিলাম, আর আমার বন্ধুরা চলে গেছে।
পকেটটা বেঁচে গেল,
পকেট বাঁচে নাই,
পকেট বাঁচে নি শেষ পর্যন্ত।
ওরা আমার কাছ থেকে ছিল যে দোস্ত আমরা তো এখানে খেতে পারতাম,
অন্য কোথায় পকেট থেকে কাটা গেছে।
হ্যাঁ, পকেট কাটা গেছে, ওরা নিয়ে গেছে। তারপরে এর মধ্যে আবার আমি যখন যাচ্ছিলাম ওর সাথে দেখা করবো, এটা আমি আমার ফ্রেন্ড সার্কেল যে এলাকাতে থাকি মোটামুটি যাদের সাথে আমি ক্লোজ তাদের সবাইকে বললাম যে আমার মনে হয় এতদিনে একটা গতি হবে। আমি খুবই দুষ্ট ছিলাম, দুষ্ট প্রকৃতির, অনেকের সাথে দুষ্টুমি করেছি বাট কোনো রিলেশনে জড়াইনি। তো বলে গেলাম যে আচ্ছা যাই হোক, পরে আসি।
আপনি বোধহয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনার কপাল দেখে মনে হচ্ছে, রাইট?
চেষ্টা করি।
মানে এটা কি আপনার এই ঘটনার পর থেকে নাকি, যেটা বলছেন আগে দুষ্ট ছিলেন, নামাজটা পড়া শুরু করেছেন কবে থেকে?
ছাতা ছিল ওর কাছে, ছাতা মাথায় দিয়ে ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোডে রিক্সার ড্রাইভারকে বললাম যে চলো আমরা ঘুরবো, বৃষ্টি হচ্ছে। আর আমরা দুজন কথা বলতে বলতে অনেক দূর গেলাম, আবার অনেক দূর থেকে চলে আসলাম।
তারপরে কি হলো,
তারপরে গান শুনতে শুনতে একটা পর্যায়ে বললো যে আমার ঠান্ডা লাগতেছে। তো বললাম যে ঠিক আছে তাহলে চলো। এরপরে ওকে ড্রপ করে দিই, তারপরে আমি চলে আসি। এরপরে আমি চলে আসলাম, আসার পরে তো বন্ধুরা ওয়েট করতেছে আমার জন্য
কি ঘটলো,
কি ঘটলো। তারপরে বললাম যে এই ব্যাপার, ও রাজি হয়েছে, আমাদের রিলেশনটা মনে হবে শুরু হলো, চলতেছে। ওখানে আবার যাওয়ার পরে বন্ধুরা পকেট কাটলো, সবাইকে খুশি মনে খাওয়ালাম। এর মধ্যে শুরু হয়ে গেল প্রেম কাহিনী, চলছে তো চলছেই।
মোবাইলের ব্যালেন্স শেষ হচ্ছে,
মোবাইলের ব্যালেন্স শেষ হচ্ছে। মামির কাছ থেকে টাকা নিলাম, মামি আমার ফোন লাগবে, মামি টাকা দিল, আমি টাকা দিয়ে ফোন নিলাম। ফোন নেওয়ার পরে কথা চলছে তো চলছেই, চলছে তো চলছেই। তারপরে এর মধ্যে আমার পড়াশোনা শেষ হলো, পড়াশোনা শেষ হওয়ার পরে আমি ঢাকায় চলে আসি। এর মধ্যে ও মেট্রিক ইন্টার পরীক্ষা দিল, ইন্টার পরীক্ষা দেওয়ার পরপরই ওর বিয়ের প্রপোজ আসতে শুরু করলো, একটা দুইটা তিনটা। ও বলতেছে যে আমি এখন পড়াশোনা করব, এখন বিয়ে করব না।
ওরা কয় ভাই বোন ছিল?
ওরা দুই বোন এক ভাই।
ও কি সবার বড় ছিল?
আচ্ছা,
আর ভাইটা?
ছোট, সবার ছোট।
ওকে, বাবা কি করতেন?
ওর বাবা হচ্ছে ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী।
যাই হোক, তো বিয়ের প্রস্তাব আসার পরে আপনি কি, আপনি আপনার ভূমিকা ছিল কি?
আমার কোনো ভূমিকা নেই, আমিও কিছু বলতাম না তখন। আমি জানি যে ওই ট্যাকেল দিবে ব্যাপারটা। ও বলতো যে তুমি কোনো চিন্তা করিও না, আমি ট্যাকেল দেব। তো ও বলতো যে ঠিক আছে, আমি এখন বিয়ে করব না, পড়াশোনাটা শেষ করি, ইন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাক, তারপরে আমি বিয়ের কথা বলবো, তোমাদেরকে বলবো। এরকম করে সে পনেরোটা বিয়ে ঠেকাই দেয়।
পনেরোটা?
হ্যাঁ,
গিনেস বুকে নাম ওঠা উচিত,
পনেরোটা বিয়ে ঠেকাই।
ওকে,
যাই হোক, আমি ঢাকায় চলে আসি, আমার ডিপ্লোমা শেষ হয়। সরি, একটা কথা বলতে ভুলে গেছি, বাবা, আমার বাবা ছিলেন আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার বন্ধুদের প্রিয় বন্ধু, আমার সবচেয়ে কাছের জন, সবচেয়ে আপন জন, আর পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।
আর বাবা জানতো?
বাবা জানতো, বাবা দেখা করার সময় বাবা যখন যেতাম তখন বলতো যে তোর গার্লফ্রেন্ডকে আমাকে দেখাবি না, বলতাম যে দেখাবো, আগে টাকা দাও। তো পকেটে যাই থাকতো দিয়ে দিত। তারপরে আমার ফাইনাল পরীক্ষা চলছে। এর মধ্যে আরেকটা ঘটনা, বাবা একবার আমার রিলেশনের শুরুর পরপরই মানে 2-3 মাস পরই বাবা প্রচন্ড অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে মা থাকে হচ্ছে ঢাকাতে, মামার বাসায় আসলে আমি ওর সাথে রাতে কথা বলে বললাম যে বাবা তো প্রচন্ড অসুস্থ, কি করবো বুঝতে পারতেছি না। পরে আমার কাছে কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে বাবাকে ওষুধ নিয়ে এনে দেই। এনে দেওয়ার পরে আমি টিউশনি করাতাম একটা, তো ওখানে স্যালারি পাইছিলাম, তো এনে দিই। এনে দেওয়ার পরে রাতে ওর সাথে বলি যে বাবা তো প্রচন্ড অসুস্থ, কি করবো। ও বলে যে তুমি চিন্তা করিও না, আমি সকালে এসে দেখে যাব। আমি ভাবতেছি ও কিভাবে আসবে, ও থাকে মামার বাসায়, হোস্টেল থেকে চলে আসছে, ইন্টার পরীক্ষা দিয়ে হোস্টেল থেকে চলে আসছে, মামার বাসায় থাকে, ও কিভাবে আসবে। তো পরে সাথে আমি ঘুমাচ্ছি, হঠাৎ শুনি যে দরজায় টক টক, উঠলাম, উঠে দেখি যে ও নিচে স্ট্যাচু।
খুব স্বাভাবিক, ফার্স্ট টাইম আপনাদের বাসায়।
হ্যাঁ, তুমি এত সকাল, বলে বাবাকে দেখতে এসেছি, ওয়েলকাম। তারপরে নিয়ে গেলাম বাবার কাছে, ও বাবাকে সালাম করলো, বাবার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর আমার ডিপ্লোমার কথা বলছিলাম, আমার ডিপ্লোমা।
বাবা পরে কি বলেছিল আমার গার্লফ্রেন্ড নিয়ে?
বাবা বলেছে তুমি তো পছন্দ হয়েছে, কিন্তু মানে আমাকে বলতে থাকে ছেলে বাচ্চা বয়স তো, এখন প্রেম কত শত করবে, অসুবিধা নেই, করে
যাক, দেখো শেষ পর্যন্ত টেকে কিনা। আচ্ছা, ওকে। তারপর
তারপর আমার ডিপ্লোমা শেষ, একটা সাবজেক্ট বাকি। বাবার সাথে মাঝে মধ্যে আমার ঝগড়াও হতো, তো বাবা বলতো যে আমি তোর ইনকাম কখনো খাবো না, এটা মনে রাখিস। আমাদের ফ্যামিলিটা আবার পীর পীর বংশ, আমরা মোটামুটি আমাদের এলাকাতে বিখ্যাত। তো বাবার কথাগুলো আবার লাগতো, বাবা যাই বলতো লাগতো, যাকেই যেভাবে বলতো। বাবা ঢাকা থেকে যখন শেষ যাচ্ছে বলতেছে, মামি কি বলতেছে, এই মনে হয় তোমার সাথে আমার শেষ দেখা, আর দেখা হবে না। ঠিকই শেষ দেখা এটা। তারপর আমাকে বলতো যে আমি তোর কখনো ইনকাম খাবো না। আমার চিন্তা ছিল যে আমি প্রথম স্যালারি পেলে বাবাকে এক কার্টুন সিগারেট নিয়ে দিব, বাবা সিগারেট বেশি খায়। মানে স্বপ্নগুলো সব ধূলিসাৎ করে, আমার যেদিন ডিপ্লোমা শেষ হবে তার একদিন আগে সে পৃথিবী ছেড়ে চলে যায়। আরেকটা সত্য কথা, বাবাকে আমি বাঁচাতে পারিনি টাকার জন্য, একটু চেষ্টা করলেই পারতাম, কিন্তু কারো কাছ থেকে কোনো প্রকার আশা পাইনি।
আমরা সামনের দিকে যাই, কি বলার আছে এখানে, আমি ঠিক জানি না কি বলবো। কারণ একটা সন্তানের জন্য মানে কতটা কষ্টের হতে পারে তার জন্মদায়ী বাবাকে যদি অর্থে কষ্টে মরে যেতে হয় এবং সেখানে তারা যদি কিছু করার না থাকে। আমাদের
ফাইনালি কিন্তু মানে আমি অনেক ভেবেছি যে আমি যদি বাবাকে 3 দিন পরে না নিয়ে একদিন আগে 2 দিন আগে ঢাকায় নিতে পারতাম, তাহলে আমি বাবাকে বাঁচাতে পারতাম, কিন্তু আমি কারো কাছ থেকে কোনো প্রকার সাপোর্ট পাইনি। যাই হোক, সেটা অন্তরেই থাক, বাবার জন্য শুভকামনা প্রার্থনা সবসময় করি, যেখানে থাকুক বাবা ভালো থাকুক। বাবা এমন ছিলেন যে নিজের পরনের দুটা লুঙ্গি কেউ যদি এসে বলতো যে ভাই সাহেব আমার লুঙ্গি নেই, বাবা নিজের দুটা থেকে একটা দিয়ে দিত। কেউ যদি এসে বলতো যে আমার খাওয়া রান্না করার চাউল নেই, আমার অজান্তে চুরি করে চাউল দিয়ে দিত। আর আমার জন্য ছিল সবচেয়ে ভালো বন্ধু, আমার চাইতে আমার বন্ধুরা আমার বাবাকে খুব বেশি ভালো
পছন্দ করতো। জি,
যাই হোক, ঘটনায় আসি, সন্তার কথাই বলি। বাবা চলে যায়, বাবা চলে যাওয়ার পরে আমার ডিপ্লোমাও শেষ হয়। শেষ হওয়ার পরে আমি ঢাকায় আসি, ঢাকায় আসার পরে চাকরি খুঁজি অন্য হয়ে, যাক একটা চাকরি মিললো।
এটা কি এটাই ছিল গুলিস্তান ফ্লাইওভারটাই প্রথমেই ছিল?
না,
তাহলে
বলছি ওটা ছিল হচ্ছে মোটুবি প্রপার্টিজ লিমিটেড, ওটা আমার প্রথম জব। 3,500 টাকা স্যালারি, 3,500 টাকা স্যালারি, আর কোনো সুবিধা ছিল না।
কত সাল এটা?
এটা 2009।
খুব বেশি টাকা না?
না, যাই হোক, নিজে চলার জন্য স্টার্টিং, আমাদের ডিপ্লোমা লাইফের স্টার্টিংটা তখন এমনই ছিল,
কোনো রকম ভাবে নিজে চলা যায়,
নিজে চলা যায়। তারপরে ওর সাথে কথা হচ্ছে হচ্ছে চিন্তা করলাম যে ডিপ্লোমা যেহেতু কমপ্লিট করছি, এখন খুব তাড়াতাড়ি একটা জায়গায় যেতে হবে যেখান থেকে অন্তত পক্ষে আমার কিছু থাকুক না থাকুক আমি ভবিষ্যতে কিছু করতে পারবো, এটা যাতে ওর ফ্যামিলিকে বোঝাতে পারি। আমি এর মধ্যে ওর সাথে দেখা করতে চলে যেতাম শুক্রবারে, প্রতি মাসে দু তিনবার চলে যেতাম, বৃহস্পতিবার রাতে চলে যেতাম, শুক্রবার সারাদিন ওর সাথে ঘুরতাম। আমাদের ওখানে কয়েকটা জায়গা আছে, নারিকেল বাগান, তারপরে হচ্ছে বিজয় সিং দিঘির পার, এই দুটো ছিল আমাদের জন্য মানে আমাদের পয়েন্ট যে ওখানে বসে গল্প করা যায়, কথা বলা যায়। তবে ওদিকে চলে যেতাম, গল্প করতাম, সারাদিন ওর সাথে থাকতাম, তারপরে আবার সন্ধ্যাবেলায় বাসে উঠে এসে শনিবার সকালে আবার অফিস চলছিল। এর মধ্যে আমি পরপর চার মাসের ব্যবধানে তিনটা চাকরি চেঞ্জ করি, জব চেঞ্জ করি, ছয় মাসের ব্যবধানে একটা ভালো পজিশনের জন্য। তা এখন ফাইনালি একটা বিদেশি কোম্পানিতেই আছি, সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, এটা হচ্ছে আইএসও কোম্পানি। তো এখানে ভালো একটা স্ট্রাকচার, স্যালারি স্ট্রাকচারটা ভালো, মোটামুটি চলে যায় দাঁড়ানোর জন্য। তার মধ্যে আবার ও বলতেছে যে তুমি তো ডিপ্লোমা করছো, এখন তোমার যদি সম্ভব হয়, যদি খুব বেশি অসুবিধা না হয়, তাহলে তুমি এক কাজ করো, গ্রাজুয়েশনে ভর্তি হয়ে নাও, যাতে আমি আমার ফ্যামিলিকে বলতে পারি যে ও পড়াশোনাও করছে। যাক, আম্মাও বলতো, আম্মাও চিল্লাচিল্লি করতো যে তুই গ্রাজুয়েশনে ভর্তি হও, আমার বাড়িতে টাকা দেওয়ার দরকার নাই, আমরা না খেয়ে মরবো, তারপরেও তুই টাকা দিস না, তুই পড়াশোনাটা করে যা। যখন দুজনের কথা এক হয়ে গেল, আমার কথাও এক, ওর কথাও এক, তখন চিন্তা করলাম যে কপালে আর কি, যাই থাকে থাকুক, ভর্তি হই। শুরু করলাম, ফার্স্ট সেমিস্টার শুরু শেষ করলাম, পড়াশোনা চলছে, তারপরে ওর সাথেও চলছে। এর মধ্যে ওর একটা বিয়ের প্রপোজ আসে, 16 নম্বর বিয়ে। এখন
এই বিয়ে ভাঙার পেছনে আপনার কোনো অবদান ছিল? মানে এতগুলো বিয়ে তো একা একা ভাঙা খুব মুশকিল।
আসি বলছি, 16 নম্বর বিয়ের প্রপোজ যখন আসে, তখন আমি এখানেই আছি, তো আমি বললাম যে দেখো, এখন আমি একটা ভালো পজিশনে আছি, মোটামুটি তোমার আগে যেই প্রপোজ গুলো এসেছিল ওগুলোর সাথে যদি তুলনা করতে যাই, তাহলে আমি অল দ্য বেস্ট, আমি সবার সবচেয়ে ভালো, তা তুমি বলতে পারো, প্লাস আমি পড়াশোনাটাও করছি, আমার ফ্যামিলি স্ট্রাকচারও ভালো, মানে ফ্যামিলি স্ট্যাটাসও ভালো, তুমি চাইলে বলতে পারো। আর যদি তোমার খুব বেশি অসুবিধা হয়, যদি তুমি মনে করো যে আমার, তোমার ফ্যামিলি আমাকে মেনে নিবে না, তাহলে এখন বলবো না, তুমি ভেঙে যাও, বিয়ে ভেঙে দাও, পড়াশোনার কথা বলে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে ও বলে, কিন্তু ওর ফ্যামিলি মানে না, ও এর মানে
আপনার কথা বলে প্রথম ফ্যামিলির কাছে, 16তম বিয়েতে গিয়ে,
16তম বিয়েতে গেলে,
মানে 16তম প্রপোজটা আসলো,
ও বলে যে পড়াশোনা করব, প্রথমে বলে যে পড়াশোনা করব, বলে যে না। ও এর মধ্যে আবার ওকে আমি অনার্সে ভর্তি করিয়েছি, ও বলতেছে যে ওদের এলাকাতে, ওদের এলাকাটা হচ্ছে খাগড়াছড়ি, চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, কিন্তু মানে হিল টেক্স এলাকা, ওখানে একটা কলেজ আছে, হিয়াকো বনানি কি একটা কলেজ, ওখানে ভর্তি হবে বলছে। আমি বলতেছি যে ওখানে তুমি পড়াশোনা করে কি করবে, ওখানে কি ক্যারিয়ার আছে, তোমার তো ওখানে সাবজেক্টই নেই। তো যাই হোক, ওকে বললাম যে আমার এক রিলেটিভ আছে ফেনী সরকারি কলেজে, তোমাকে ওখানে, তুমি যদি চাও আমি তোমাকে অ্যাডমিশন নিয়ে দিতে পারবো বলে কয়ে। তো পরে বললো যে না, তোমাকে কিছু করতে হবে না, আমি ভর্তি পরীক্ষা টরীক্ষা দিয়ে দেখি কি হয়। যাই হোক, ওর টার্গেট ছিল যে ওখানে পড়বে, আবার ওর ফ্যামিলিও চাচ্ছিল যে ওখানে পড়বে। পরে আমি বললাম যে ওখানে তোমার কেরিয়ার গড়তে পারবা না। তারপরে ওকে ফাইনালি ফেনী সরকারি কলেজে ভর্তি করাই, পড়াশোনাও চলছে অনার্স ফার্স্ট ইয়ার। তারপর বিয়ের প্রপোজটার কথা বলি, বিয়ের প্রপোজটা আসছে, ওর পড়াশোনাও চলছে। বিয়ের প্রপোজটার যখন আসে, তখন ও বলে যে আমি বিয়ে করব না এখন, পরে করব, কিন্তু ও বলে যে তুই বিয়ের পরে পড়াশোনা করিস, কিন্তু ওর ফ্যামিলির না, তোকে বিয়ে করতেই হবে। ছেলের মেবি একটা ট্রাভেল এজেন্সি আছে, হাবি জাবি যেটাই হোক, আদম ব্যাপারী, কিন্তু বলে যে না, তোকে বিয়ে করতেই হবে। তো ফাইনালি ওকে বললাম যে ঠিক আছে, তুমি এবার আমার কথা বলে দাও,
যেহেতু উপায়ন্তর নাই,
উপায়ন্তর নেই, ঠিক আছে বললো। ওকে প্রচন্ড মারধর করলো, কি করলি এটা,
কেন
আগে বলিস নাই কেন,
মানে ওদের ধারণা হয়ে গেল যে এতগুলো বিয়ে ভাঙছে শুধুমাত্র আপনার কারণে।
This track was downloaded from fusionbd.com.
আমাদের এতগুলো টাকা কেন নষ্ট করাইলি, যে কি করলে এটা এটা বলে মারধর করলো। যাই হোক, পরে ও এর মধ্যে আবার ও চুরি করে ফোন ইউজ করত। হুম
হুম,
রিলেশনের শুরু থেকে ওকে আমি একটা ফোন গিফট করি সিটি সেলার 7-800 টাকা দামে।
আপনাদের বিজ্ঞাপন করে দিলেন
তখন, ওটাই সবচেয়ে কম রেটে ছিল। তো ওটা দিয়ে শুরু করি, এর মধ্যে এটা নষ্ট হয় ওটা নষ্ট হতে হতে ও আবার লোভী ছিল না, মানে সেভলি। তো এটা করতে করতে তিনটা ফোন নষ্ট হয় 3 বছরের মধ্যে। তো এর মধ্যে ওর বিয়ের বাবদের আমার কথা যখন বলে তখন ওকে প্রচন্ড মারধর করে, প্লাস ওকে মারধর করে ওর হাত থেকে ফোনটা নিয়ে ফেলে, ওর হাতে যে ফোন আছে এটা নিয়ে ফেলে জেনে যায়। তখন ও বলে যে নিন। যাই হোক, এরপর আগেই ওর বাবাকে বলে আমার কথা, আমার ঠিকানা টিকানা বলে, কি করি টরি সবই বলে। বলার পরে ওর বাবা আমার ফোন নাম্বারটা নেয়। আমার ফোন নাম্বারটা নেওয়ার পরে আমি একটা আশায় আছি যে উনি ফোন করবে। এর মধ্যেও বলে যে শুনো, তুমি তো তোমার কালো, এক কাজ করো তুমি বেশি করে গাজর খাবা, আর গাজর খাবা, রাতে ঘুমানোর সময় দুধ খাবা, আর একটু ফসা হওয়ার চেষ্টা করবা, আর স্বাস্থ্য একটু বাড়াও।
মানে এটা কেন বলেছিল?
ওর কাজিন টাজিন যাদেরকে বিয়ে, মানে কাজিন যাদের বিয়ে হয়েছে,
আপনি কি এই থেরাপিটা করেছেন না এখনো করেন?
ওটা করেছিলাম, নতুন করেছিলাম।
কাজ হয় এতে? কাজ হলে আমরাও একটু চেষ্টা করে দেখতে পারি।
কাজ হয় বলতে, হ্যাঁ, গাজর খেলে একটু ফসা
হয় বলে। যাই হোক, আমরা জানতাম যে গাজর হচ্ছে গাধার সবচেয়ে প্রিয় খাবার। তা আমার মনে হয় আমার আপনি বলা হয় ইনফ্যাক্ট সবাই হয়ে যায় আর কি। আমার মনে হয় যে সবাই একটু চেষ্টা করে দেখতে পারি আর কি। যাই হোক, আমার গল্প সামনে থেকে
গাজর টাজর খাওয়া শুরু করি চলছে, এবং ইভেন আমার মেস মেম্বার সবাই জেনে গেছে যে শাহাদাত এইটা এটা করছে। আমার অফিসিয়াল নেম হচ্ছে শাহাদাত।
জি,
শাহাদাত এটা এটা করছে, সবাই হাসতেছে। যা পেয়ার কি তো ডরনা কিয়া,
ডরনা কিয়া, গাজরি তো খেতে হবে, আর তো কিছু না।
আর তো কিছু না। যাই হোক, খাওয়া শুরু করলাম। হঠাৎ একদিন লাঞ্চ করছি, ওর বাবার ফোন, ওর বাবার নাম্বারটা সেভ করা আছে। খাওয়া দাওয়া বন্ধ খাচ্ছিলাম তখন, খাওয়া দাওয়া বন্ধ, মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। যাই হোক, ফোনটা ডাইনিং রুম থেকে বের হয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, সালাম আলাইকুম স্যার, আমি স্যার বলছো কেন? সরি স্যার, আমার সরি স্যার আঙ্কেল। তারপরে বললো যে কোথায় আছো তুমি? আমি বললাম যে অফিস স্যার। তারপরে বললো যে তুমি এখন কোথায়? অফিসে বললাম। তারপরে বললো যে তুমি আমার সাথে দেখা করো। আমি দেখা করব আগামী শুক্রবারে দেখা করি আঙ্কেল, আমার তো ডিউটি চলতেছে। বলে ঠিক আছে, আগামী শুক্রবারই তুমি দেখা করো। যাই হোক, অনেক ভয়ে ভয়ে আগামী শুক্রবার ওনার সাথে দেখা করার জন্য প্রস্তুতি নেই।
এই মাসে নাকি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা হয়েছে যে বাবা দেখা করতে বলেছে?
কথা হয়েছে।
তো কি আবার দিয়েছিল?
ও আবার দিয়েছিল যে এক কাজ করবে, তুমি পাঞ্জাবি পরবা যাতে একটু মোটা মোটা লাগে।
তারপরে
যাই হোক, ওর বাবা দেখা করতে বললো, দেখা করতে গেলাম। অফিস থেকে একদিন ছুটি নিলাম, শুক্রবার দেখা করব, শনিবার থাকবো, আমাকে সময় দিব। তারপরে ওনার সাথে দেখা হওয়ার পরে উনি আমাকে, আমি কিন্তু আবার আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারপরে কোন ভার্সিটিতে পড়ছি তার অ্যাপ্রুভাল, সবকিছু নিয়ে গেলাম যাতে তারা আমাকে কোনো প্রকার অবিশ্বাস না করে। তো ওর বাবার সাথে দেখা করতে যখন গেলাম তখন আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে গেলাম। ফ্রেন্ডকে নিয়ে যাওয়ার পরে ওর বাবা, ওর মামি, ওর নানু তিনজন আসে। তিনজন এসে আমি আর শান্তা যেখানে বসে গল্প করি ঠিক ওই টেবিলটাতেই ওরা যাই বসছে। তারপরে ওখানে বসি আমি, আমার আর একটা ফ্রেন্ড থায়ম করে নাম। বসার পরে বিভিন্ন ধরনের কথা হয়, ওর বাবাকে, নানু টানু যে সবাইকে সালাম টালাম করি। তারপরে আমার সম্পর্কে অনেক খোঁজ খবর নেই, কি করি, কোথায় থাকি। তারপরে হঠাৎ করে ওর মামি জিজ্ঞেস করে যে তোমার স্যালারি কত। আমি আমার স্যালারির কথা বলি, বলার পরে বলেন দেখেন আমি কোথায় আছি কি আছি, আমার এটা আমার বায়োডাটা আর হচ্ছে এটা হচ্ছে আমি কত স্যালারি পাই, এই কাগজের মধ্যে সবকিছু লেখা আছে, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি নিয়ে যাই, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ওদেরকে দেখাই যে এই এখানে লেখা আছে আমি কত স্যালারি পাই, ইভেন আমি কোম্পানিতে কিভাবে আছি। তারপরে ওরা আমার যত স্যালারি ইয়াতে লেখা ছিল তারা ওরা বললো যে আরো কম।
আমরা ওদের প্রতিক্রিয়াটা একটু জানবো, তবে তার আগে আমরা সংবাদের বিরতি আছে, খুব ছোট্ট একটা সংবাদের বিরতি, সংবাদের বিরতির পর আমরা আবার ফিরে আসছি হ্যালো 8920 তে। ফিরে আসার পর শ্রোতা যারা আছেন তাদের সাথে সবার কথা হবে। আমাদের সঙ্গে আছে মিনার, এই মুহূর্তে মিনার তার জীবনের গল্প আমাদের সাথে ভাগাভাগি করছে। আপনার গল্প নিয়ে আমরা থাকি হ্যালো 8920 তে রাত 11টার খবরের পরপরই, এবং 11টা থেকে শুরু হয়, আমরা আসলে দুটো থেকে আড়াইটা পর্যন্ত যাই যদি গল্পের প্রয়োজন হয়। আজকে আমাদের স্টিক সেটাই হয়েছে, এবং এইটি হচ্ছে আপনার গল্প বলার প্ল্যাটফর্ম। আমরা মনে করি মানুষের জীবনের ঘটনা, মানুষের জীবনে যা ঘটে যায় তার থেকে বড় কোনো কিছু হতে পারে না, তা সেটা যে কোনো ধরনের ফিকশনই হোক না কেন, বা যে কোনো ধরনের নাটকই হোক না কেন, বা সিনেমাই হোক না কেন, বা অতি ভৌতিক কোনো গল্পই হোক না কেন, যাই হোক না কেন, সেটা মানুষের জীবনের গল্পের চাইতে কখনোই মোর অ্যাডভেঞ্চারাস কোনো কিছু হতে পারে না। আমরা মনে করি যে রিয়েল গল্পটাই আসলে বড় গল্প, এবং সেই গল্প যে কোনো কিছু হতে পারে, সেটা আপনি আমাদের সাথে ভাগাভাগি করতে পারেন। এই গল্প শোনার পর সেই গল্পটাকে আপনি কিভাবে নেবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা একান্তই একেবারে ব্যক্তিগত অনুভূতির ব্যাপার। আমরা শুধু বারবারই বলি আমরা হচ্ছে উই আর দ্য স্টোরি টেলার, আমরা গল্প বলি এবং সেই গল্পটাকে নেওয়ার দায়িত্ব আপনাদের। গল্প থেকে আপনি কি শিখলেন বা আদৌ শিখলেন কিনা সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আজকে আমাদের সঙ্গে দুজন ব্যক্তি গল্প বলেছেন, আমি ফোনে অসংখ্য অসংখ্য পেয়েছি, কিন্তু তার মধ্যে থেকে দুজন বন্ধু আজকে গল্প বলেছেন। প্রথমজন ছিলেন ববি এবং দ্বিতীয়জন হচ্ছে মিনার। মিনার আমার সাথে মুহূর্তে রয়েছেন, মিনার গল্প আমরা শেষ করিনি এখনো, তার মাঝখানে আপনাকে বলে নেই, আপনি যদি আমাদের সাথে গল্প বলাতে যোগ দিতে চান, আপনি যদি বলতে চান আপনার কথা, 9115568, আবারও বলছি 9115668, 24 ঘন্টা নাম্বারটি খোলা আছে, ফোন করুন, নিজের নাম বলুন, সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন, তারপরে বলুন আপনি কি বলতে চান, প্রয়োজনে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব, হতে পারে আগামী সপ্তাহে আপনি আমাদের অতিথি। এছাড়া আপনি যদি কোনো মন্তব্য করতে চান হ্যালো 8920 নিয়ে, কিংবা হ্যালো 8920 গেস্ট যারা আসছেন, অতিথি যারা আসছেন তাদের সাথে যদি যোগাযোগ করতে চান, এবং একই সাথে তাদের ব্যাপারে যদি কোনো সাহায্য করতে চান, বা যে কোনো ধরনের অনুভূতি হ্যালো 8920 নিয়ে, আপনি যোগ দিতে পারেন ফেসবুক ফ্যান পেজে, আমার ফ্যান পেজে আপনি যোগ দিয়ে ওখানে অনুমতি বিভিন্ন কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। পেজটি হচ্ছে আর জে কিবরিয়া, আর জে স্পেস KEBRIA, আবারও বলছি আর জে স্পেস KEBRIA। মিনার, আমরা যে জায়গাটায় ছিলাম যে পুরো ফ্যামিলি একটা এনভায়রনমেন্টে আপনি বসলেন, বসার পরে আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার স্যালারি স্ট্যাটাস কত, আমাদেরও খুব জানতে ইচ্ছে করছে যে সেই সময়ে আসলে স্ট্যাটাসটা কিরকম ছিল, মানে এক্স্যাক্ট ফিগারটা বলার দরকার নেই, কারণ ছেলেরা আসলে স্যালারিটা কখনো বলে না। আপনি যেটা করেছেন যে একেবারে কার্ড কুট হাতে নিয়ে গিয়ে কাগজ টাগজ নিয়ে গিয়ে তাদেরকে দেখতে গেলেন,
আমি অনেস্ট ছিলাম ওকে পাওয়ার জন্য, যতটুকু অনেস্ট,
মানে কিরকম ছিল আপনার স্যালারিটা সেই মুহূর্তে,
তারপরে যেটা হলো ওখানে ওর মামা, সরি মামা না, ওর বাবা, নানু আর নানি তিনজনই বসে আছে, তো আমাকে খুঁটিনাটি বিভিন্ন বিষয় জিজ্ঞেস করছে কি আছে তোমার না, মানে আমি নিজে থেকে বলছি যাতে ওরা পরবর্তীতে, আমার যা আছে আমি তাই বলছি যে আমার বাবা নেই, আমি বর্তমানে এই পরিস্থিতিতে আছি, আমার কিছুই নেই, আমি আছি, আমার মা আছে, ছোট ভাই আছে, আমার ফ্যামিলিতে ফ্যামিলিটা ফুললি আমার উপর ডিপেন্ড, ইভেন আমি আমি ছাড়া আমার ফ্যামিলির জন্য আর কেউই নেই, মানে এই পর্যায়ে এসে বুঝতেছি অ্যাকচুয়ালি কেউ নেই, বেঁচে থাকার জন্য অনেক যুদ্ধ করে যাচ্ছি, অনেক কিছুই করছি, যে একটা বিপদে পড়লাম ওটা থেকে উদ্ধার করবে কেউ ওই মানুষটাকে খুঁজে পাইনি এখন পর্যন্ত। যাই হোক, ওদের ওর বাবার সাথে কথা টথা হচ্ছিল যে আমি আমাদের বাড়ি কোথায়, তারপরে হাবি যাবি ঠিকানা ফিকানা কি আছে না আছে সবকিছু বললাম আমি, আমার একদম সত্য ভাবে কোনো কিছু গোপন করিনি, যে আমার তখন কন্ডিশন ছিল এরকম যে আমার বাবা নেই, বাবা মৃত্যুর আগে আমাদের জায়গা ছিল যে যতটুকু ছিল ওটা বন্ধক বলে, ওটাকে বন্ধক রেখে গেছে, আর গ্রামের বাড়িটা ছিল ভাঙা মাটির ঘর, ওটা এখনো ঠিক করার সমর্থ হয়নি, সবকিছুই ট্রুলি বলি আমি ওনাদেরকে। তারপরে ওনারা বললো যে তোমাদের ফ্যামিলি তো ভালো, এই তোমাদের ফ্যামিলি তো ভালো, ঠিক আছে তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে 10 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করতে হবে।
10 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করতে
হবে? বিয়ে করতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, আপনারা যেহেতু বলছেন ঠিক আছে, আপনারা আমার গার্জিয়ানদের সাথে বসেন। আমি জানতাম যে আমার গার্জিয়ানদের সাথে বসলে ওনারা তো আর ছেড়ে দেওয়ার পাত্র না, আমার গার্জিয়ান যারা আছে তারা সবাই এস্টাবলিশড, ওয়েল এস্টাবলিশড, এবং ঢাকা ঢাকাতে আছে সবাই ওয়েল এস্টাবলিশড। তো আমি মোটামুটি আমি আমার সাথে রিলেশনটা যখন ওর আমি শুরু করি ওর সাথে রিলেশনটা, তখন মোটামুটি আমি সবাইকে বুঝাই দিই যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে চাই। যদি শি ইজ মাই লাইফ, তো আমি আমার মামা তো ভাই বোন এদের সবাইকে বুঝাই দিই যে আমি ওকে চাই। মামা মামিকে আমার গার্জিয়ান কিন্তু মামা মামি, কারণ আমার ভালো মন্দ সবকিছু ওনারা দেখছেন, মা থাকেন তো শহরেই মফস্বলায়, তো ভালো মন্দ মামা মামি দেখছেন। তো আমি আমার মামাতো বোনকে দিয়ে তাজনিনকে দিয়ে বললাম যে তুই, সরি তামান্নাকে দিয়ে, তামান্নাকে দিয়ে বললাম যে তুই ইয়া কর, মামা মামিকে একটু হিন্ট দিয়ে দে যে যে কোনো মুহূর্তে আমি একটা গ্রিন সিগন্যাল দিব, জাস্ট ওনারা যে কথাবার্তা পাকাপাকি করে আসবে। তো ওকে বললাম, ও পরে বলছে কিনা আমি আর বলার মতো, আমার তো আর বলার মতোই সুযোগ হয়নি যে এই কন্ডিশনটা ওরা আমার জন্য তৈরি করে দিল। ঠিক আছে তুমি তোমার গার্জিয়ান পাঠাবে, ওর বাবা বলতেছে এক সপ্তাহ পরে তুমি আমাকে ফোন করবে, আমি বলবো কবে তোমার গার্জিয়ান পাঠাতে হবে। এক সপ্তাহ পরে আমি তখন চলে আসি, চলে আসার পরে এক সপ্তাহ পরে ফোন দিই, জব চলছে, এক সপ্তাহ পরে ফোন দিই ওর বাবাকে, ফোন দেওয়ার পরে বললো যে তুমি আমাকে আর ফোন দেবে না
এক সপ্তাহ পরে,
তুমি আমাকে আর ফোন দিবে না, আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না। তখন আমার মাথায় আকাশ ভেঙে
গেল। এর আগে কি কোনো দুর্ঘটনা ঘটেছিল? সরাসরি কথাটা বলে দিল,
সরাসরি এই কথাটা বলে দিল, কোনো মিস্টেক হয় নাই কোনো প্রকার। আমি যথেষ্ট বন্ধুপ্রবণ, আন্তরিক, আমি যার সাথেই মিশি অন্তর দিয়ে মিশি।
এর মাঝখানে কি আপনার সাথে শান্তার যোগাযোগ
ছিল? শান্তার যোগাযোগ হচ্ছে।
আচ্ছা,
ও এর মধ্যে এক সপ্তাহ আমার সাথে যেদিন ওর বাবা দেখা করে যায় সেদিন কি করে, ওর কাছ থেকে যে ফোনটা ছিল ওই ফোনটা নিয়ে নেয়।
আচ্ছা,
ওর কাছে যে ফোনটা ছিল ওই ফোনটা নিয়ে নেয়, ওকে প্রচন্ড মারধর করে, ও সেন্সলেস হয়ে যায়। যাই হোক, তারপরে একদিন পরে ও আমাকে ফোন করে বলে যে এই ব্যাপার, আমাকে প্রচন্ড মারধর করছে, আমার কাছ থেকে ফোন নিয়ে গেছে, কি করব। ঠিক আছে তুমি টেনশন করিও না, আমি তোমাকে বাসের নাম্বার থেকে মাঝে মধ্যে ফোন দিব। ঠিক আছে, আমি বাসের নাম্বারের অপেক্ষায় থাকতাম, মাঝে মধ্যে ফোন দিত। এমনি করতে করতে ফেব্রুয়ারি চলে আসে।
না, আপনি জিজ্ঞেস করেননি আপনার সেই সময় তাকে, ভদ্রলোককে, যে আপনি কেন এরকম আচরণ করছেন?
উনি আমার পরবর্তীতে আমার কোনো ফোনই রিসিভ করছেন না।
আপনি শান্তার কাছ থেকে জিজ্ঞেস করতে পারতেন যে কেন এরকম?
ও বলতেছে যে আমার চাচাতো ভাই বোন যাদের বোন যাদেরকে বিয়ে দিয়েছে তাদের ফ্যামিলি অনেক গর্জিয়াস, অনেক টাকা পয়সার মালিক।
সুতরাং তোমার স্ট্যাটাস সাথে মিলছে না?
হ্যাঁ।
ওকে,
ওর বাবার কথা হচ্ছে যে ওর বাবার মেন্টালিটিটাই এমন যে আমার মেয়েকে যদি তোমার কাছে বিয়ে দেয় আমার মাথা হিট হয়ে যাবে,
সমাজের কাছে আমার মাথা অনেক
সমাজের কাছে মাথা হিট হয়ে যাবে। তো আমার সাথে দেখা করার মাধ্যম করে মোবাইল নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ও ফ্যামিলি নাম্বার থেকে কথা হচ্ছে। এর মধ্যে ফেব্রুয়ারি মাস চলে আসে, 2011 ফেব্রুয়ারি, কথা মাঝে মধ্যে কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে। এর মধ্যে 14 ফেব্রুয়ারি আসতেছে, 13 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি রাতে মনে হলো যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ওর সাথে আমার 4 বছরের রিলেশনে কখনো 3 ঘন্টা ডিফারেন্স ছিল না, ওর সাথে আমি কথা না বলেছিলাম,
মানে ঘুমের মধ্যে
ও চুরি করে, না না ঘুমের টাইমটা ছাড়া ও চুরি করে ফোন ইউজ করতো। তারপরে ও 2 ঘন্টা 3 ঘন্টা পর পর আমার সাথে একটা হাই হ্যালো কি করছো এগুলো জিজ্ঞেস করে নিত। বেশিরভাগ কথা হতো আমাদের রাত 12টার পরে, যেহেতু চুরি করে কথা বলতো, ওর বাসার সবাই ঘুমায় পড়লে তারপরে সেই অভ্যাস এখন রোগে পরিণত হয়েছে। কত রাত আমি নির্ঘুম কাটিয়েছি, এখনো কাটাচ্ছি। যাই হোক, 14 ফেব্রুয়ারি আসে, 12 ফেব্রুয়ারি মনে পড়ে যে ভালোবাসার দিবস আসছে, ভালোবাসার দিনে যদি ওর সাথে কথা না বলি ভালো লাগবে না। তেরোই ফেব্রুয়ারি রাতেই একটা ফোন কিনি হঠাৎ করে মনে পড়ে, তখন মৌচাক মার্কেট, তারপরে ইস্টার্ন প্লাজা প্লাজা যত ছিল সব দোকান ঘুরে গেলাম, বন্ধ হয়ে গেছে। আর তারপরে ইস মনটা খুব খারাপ, তো বাসায় চলে যাচ্ছি, দেখি যে বাসার সামনের দোকানটাই খোলা।
বাবা বাবা,
তো একটা নোকিয়ার একটা ফোন কিনি। ফোন কেনার পরে
নোকিয়ারও বিজ্ঞাপন করে দিলেন।
সকালবেলা ভোরবেলা ওদের এলাকাতে চলে যাই, ঢাকা থেকে প্রায় 250 কিলো। সকালবেলা চলে যাই, তারপরে ও বললো যে আমার এক ওর বান্ধবী একটা আছে, বান্ধবীর মাধ্যমে তুমি দিতে পারো, তো দেখা করতে পারবে না, ফ্যামিলিতে এখন নিষেধাজ্ঞা 147 দ্বারা জারি করে দিছে, ঘর থেকে বের হওয়া যাবে না, বাসার ফোন ধরা যাবে না। তো ওর বান্ধবীর মাধ্যমে ফোনটা দেই, ওখানে যাই পৌঁছাই আমি লাঞ্চের পরে, ভোরে রওনা দিই, লাঞ্চের পরে যাই পৌঁছাই। পৌঁছানোর পরে বান্ধবীকে নাম্বার আমার ফোন ওর ফোনটা দেই ওর জন্য। কাকতালীয় ভাবে আমি যখনই চলে যাচ্ছি, ঠিক 2 মিনিট আগে আমার নাম্বারে ফোন আসে যে ভাইয়া আপনি একটু তাড়াতাড়ি আসেন, শান্ত আসছে। দেখা হয়ে গেল।
কতদিন পরে দেখা?
প্রায় 3 মাস।
ভয়াবহ সময়।
তো দেখা হলো, দূর থেকেই দেখলাম, মনে হলো যে এটাই শেষ দেখা। শেষ দেখা হয়নি। এরপরে ফোনটা দেই, 14 ফেব্রুয়ারি সারা রাত কথা বলি, ভালোবাসার কথা বলি, আমার কবিতা গান দুটাই ও পছন্দ করত, অনেক গান হয় অনেক কবিতা হয়।
আপনাদের সাথে দেখা হয় না কতদিন?
আজকে প্রায় 7-8 মাস।
কথা হয় মাঝখানে?
হয়েছিল, ওর ফ্যামিলি বাধ্য করেছে আমাকে উল্টাপাল্টা কথা বলার জন্য
ওর সাথে।
ওর ফ্যামিলি ওকে বাধ্য করছে আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য।
এবং সে করেছে সেটা?
হ্যাঁ বলেছে, সেটা ওর ফ্যামিলি বাধ্য করেছে।
ও কি বিয়ে হয়ে গেছে?
না এখনো বিয়ে হয়নি।
চেষ্টা চলতেছে?
চেষ্টা চলতেছে। আচ্ছা, যেটা এনগেজমেন্টের কথা আসি, এরপরে 14 ফেব্রুয়ারি ওর সাথে কথা হলো, রাতে ঘুমালাম টোলাম মালাম। 15 ফেব্রুয়ারি ও আবার মোবাইলটা ব্যাক করে, কি হয়েছে? বললো যে আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, তুমি যেভাবে হোক বিয়েটা ভাঙাও। তো তখন আমার তো মাথায় আকার ভেঙে পড়লো, কি বলে, ওর বাবাকে ফোন দিলাম যে আঙ্কেল দেখেন আমি কি, সেটা বড় কথা না, আমি ভবিষ্যতে কি করব সেটা আপনারা জানেন, আমার পজিশনে আমি সুযোগ পেয়েছিলাম দেশে বাইরে যাওয়ার, কিন্তু সুযোগটা নেইনি, যদিও আমার কাছ থেকে দূরে চলে যায়, ওকে যদি আমি হারাই, আমার আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদেরকে উইদাউট কস্টে বাইরে যাওয়ার একটা সুযোগ আছে, ওই সুযোগটা হাতছাড়া করি কারণ ওকে যদি হারাই। যাই হোক, ওর ফ্যামিলি চাচ্ছে যে একটা ছেলের সাথে ওর হঠাৎ করে বিয়ে ঠিক করে ফেলা। আমি এই খবরটা শোনার পরে ওর বাবাকে ফোন দিলাম যে আঙ্কেল দেখেন আমাকে একটা সুযোগ দেন, আপনি আমার ফ্যামিলির সাথে বসেন, আমার গার্জিয়ান আমার মামা মামি শ্রদ্ধেয়, তো ওনাদেরকে আমি আপনাদের কাছে পাঠাচ্ছি, অথবা আপনারা আসেন বসেন, বসে দুই ফ্যামিলি একসাথে বসে যে সিদ্ধান্ত নেবেন, হোক সেটা নেগেটিভ হোক সেটা পজিটিভ, আমি মাথা পেতে নিব, কিন্তু আমাকে একটা সুযোগ দিতেই হবে। পরে আমাকে প্রচন্ডভাবে গালিগালাজ করলো, এটা সেটা বলল, তুই আমার নাম্বারে আর ফোন দিবি না, এটা সেটা বলে। যাই হোক, আমি আর ফোন দিইনি। ওর বিভিন্ন রিলেটিভের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটা পথ তৈরি করে দেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি, কেউ পায়নি, ওর চাচা চাচি সবার কাছে গিয়েছি, বলে যে আমরা পারবো না, আমাদের বড় আমাদের সিনিয়র আমরা ভয় পাই, বিভিন্ন জনের বিভিন্ন লজিক। তারপরে যেটা হয়, ফেব্রুয়ারির 24 তারিখ ওর এঙ্গেজমেন্ট হয়ে যায় হুট করে, একটা বিদেশি ফরেইনার ছেলের সাথে একটা এঙ্গেজমেন্ট হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আমি শুনি ওই দিন সন্ধ্যাবেলায় এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পরে কাকতালীয় ভাবে ওই দিন থেকে আমার আমাদের ফ্লাইওভার তিন মাস এক মাস বন্ধ ছিল, ওই দিন থেকে আমার 15 দিনের ছুটি পড়ে যায়। আমি ওই দিন সকালেই তো পাগল প্রায় হয়ে ব্যাগটা কোনো মতে কাঁধে নিয়ে চলে যাই ওদের এলাকাতে, ফেনীতে যাই প্রথমে। ফেনীতে যাওয়ার পরে ফেনীতে স্টে করি, স্টে করার পরে এদিক দিয়ে আবার বন্ধুদেরকে বলি যে কোন ছেলের সাথে ঠিক বিয়ে ঠিক হয়েছে খুঁজে বের কর। তো আমার বন্ধু যার প্রতি কৃতজ্ঞ সে খুঁজে বের করলো, খুঁজে বের করার পরে ওই ছেলের ঠিকানা বের করলাম। ঠিকানা বের করো খাগড়াছড়ি এলাকা, এলাকাটা পাহাড়ি এলাকা, মানে ওখানে লাইফের রিস্ক নিয়ে গেছি। যে ছেলেটার সাথে বিয়ে ঠিক করছে ওই ছেলেটার বাড়িতে যাবো এই টার্গেটে, যে দেখো তুমি যদি পালাতে পারো পালাই আসো, আমি যদি বিয়ে ভেঙে দিই তাহলে একটা কেলেঙ্কারি হবে, তুমি যদি পালাতে চাও পালাই আসো, আমরা বিয়ে করব, বিয়ে করার পরে তুমি চলে যাও। তখন আমি ওকে এর আগে বলেছিলাম যে কোর্ট ম্যানেজ করে ফেলি আমরা, তো বললো যে না বাবা মাকে, যে বাবা মা 20 বছর ধরে বড় করলো
সে বাবা মাকে অখুশি করবো,
অখুশি করবো না। তো আমি বললাম যে ঠিক আছে আমার কি কথা, তো ঠিক আছে আমরা যা হবে পারিবারিক ভাবে হোক, যদি তখন তারা মেনে না নেয় তখন আমরা অন্য ওয়েতে যাব।
জি।
তারপরে এঙ্গেজমেন্ট হয়ে গেল, আমি ওই ছেলের ঠিকানা বের করলাম, এর মধ্যে বিয়ে ঠিক হয় হচ্ছে ফেব্রুয়ারির 24 তারিখ, 24 তারিখ বিয়ে ঠিক হয়, শুক্রবার ছিল, পরে শুক্রবারে বিয়ে।
জি।
তো আমি ওকে শুক্রবার সময় দিলাম, শনিবার সময় দিলাম, রোববার সময় দিলাম, দেখো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারতেছি না, পারবো না, এখন আমার কাছে মনে হচ্ছে, ভবিষ্যতের কথা বলতে পারি না, এখন মনে হচ্ছে যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না, পারবো না, তুমি অন্যের হবে এটা ভাবতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে, আমি তোমায় আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, তোমার জন্য আমি হাসি হাসি জীবন দিতে পারবো। যদি তুমি বলো যে হ্যাঁ তুমি বিয়ে করবে ঠিক আছে, আমার লাশের উপর দিয়ে তোমাকে যেতে হবে। ইমোশনালি অনেকবার বুঝিয়েছে যে আমি তাকে কত ভালোবাসি, কিন্তু ওর বাবা যেই পজিশনে ওকে বিয়ের জন্য রাজি করাইছে সেটা হচ্ছে যে বৃহস্পতিবার 24 তারিখের আগের দিন 23 তারিখ বৃহস্পতিবার রাতে ওকে প্রচন্ড মারধর করে, বল তুই বিয়ের জন্য বিয়ে করবি কিনা। তো বলে যে না আমাকে যদি মেরেও ফেলো আমি বিয়ে করব না। ঠিক আছে তুই যখন বিয়ে করবি না তোর মাকেই মারি, ওর সামনে ওর মাকে প্রচন্ড মারধর করে, ওর সামনে ওর মাকে প্রচন্ড মারধর করে। তারপরে হচ্ছে যে বলে যে তুই যদি বিয়েতে রাজি না হোস তাহলে তোর মাকে তালাক দেব, তোর ভাই বোন সবাইকে লাথি মেরে ঘর থেকে বের করে দেব। একটা মেয়ের জন্য এটা অনেক বড় কষ্ট, আমি মানুষ আমিও বুঝি সন্তানের জন্য যে মাকে এভাবে লাঞ্ছিত হওয়া অনেক কষ্টের সন্তানের জন্য। সেটা তো এই কন্ডিশনে ফেলেই ওকে বিয়ের জন্য রাজি করিয়েছে, এঙ্গেজমেন্টও করছে, পরবর্তী শুক্রবারে ওর বিয়ে। আমি শুক্রবার শনিবার শনিবার রোববার ওকে বলি যে তুমি চলে আসো, আমি তোমাকে ছাড়া আই ক্যান নট লিভ উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। অনেক বুঝিয়েছি, বলো যে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার হতে পারলাম না। আমি বললাম যে ঠিক আছে তুমি যেহেতু তোমার বাবা মাকে কষ্ট দিতে পারবে না, ফাইন বিয়ের পরে তুমি আরেকজনের ওয়াইফ হবে, তখন তোমার বাবা মার তোমার উপর এখন যে অধিকার আছে সেই অধিকারটা থাকবে না, বিয়ের পরে তুমি চলে আসো আমার কাছে, আমি তোমাকে গ্রহণ করব। বললো যে পারবো না। ঠিক আছে তুমি যখন পারবে না আমিই পারবো, মানুষ ভালোবাসার জন্য কত কিছু করে, আমি তোমার আমার ভালোবাসার জন্য কিছুই করতে পারলাম না, এটা আমি আমার লাইফে কোনো উত্তর দিতে পারবো না আমার ভবিষ্যতে। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে ওই ছেলের ঠিকানা খুঁজে বের করলাম, ঠিকানা খুঁজে বের করে একা একদম একা হিল ট্র্যাকস এলাকা একা একা ভোরবেলায় 27 তারিখ ভোরবেলায় আমি ওই ছেলে বাড়িতে চলে যাই যে ছেলের সাথে বিয়ে ঠিক হলো, যে ছেলেটার নাম ছিল সুমন। সুমন ভাইকে বলি যে ভাইয়া আপনার সাথে আমার কিছু কথা ছিল। তো বললো যে তুমি কোত্থেকে এসছো কি ব্যাপার স্যাপার, আমি বললাম আপনার সাথে তোর সন্তান বিয়ে ঠিক হয়েছে আমার কিছু কথা ছিল। তারপরে আমি আমার সব কিছু খুলে বললাম, ওর ভাই আরো দুজন ছিল সবাই আসলো, আসার পরে বললো যে বলো কি বলতে চাও? তো আমি সবকিছু খুলে বললাম, ওর সাথে আমার 4 বছরের রিলেশন, এখন এই কন্ডিশনে ফেলে ওর ফ্যামিলি ওকে বিয়ের জন্য বাধ্য করছে। তো বলো যে ঠিক আছে, তুমি কি 100% শিওর সত্য বলছো? বললাম যে দেখেন, আমি মিথ্যে বলছি না এক ফোটো, আর মিথ্যে বললে আমি লাইফের এতটুকু রিস্ক নিয়ে এখানে আসতাম না। তো বলো যে তোমার যদি আমরা মেরে ফেলি, তো আমি মৃত্যুর ভয় পাইলে কি আর এখানে আসতাম?
সেটাই,
আমি ভালোবাসার জন্য এসেছি, আমি আমার ভালোবাসাকে চাই। তো বলো যে ঠিক আছে, তুমি যেহেতু সত্য বলছো, অ্যাপ্রুভাল দেখাতে পারবা? আমি বললাম যে হ্যাঁ পারবো। আমার সাথে তোমার সাথে যে রিলেশন ছিল, অ্যাপ্রুভাল কি? আমি বললাম যে দেখেন, আমাদের পাশাপাশি ছবি ছিল। বললাম যে এটাই যথেষ্ট নয় কি? তো বললাম যে তো বললো যে ঠিক আছে দেখাও। তো আমার ফোনে কটা ছবি ছিল, আমরা পাশাপাশি দাঁড়িয়ে আছি, নর্মাল ছবি। তো দেখালাম, তো বললো যে আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে আমরা যাব ওখানে, তবে তোমাকে মুখোমুখি করব না, আমরা বিয়ে ভাঙবো, তুমি পাশের একটা বাড়িতে থাকবা, যদি ওরা অ্যাপ্রুভাল চায় আমরা তোমাকে নিয়ে যাব। আমি ওর বাড়িতে, পাশের একটা বাড়িতে স্টে করি। তারপরে ওই ছেলের ফ্যামিলি শান্তদের বাড়িতে। অনেকক্ষণ আমি প্রায় দুপুরবেলায় যাই, আসর মাগরিব, মাগরিবের নামাজ শেষ হয়েছে, তখন বিয়েটা ভেঙে যায়। মানে কাবিন নামার ওদের ফদ্দ হয়, মানে এনগেজমেন্ট যেটাকে বলে, আমাদের
ভেঙে যায়। মানে কি ভেঙে যাওয়ার? তো সদাবে ভেঙে গেল না, ভেঙে সময়
অনেক কথাবার্তা হলো। মানে আমার সাথে ওর রিলেশন আছে, এটা ওরা ওদের ফ্যামিলিকে বলছে, বলার পরে ওরা বলতে মিথ্যা কথা, এই কথা সে কথা, পরে অ্যাপ্রুভাল দেখাইতে বললো যে আপনারা যদি চান ওই ছেলেকে আমরা নিয়ে আসবো। তখন ওরা ভয় পেয়ে গেছে যে এলাকাতে জানলে তো একটা কেলেঙ্কারি
হয়ে যাবে,
তো তখন তারা মেনে নিছে, ঠিক আছে বিয়ে ভেঙে দেন। যাক, ফাইনালি বিয়ে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে ওরা আমাকে বলে যে তোমার সেফটি আমরা দিব, তোমাকে আমরা তোমাদের তোমাকে আমরা তুমি এখানে পৌঁছে দিব, ওখান থেকে তুমি চলে যাও। তো বলে তারপরে ওদেরকে ধন্যবাদ টন্যবাদ দিলাম, দিয়ে ওরা বলো যে অ্যাকচুয়ালি এখনকার যেটা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ছেলেটা তো বিদেশ ফরেনার ছিল, বললো যে আমার ভাইয়ে বিয়ে করে যেত, ঠিক 1 মাস 2 মাস 3 মাস পরে মেয়েটা একা হতো, একা হলে তোমাকে ফিল করতো, তখন তুমি সেই সুযোগটা নিতে? আমি বললাম যে অবশ্যই নিতাম।
টু বি অনেস্ট,
তারপরে হচ্ছে ওরা আমাকে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে, যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করছে।
জি, আমরা সামনের দিকে যাই একটু।
তারপরে হচ্ছে বিয়ে ভেঙে গেল। বিয়ে ভেঙে যাওয়ার পরে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পরে এখন আমার কোনো পথ নেই, সব পথই বন্ধ।
বিয়েটা ভেঙে গেল কবে?
বিয়েটা ভাঙছে হচ্ছে ফেব্রুয়ারির 27 তারিখ।
তার মানে মাস 6 আগের ঘটনা বলা যেতে পারে। এবং এরপরে আপনার সাথে আর কোনো যোগাযোগ হয়নি? তার
আর কোনো যোগাযোগ হয়নি।
আপনি জানেন না তার বিয়ে হয়েছে কিনা?
হ্যাঁ, এটা জানি
যে সে এখন পর্যন্ত সিঙ্গেলই আছে।
সিঙ্গেলই আছে।
তার ফ্যামিলি কি তাকে পড়াশোনা করতে দেয় এবং কলেজে টলেজে পাঠায়, ইউনিভার্সিটিতে পাঠায়?
বিয়ে ভাঙার পরে একটা কন্ডিশন ছিল, আমি আরেকটু বলি, আমি এখন আমার কোনো পথ নেই। আমি ওর ফ্যামিলি অনেক জনের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কেউ আমার ফোনে রেসপন্স করে না, আমার কোনো আনসার করে না। এর মধ্যে আমি ফেনীতে যাই, ওরা ওর এলাকাতে আবার একটা কলঙ্ক ছড়াই যায় যে আমার সাথে ওর একটা রিলেশন ছিল, এটা পুরো এলাকাতে জানাজানি হয়ে যায়। তখন ওই এলাকাতে আরেকটা বিয়ের প্রপোজ আসে, ওই বিয়ের প্রপোজটা এমনি এমনি ভেঙে যায়। তো এটা দেখে ওরা আমার শহরে চলে আসে, আমি যেই শহরে থাকি ওরাও আমার শহরে আসে। এখন আমি ওই শহরে যাইতে পারি না আর, আমি ওখানে কিভাবে যাব? আমার পুরো স্মৃতিটা ওই শহরের মধ্যে, আমি ঘর থেকে বের হলেই প্রত্যেকটা জায়গায় জায়গায় স্মৃতি পড়ে আছে। আমি গত 4 মাস ফেনী শহরে যাই না, শুধু অতীতটা, এই শহরে ঢুকবো, ঢুকার মানে ঢুকার সময় আমার স্মৃতিগুলো আমাকে আঁকড়ে ধরে।
খুব স্বাভাবিক,
বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করি, হয় না, কাজ হয় না। তো ফাইনালি আমি চিন্তা করলাম যে যাই, যে এলাকাতে ফেনীতে একটা বাসা নিচ্ছে ওই বাসের ঠিকানাটাও বের করে ফেলি। যাওয়ার পরে ওর বাসার ঠিকানা বের করে ফেলি, ওর সাথে আমার শেষ দেখা হয়। ও বারান্দায় দাঁড়াই আছে, আমি নিচে দাঁড়াই আছি। আমাকে দেখার পরে ও চলে যায়। চলে যাওয়ার পরে চিন্তা করলাম যে অনেক মানে আমার নামাজ পড়ায় আল্লাহর কাছে বলা ছাড়া আর কোনো পথ নাই। আমি আল্লাহকে হাজারবার বলতেছি যে আমাকে একটা পথ তৈরি করে দাও। আমি যেদিন ওর বিয়ে ভাঙছি ওই দিন থেকে টানা 1600 টাকা নফল নামাজ পড়ছি যে আল্লাহ ওকে আমাকে ভিক্ষা দাও। যাই হোক, ও বিয়ে ভাঙার পরে ওর জন্য একটা চিঠি পোস্ট করি ঢাকাতে এসে, ওর কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছি না, তখন অনেক চেষ্টা চেষ্টা করে একটা চিঠি পোস্ট করি। চিঠি পোস্ট করার পরে ওই এলাকার পিয়নের নাম্বার খুঁজে বের করি, পোস্টম্যানের নাম্বার, কিন্তু ওই এলাকাতে পোস্টম্যান নেই। যাই হোক, চিঠিটা আর ওর কাছে পৌঁছায় না। বিভিন্নভাবে যোগাযোগ করি, তারপরে যেটা হলো ফেনীতে যাই। ফেনীতে যাওয়ার পরে ওর বাসের সামনে দাঁড়াই। দাঁড়ানোর পরে চিন্তা করলাম যে আমার সাথে দুইটা বন্ধু ছিল, পলাশ আর বাবুল, ওই দুই বন্ধুকে বললাম যে তোরা চলে যা, আমি এখানে কিছুক্ষণ স্টে করব। তারপরে হচ্ছে ওর মামাতো বোন বাসা থেকে বের হইতে দেখি আমি, তো ভাবলাম যে ও আমাকে যদি দেখে তাহলে বাসায় যায় বলবে, বাসায় যায় বললে সিনিয়র পার্সন কেউ আসবে, আমি ওর সাথে ওর মুখোমুখি হই যাতে আমাকে চিনতে পারে। যাই হোক, আমাকে দেখে যে ওর মামাকে বলে, মামাকে বললে মামা আসে, এসে আমাকে টার্গেট করে যায়। টার্গেট করে যে 5-10 মিনিট পরে 8-10 জন লোক নিয়ে আসে আমাকে মারবে। আমি কিন্তু এটাই চাচ্ছিলাম যে ওনারা আসুক, তো ঠিক আছে আসলো। আসার পরে কিছু ছোট ভাই নিয়ে আসলো আমার পরিচিত, তো আমাকে বললো যে তুই কি চাস। আমি বললাম যে আমি আপনাদেরকে আবারও বলছি যে আমি একটা রেজাল্ট চাই, আমি ওকে চাই কি করতে হবে, আপনারা যে কোনো সত্য দিবেন আমি মাথা পেতে নিব, যা করতে বলবেন আমি তাই করব, শুধু আমার ফ্যামিলির সাথে বসেন, বসে আমাকে একটা রেজাল্ট দেন। আমি সান্ত্বনা দিতে পারছি না নিজেকে, আমি তো ফ্যামিলিকেই নিতে পারলাম না, ফ্যামিলিকেই পাঠাইতে পারলাম না। যাই হোক, ওর মামা বললো যে আমি তোমার কাছে, আমরা তোমার কাছে মেয়ে বিয়ে দেব না, এখন তুমি কি করবা। তখন ওখানে যে পরিস্থিতি দেখলাম সেখানে মানে একটা হেস্তনেস্ত হয়ে যাওয়ার মতো উপক্রম। আমি বললাম যে ঠিক আছে, আমার দুটো কন্ডিশন আছে, আপনারা শান্তে পড়াশোনা শুরু করাইতে হবে যাতে ও ভবিষ্যতে বলতে না পারে যে আমার জন্য ওর লাইফটা নষ্ট হয়ে গেছে। আমি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন প্রোগ্রামে শুনতেছি যে একটা মেয়ে এসে বলতেছে আমার জন্য, তোমার জন্য আমার লাইফ নষ্ট হয়ে গেছে, এই ধরনের কথা যাতে আমার ভবিষ্যতে শুনতে না হয়, আপনারা ওর পড়াশোনা করাবেন, আর কোনো ফরেনারের কাছে বিয়ে দিতে পারবেন না। কথা হচ্ছে যে সে দেশে বাইরে চলে যাবে 3-5 মাস, অ্যালোন সে হবেই, অ্যালোন হবে, আমাকে ফোন করবে, আমার লাইফটা আবার নষ্ট হবে। তো আমি বললাম যে ঠিক আছে, উনি বললো যে ঠিক আছে আমরা কোনো ফরেনারকে বিয়ে দিব না ফরেনারের কাছে। তো এইসব কন্ডিশন দিয়ে বললাম যে ঠিক আছে, আমি এখন থেকে আর ওকে ভাববো না, কিন্তু প্রার্থনা কি কখনো ভোলা যায়।
আমরা আর সময় নিতে পারছি না, আমি এই গল্পের শেষে আসলে কোনো মন্তব্যই করবো না, ইনফ্যাক্ট কোনো গল্পের শেষে মন্তব্য করি না, শুধু একটা শুভকামনা থাকবে আপনাদের দুজনের জন্যই, শান্তা এবং মিনার, দুজনের নামই আসলে অনেক বেশি সুন্দর। আপনাদের দুজনের যে মনের চাওয়া পাওয়া সেটা একদিন দেশে মিলে যাক, অনেক শুভকামনা থাকলো। আর আপনি যে লাস্টে যে দুটো কন্ডিশন দিয়েছেন মন থেকে, এটা আসলে মানে এটা কাপড় পারবে মেনে নিতে, যে রোজ এরকম কিছু হয় বা এরকম কিছু
সম্ভব না,
সত্যি সত্যি সম্ভব না।
যে আমার প্রতি মুহূর্তের প্রার্থনায় আছে তাকে আমি কি করে ভুলবো।
আপনি বলছিলেন যে শান্তা আপনার কবিতা পছন্দ করে, আপনার গান পছন্দ করে, তো শান্তাকে তো সরাসরি শোনার সুযোগ নেই, এবং আমরা জানি না ফিনি পর্যন্ত আমাদের রেডিওটা এই মুহূর্তে শোনা যাচ্ছে কিনা, বা ইন্টারনেটেও আপনি আমাদেরকে শুনছেন কিনা, তো শান্তা যদি শুনেই থাকে কার্তরীয় ভাবে, শান্তার জন্য কোনো কবিতা বা কোনো গান কি আপনি এখন করতে চান?
শান্তার জন্য আমি কাঁদিনি কখনো,
একদিন এখনো কাঁদবেন না প্লিজ।
না, আমি কখনোই কাঁদবো না।
ওকে,
আমি কখনোই কাঁদবো না। ওর জন্য একটা গান যেটা গাইলে আমার চোখ দিয়ে একটু পানি আসে।
আচ্ছা, ওই গানটা আমরা শুনবো। শোনার আগে আমরা আজকের Hello It 920 থেকে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আবারও Hello It 920 হচ্ছে আপনার অনুষ্ঠান, আপনার প্ল্যাটফর্ম, এখানে কথা বন্ধু হিসেবে কিবরিয়া আমি থাকি, এবং এই অনুষ্ঠানটা শুরু হয় রাত 11টার পর, মানে শুক্রবার রাত 11টার খবরের পর, প্রতি শুক্রবারই হচ্ছে। এখানে এসে আপনি আপনার কথা বলতে পারেন, আপনার জীবনের গল্প বলতে পারেন, সেটা যে কোনো বিষয় হতে পারে, হতে পারে ভালোবাসা, ভালোবাসাহীন গল্প, আনন্দের গল্প, বেদনার গল্প, কষ্ট, যে কোনো কিছু হতে পারে, ছোট্ট অভিজ্ঞতার গল্প, সেই গল্প আপনি আমাদের সাথে ভাগাভাগি করতে পারেন, হাজারো শ্রোতাকে শোনাতে পারেন। একটি নাম্বার রয়েছে 9115668, আবারও বলছি 9115668, এই নাম্বারটি 24 ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য। আপনি ইচ্ছে করলে ফোন করুন, ফোন করে আপনার নামটি বলুন, তারপরে আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন, এবং বলুন আপনার যা বলার আছে। আর যদি আপনি আমাদের এখানে আসতে চান তাহলে কি গল্প, কি ঘটনাটা বলতে চান, ছোট্ট করে বললেই হবে, আমরা আপনার ফোন নাম্বার অনুযায়ী আপনার সঙ্গে যোগাযোগ করব, হতে পারে আপনার আগামী সপ্তাহে আপনি আমাদের অতিথি। এটা হচ্ছে বলার। আর ফেসবুকে যারা আছেন তাদেরকে বলি, আর জে কিবরিয়া নামে একটা পেজ আছে, আর জে স্পেস কে ই বি আর আই এ, আর জে স্পেস কে ই বি আর আই এ, ওখানে আপনি আপনার আমাদের অনুষ্ঠান সম্পর্কে নানা মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং একই সাথে যারা ওসপি এসছে তাদের সাথে যোগাযোগ করতে চাইলেও তারাও আছে অনেকে ওখানে ওই পেজে, আপনি ওখানে কমেন্ট করতে পারেন। এবং কেউ যদি কোনোভাবে সাহায্য করতে চান, এবং একই সাথে বিভিন্ন ধরনের অতিথি আমাদের এখানে এসে থাকেন, যদি আর্থিকভাবে কিংবা অন্যভাবে সাহায্য করতে চান, তাহলে ওই পেজটা জয়েন করে আমাকে নক করলে আমি প্রয়োজনে ওই অতিথির সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দেবো। আর জে স্পেস কে ই বি আর আই এ। মিনার, শুভকামনা তো নিশ্চয়ই থাকবে এবং খুব ভালো হতো, আসলে মানুষের স্বপ্ন তো সবসময় পূরণ হয় না। আমি আপনার গল্পটা শোনার পর আমার মনের মধ্যে এরকম একটা স্বপ্ন এসছে, স্বপ্নটা হচ্ছে এরকম, ধরুন আপনি যে প্রার্থনাটা করে যাচ্ছেন, উপরওয়ালা তো সবচেয়ে বড় বিচারক এবং তিনি সবসময় মানুষের ভালোই চান, তো আপনার এবং শান্তার দুজনেরই ভালো চাইলো এবং আপনারা দুজনে সত্যি সত্যি এক হয়ে গেলেন, এবং আপনারা যেভাবে চেয়েছিলেন আপনাদের সংসারটা সাজাতে সেটা সত্যি সত্যিই হলো, এবং আপনাদের দুজনকে আমরা একসাথে একদিন স্টুডিওতে পেলাম, অদ্ভুত সুন্দর হতো না ব্যাপারটা? এটা মনে করে আপনি যে গানটা গাইতে যাচ্ছিলেন সে গানটা গান, আমার মনে হয় যে আপনি চোখে পানি আসবে না, প্লিজ।
আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরান পথে, আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, করা নিয়ে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরান পথে, আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, করা নেড়ে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া।
আমি তোমাকেই বলে দেব ইতে একাদির ধরাত, আমি হেঁটে গেছি বিরান পথে, আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, করানের দেখছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরান পথে, আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, করানির গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া।
This track was downloaded from FusionBD.com.